This track was downloaded from FusionBD.com.
FM 89.2.
Close Up presents Hello 8920. Close Up. The closer, the better.
প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। এই মুহূর্তে আমি আরজে কিবরি আপনার সঙ্গে রয়েছে এবং আপনারা সবাই শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। রাত 11:20 হচ্ছে সময় এবং আজকে আমাদের হ্যালো 8920 তে একজন বন্ধু রয়েছে তার জীবনের গল্প বলার জন্য। তার কাছে যাব অবশ্যই। তার আগে আপনাদেরকে বলছি, যারা ফেসবুকে কানেক্টেড থাকতে চান ফেসবুকে চলে আসবেন, কারণ পুরো অনুষ্ঠান জুড়ে ফেসবুকে আমাদের নানা কর্মকাণ্ড ঘটে। গেস্টের ছবি দেওয়া থেকে শুরু করে পুরনো অনুষ্ঠান ডাউনলোড করা থেকে শুরু করে কোনো কমেন্টস করা থেকে শুরু করে যাবতীয় তথ্যাবলী আমাদের ফেসবুকে পাওয়া যায়। আমাদের ফেসবুকের ঠিকানা হচ্ছে www.facebook.com/abcradioFM89.2। এছাড়াও আপনি চলে আসতে পারেন আমার ফেসবুক পেজে। আমার ফেসবুকের ঠিকানা হচ্ছে facebook.com/kibria.rj KEBRIA। স্পেলিংটা হচ্ছে KEBRIA.RJ। ওকে, ওখানে গিয়ে অবশ্যই লাইক বাটনে ক্লিক করবেন এবং ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি আমাদের হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। যারা ফোন করতে চান, ফোন করে বিভিন্ন রকমের কমেন্টস সহ নিজের জীবনের গল্প খুব ছোট করে বলে আমাদের এই অনুষ্ঠানে আসতে চান, তাদের জন্য জানিয়ে দিচ্ছি আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 1-9-6-1-3-8-9-2-8-9-2। আমি আবারও বলছি 0-9-6-1-3-8-9-2-8-9-2। ওকে, আমার সঙ্গে যিনি রয়েছেন চলুন তার সঙ্গে আমরা একটু পরিচিত হই। প্রথমে আপনার নামটা একটু বলবেন।
পাখি ইসলাম।
পাখি ইসলাম, আচ্ছা। পাখি আজকে আমাদের সঙ্গে রয়েছে। পাখি একটা খুবই গুরুত্বপূর্ণ একটা ক্যারেক্টার ইন্ডিয়ার কোন একটা চ্যানেলের। যাই হোক, এই পাখি তার জীবনের কি গল্প আজকে আমাদের সামনে নিয়ে এসছে সেটার কাছে আমরা যাব এবং কথা আছে যে নাম আসলে বড় কিছু নয়, তার পুরো জীবন জুড়ে যে কর্ম সেটাই আসলে নামের প্রতিফলন বা নামকে আসলে ছাপিয়ে যায়। পাখির বয়স কত এই মুহূর্তে? উনিশের কাছাকাছি, 19 বছর বয়স। কোথায় জন্মেছেন আপনি? মানে জন্ম জেলা খুলনাতে হচ্ছে আপনার জন্ম জেলা। 19 বছরের পাখি আজকে আমাদের সঙ্গে রয়েছে এবং খুলনা হচ্ছে তার জন্ম জেলা, সে তার জীবনের গল্প এখানে বলছে। পাখি, আপনি শুরু করুন, একেবারে ছোটবেলা থেকে আমরা শুনি আর আপনি নিশ্চয়ই আমাদের হ্যালো 8920 শোনেন, তো আপনার তো আইডিয়া আছে এখানে কিভাবে সবাই জীবনের গল্প বলে, সবার মতো করে আপনারটা আমরা শুনবো, বলুন।
আমি ছোটবেলা থেকেই দেখতাম আমার মা আমার কাছ থেকে একটু দূরে দূরে।
আচ্ছা,
আমি বুঝতাম না যে কেন দূরে দূরে।
তার আগে আপনি আমাকে একটু বলবেন যে আপনার ফ্যামিলিতে কারা কারা ছিল, আপনার বাবা কি করত, কয় ভাই বোন ছিল?
আমার বাবা কৃষি কাজ করত,
ওকে,
পাশাপাশি রঙের কাজও করত। আমরা দুইটা বোন ছিলাম, আমার কোনো ভাই ছিল না।
আচ্ছা, আচ্ছা, বাবা কৃষি কাজ করত,
জি।
আচ্ছা, আর মা
হাউসওয়াইফ ছিলেন?
মা হাউসওয়াইফ ছিলেন, ওকে। তার মানে আপনারা দু বোন ছিলেন, আপনার বড় বোন আর আপনি,
জি, আমার বড় বোন আর আমি ছিলাম।
আপনি ছোটবেলার কথা বলছিলেন যে আপনার মার কাছ থেকে কিছু একটা দূরত্ব,
মার কাছ থেকে দূরত্ব ছিল এরকম যে আমার মায়ের তত বেশি পছন্দ করতাম না, কারণ তার একটা সমস্যা ছিল কি, সে আমার বোনের যে হাজবেন্ড ছিল তার সাথে একটা ফিজিক্যাল রিলেশন ছিল।
ওয়েট 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 ওয়েট, আপনার মাকে নিয়ে আপনার জীবনের একেবারে শুরুর দিকের যে মেমরি সেটা কি এটাই নাকি?
এটাই, এখান থেকে আমার মনে পড়ে। আমি
ছোটবেলা পর্যন্ত কোনো মেমরি নেই
আমার, না আমার ছোটবেলা থেকে কোনো মনে ছিল না, শুধু এটাই মনে পড়ে যে আমার মার সাথে আমার বেশি দূরত্ব ছিল একটা কারণেই।
আপনার বোনের বিয়ে হয়েছিল মানে কত বছর বয়সে?
বোনের বিয়ে হয়েছিল কত বছর বয়সে এটা বলতে পারবো না, কিন্তু ওর বিয়ে হয়েছিল ক্লাস 3 তে থাকতে।
ক্লাস 3 তে থাকতে আপনার বোনের বিয়ে হয়েছিল, মানে কিভাবে এটা পসিবল? আপনি কি জেনেছেন পুরো স্টোরিটা আমাদেরকে একটু বলেন তো।
আমি পুরো ক্লিয়ার হয়েছে মানুষের কাছ থেকে যে আমার যে বোনের হাজবেন্ড ছিল ওনার সাথে আমার মায়ের একটা ফিজিক্যাল রিলেশন ছিল।
এটা আমি মানুষের কাছ থেকে শুনতাম? কার কার কাছ থেকে শুনতাম?
এটা আমার নানুর কাছ থেকে শুনতাম।
আচ্ছা,
আমার খালাদের কাছ থেকে শুনতাম। আমরা তো আমার নানুদের ফ্যামিলিতে বড় হয়েছি, আমার দাদা বাড়ি বরিশাল।
আপনার সামনে কিভাবে বলতো তারা?
আমি জিজ্ঞাসা করতাম যে
মা আর ভাইয়া এরকম কেন করে।
তখন আমারে বলতো যে তোর ভাইয়ার সাথে তোর মাসির সম্পর্ক আছে, প্রেম আছে।
এগুলো কারা বলতো?
আমার খালা বলতো, নানু বলতো, মামিরা বলতো, এরা বলতো। তখন আমি বলতাম যে প্রেম কি জিনিস, তখন আমি ছোট ছিলাম, আমি ততটা হয়তো বা বুঝতাম না।
ওকে,
তো তখন আমি সবসময় চেষ্টা,
যখন আপনি এগুলো শুনতেন আপনি তো অনেক ছোট ছিলেন, আপনার ভেতরে ফিলটা কি হতো?
আমার মনে হতো যে ওখানে কি হচ্ছে, ওটা কি, আমি নিজের চোখে দেখতাম, বুঝতাম।
মানে আপনার সামনেই ঘটনাগুলো ঘটতো?
হ্যাঁ, ঘটতো। আমি দেখতাম দূর থেকে, মানে বোঝার চেষ্টা করতাম যে এটা কি হচ্ছে, এমনকি রুমের মধ্যে ঢুকলেও দেখতাম ওরকম অবস্থায় কিংবা ওরকমই থাকতো।
ওকে,
তো আমি তো ওখানে আমার নানুরে জিজ্ঞেস করতাম কিংবা আমার খালাদের জিজ্ঞেস করতাম এটা কেন হয়।
ওনারা কিছু বলতো না?
না, ওনারা কিছু বলতো না, বলতো তোমার মার সাথে সম্পর্ক আছে। তাহলে মার সাথে যদি সম্পর্ক থাকবে তাহলে বোনের স্বামী হয় কিভাবে, এরকম আমার মাথার মধ্যে সবসময় এটাই করতো। আর আমার চিন্তা ছিল যে ওইটা ওখানে কি হচ্ছে। এই জন্য আমি আস্তে আস্তে বড় হলাম, তখন ক্লাস সিক্সে যখন পড়ি তখন একটা ছেলের সাথে আমার সম্পর্ক হয়।
এগুলো নিয়ে আপনি আপনার মাকে কখনো জিজ্ঞেস করেন
না,
না
আমি
যে মা,
আমার মাকে কখনো জিজ্ঞাসা করি নাই।
আপনার মা কি জানতো যে আপনি আপনি এটা দেখছেন?
হ্যাঁ, আমার মা জানতো, আমি দেখছি, এবং আমার ফ্যামিলি সবাই জানতো, আমার বাবা,
এভরিবডি নোজ ইট,
সবাই জানতো।
জানার পরেও বিষয়গুলো নিয়ে কোনো কথা হতো না, কোনো ধরনের কোনো ঝামেলা হতো না
আমাদের
ফ্যামিলিতে?
পুরো ফ্যামিলি তারপরেই ডিপেন্ড করতো
কার উপর?
আমার দুলাভাইয়ের উপর।
আপনার পুরো ফ্যামিলি এই এই ভদ্রলোকের উপর ডিপেন্ড করতো ইকোনমিক্যালি?
জি।
এবং এই জন্য কেউ কোনো কিছু বলতো না?
না, কিছু বলতো না।
ডিপেন্ড করতো মানে কি ধরনের ডিপেন্ড
যেরকম
করতো?
টাকা পয়সা দিয়ে হেল্প করতো, আমাদের তো কোনো ভাই নেই, কাজের কোনো ই নাই, আব্বাও তো সেরকম বেশি কাজ করতে পারতো না, এই জন্য আমার ভাইয়াই সাহায্য
মানে আমার
করতো।
বাবা ওটা জানতো?
হ্যাঁ, বাবাও জানতো।
এবং জানার পরও কখনো এগুলো নিয়ে কোনো ধরনের মনোমালিন্য, কোনো
হয়তো
ধরনের
বা
ঝামেলা
হয়েছে, আমি ততটা বুঝতাম না তখন।
বুঝতে পারতেন না? মাকে নিয়ে আপনার প্রাথমিক পর্যায়ের প্রথম মেমোরিটাই হচ্ছে এরকম একটা
হ্যাঁ
জিনিস আপনার চোখে পড়া।
জি,
আজকের এই স্টোরিটা খুবই 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 গুরুত্বপূর্ণ প্রিয় শ্রোতা, এবং যেটা হয়তো সমাজের অন্য কোনো লাখো মানুষের মধ্যে ওর গল্পটা মিলে যাবে না, কিন্তু একটা সন্তানের জন্য অনভিপ্রেত কোনো ঘটনা তার জীবনে কতটা ছাপ ফেলে এবং এটা শেষ পর্যন্ত কোথায় গিয়ে কি দাঁড়ায়, আমাদের সামাজিক মানসিকতার জায়গাতে আমরা যে সোশ্যাল সাইকিয়াট্রিক যে ব্যাপারগুলো আমাদের চারপাশে ঘটে যায় সেগুলো গণমাধ্যমে খুবই কম আসে, এবং এগুলো যে মানব জীবনে কতটা গুরুত্বপূর্ণ, নেগেটিভলি এগুলোর ইম্প্যাক্ট কতটা ভয়াবহ হতে পারে, কিংবা আদৌ একটা মানুষের জীবনে কতটা প্রভাব ফেলে, সেগুলো নিয়ে আজকের এই হ্যালো ইট নাইন টু জিরো অনেক দূর এগিয়ে যাবে। আমরা একটু ওকে জানার চেষ্টা করি আসলে। ওকে ফাইন, আপনি যেটা বলছেন যে ক্লাস সিক্সে আপনি একটা ছেলের সাথে বা কোন একটা,
হ্যাঁ,
হ্যাঁ
আমার মামার বন্ধু ছিল সে,
হুম হুম
তো আমি তার সাথে কথা বলতাম, আমি সব ধরনের একই ফ্যাজলিমি করতাম। তখন আস্তে আস্তে বললো যে তোমার আমার খুব ভালো লাগে, তোমার আমার পছন্দ। ঠিক আছে, তখন আমিও আর কি ই ছিলাম যে ভালোবাসা কি জিনিস, ফার্স্ট টাইম সিক্সে থাকতে এরকম আসতো, তখন আমিও এটার মধ্যে ই করলাম। তখন আমি ওরে বললাম কি, আমি আমার মার বিষয়টা ওরে শেয়ার করলাম যে আকাশ, ওর নাম ছিল আকাশ,
হুম হুম
আকাশ এরকম আমার মা আর ভাইয়া এগুলো করে, তুমি আমার সাথে করবা? তখন ও বললো যে তুমি অনেক ছোট, আর আমাদের মধ্যে এরকম কেন হবে, যা হবে বিয়ের পর হবে। যেই কবে ওরা আমি বলছি যে চলো আমরা একটা কিছু করি, ওইখানে কি হয় তুমি আমার একটু বুঝাও,
হুম হুম
যখনই বলতাম একটু বুঝাও, ও এড়াই যেত, কেমন জানি ই করতো না। ও আবার অনেক খারাপ ছিল ছেলেটা, যেরকম অনেক ধরনের নেশা করতো, এর জিনিস ছিনতাই করতো, ও করতো, তারপরও ওরাকে আমি অনেক ভালোবাসতাম।
হুম হুম হুম
তখন ফার্স্ট টাইম আমার লাইফে ও আসছে, আমি ওরা অনেক ভালোবাসতাম। পরে আমার মামার সাথে একটা দ্বন্দ্বর কারণে ও আর কি চলে গেছিল।
আচ্ছা,
তারপরে আমি আমাদের স্কুলে যাইতাম, ওই বিষয়টা আমার মাথার মধ্যে সব সময় থাকতো যে ওইটা কি, ওইটা আমার জানতে হবে এটা কি।
মানে বাবা মা এবং দুলা ভাইকে যে অবস্থাতে গেছেন?
হ্যাঁ, দেখতেছি দেখছি। তখন আমি আরেকটা ছেলের সাথে সম্পর্ক হয়, তার নাম হচ্ছে ইমরান,
হুম হুম
দোকানে, মানে ওর একটা দোকানে কাজ করতো, স্কুলে যাইতাম আসতাম, ওখানে ওর সাথে আমার রিলেশন হয়। তখন আমি ওকে বললাম যে একটা কিছু করি, তা বলতো কি যে বিয়ে করতে হবে। তাহলে আমি শুধু যদি বিয়ে করতে, তা চলো, আমার সবসময় ধারণা ছিল যদি বিয়ের পরে এই জিনিসটা হয় তাহলে ইমরানটা আমি যেভাবে হোক বিয়ে করবো।
একটু জাস্ট বোঝার জন্য, মানে আপনার ওই বিষয়টার প্রতি এক ধরনের কিউরিওসিটি গ্রো করে
সবসময় মাথার মধ্যে খেলতে এসেছে, ওইটা কি হচ্ছে, ওখানে কি হলো, আমি ওইটাতে, আকাশ বললো যে বিয়ে না করে এটা করা যাবে না, এই জন্য আমি চিন্তা করলাম যে আমি একটা বিয়েই করবো, সে যেই ছেলেই হোক।
বিয়ে জিনিসটাও কি আপনি বুঝতেন
না,
না? আপনি এই বিষয়টা মার সাথেও কখনো শেয়ার করেননি, বড় বোনের সাথেও কখনো শেয়ার
না,
করেননি?
আমি কারোর সাথে শেয়ার করি নাই।
কেন কারোর সাথে করেননি?
আমি মার সাথেও কথা বলতাম না, বড় বোনের সাথেও কথা বলতাম না, খুব কম।
বড় বোনের সঙ্গে কেন কথা
সে
বলতেন?
সবকিছু জানতো তো,
জানার পরেও সেই বিষয়গুলো
না,
আপনি বুঝতেন ব্যাপারটা খারাপ?
হ্যাঁ অবশ্যই, কারণ যেখানে ঘরের আড়ালে হইতেছে, একটা কোণে হচ্ছে, অন্ধকারে হচ্ছে, তখন কেন এটা হবে না। আমার নানুদেরকে জিজ্ঞেস করলে বলতো যে এরকম এরকম ভালো না, উল্টাপাল্টা কথা বলতো।
এইগুলো নিয়ে আপনার মার সঙ্গে নানুদের সঙ্গে কোনো
নানার
ঝামেলা?
সাথে, খালার সাথে সবসময় প্রশ্ন করতাম, কিন্তু মার সাথে তত বেশি আমার মনে পড়ে না, হয়তো বা করছি কি করি নাই, কিন্তু আমার মনে পড়ে না যে মাকে কখনো প্রশ্ন করছি যে মা তুমি এটা কেন করছো।
কিউরিওসিটি, আলটিমেট থিং ইজ কিউরিওসিটি, এবং এই কৌতূহলের কারণে আপনি একটা ছেলেকে প্রপোজ করলেন যে বিয়ে করবেন বা এরকম কিছু একটা, কারণ ও বলছিল যেগুলো বিয়ের পরে হবে, আপনার কিউরিওসিটির জায়গা থেকে।
হ্যাঁ হ্যাঁ, সে আমাকে বলছিল এটা বিয়ের পরে হবে, আমি বলছি ঠিক আছে তাহলে আমি বিয়ে করতে চাই। তো
ওকে,
ও ঘুরাইতে ঘুরাইতে 7 মাস কেটে গেল, 7 মাস পরে ওরা, আমি খুব জোর করলাম যে আমাকে এখন বিয়ে করতেই হবে। তখন আমি বাসা থেকে পালাই গেলাম, পালাই ওর একটা ফ্রেন্ডের বাসায় গেলাম। যাওয়ার পরে সে রাত্রেবেলা, মানে অনেক দূর ওর ফ্রেন্ডের বাসা, ওদের বাসাও আমাকে নেয় নাই, মানে ও বেশি বড় না, দুজন মানে 2 বছরের বড় ছোট এরকম হবে, আর তত বেশি ভালো কাজও করে না যে আমার চালাইতে পারবে। তারপরেও ফ্যামিলিও আমাকে বিয়ে করছে। আমার ওই যে
ওর সাথে আপনার বয়সের ডিফারেন্স কত ছিল?
2 বছর,
মাত্র 2 বছরে। তখন আপনি ক্লাস 6 এ পড়েন, তার মানে আপনার বয়স যদি 11 হয়ে থাকে তাহলে ওর বয়স 13 থেকে 14 বছর।
না, তখন আমি ক্লাস 8 এ পড়ি।
তখন আপনি ক্লাস 8 এ পড়েন, ওকে। তার মানে আপনিও নাবালিকা এবং সেও নাবালক বলা যেতে পারে। তখন আপনার সাথে 2 বছরের বড় হলে ওর বয়স 16 বছরের মতো হবে, আপনার তখন 14 মতো, ওকে, বলুন। তারপর
তারপরে আমাদের ওই রাত্রিবেলা আমি ওরে বললাম যে এখন তো কিছু করতে পারো, তা বলতেছে যে হ্যাঁ অবশ্যই করতে পারি। তখন আমাদের মধ্যে হলো, তখন আমি বুঝতে পারলাম যে এই জিনিসটা এই এইটাই, এটার মধ্যে তেমন কোনো কিছুই না, এইটাই। তখন আমি আমার মার প্রতি আমার তত আরো বেশি ক্ষোভ হলো, ঘৃণা হলো যে এই কাজটা তো হাজবেন্ড ওয়াইফ করতে পারে, তো আমার মা দুলাভাই কেন করবে। এরপরে ওর বাসা বাড়িতে নিয়ে গেল, 3-4 দিন পর ওর ফ্যামিলি থেকে মানতে চায় না, তারপরও মেনে নিল।
মানে আপনি বিয়ে করার পর আপনার ফ্যামিলিতে জানালেন যে?
হ্যাঁ, আমার ফ্যামিলি থেকে তো অনেক ঝামেলা করতেছে, ওই যে আমার সে মামা আসছে, মামা আসে তো মনে করেন ওরে মারটা দিতে যেতেছে, করতেছে করতেছে, ওর নামে কেস করবে।
বিয়েটা আপনারা কোথায় করলেন, কিভাবে করলেন?
বিয়েটা করছি কাজী অফিসে। আমার নিবন্ধনের কাগজও চাইছিল ওর একটা বড় ভাইরা দিয়া আর কি, 18 বছর করে নিয়েছিল। এখন একটা কাজীরা দিয়ে আমার বিয়েটা করাইছিল।
তারপর?
তারপর বাড়িতে আসলাম, পরে আমার মা বললো ঠিক আছে মানিয়ে নেবো, তো তুমি বাসায় এসো। বললাম ঠিক আছে বাসায় আসবো। বাসায় আসতে বেড়াইছিস, তখন আমার মা মা ওরে খুব মার দিল। মার দেওয়ার পর আমি রাত্রে আবার চলে গেলাম, রাত্রে চলে গেলাম ওর বাসায়, যে মারধর যখন করছে আমি বাসায় থেকে থাকবো, আমার বাসায় আমি আর আসবো না, আমার ফ্যামিলির সাথে টোটাল যোগাযোগ বন্ধ। হঠাৎ করে একদিন আকাশ আমার হাজবেন্ডের নাম্বারে ফোন দিছে, যে আমি ওর মামা হয়ে কথা বলবো। আমার আকাশের প্রতি অনেক বেশি ভালোবাসা ছিল।
আকাশ মানে ফার্স্ট লাভ?
হ্যাঁ। তখন আমার মা বাবা বললো যে তুই যদি আকাশের সাথে বিয়ে করতিস তাও মানে নিতাম, তো তুই ফিরায় আমরা একদম, তোর তো ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল, মানে আমার ইচ্ছা ছিল যে আমার একটা ফ্যামিলি হবে সুন্দর, শ্বশুর বাড়ি। আমি সবসময় গল্প করতাম যে আমার এরকম শ্বশুর বাড়ি হবে ওরকম। তখন বললো যে আকাশের সাথে বিয়ে কর, বিয়ে করার পরে তো আমরা মানে নিব। তখন আমি বললাম যে ঠিক আছে। ইমরানকে কিন্তু আমি সত্যি ভালোবাসতাম না, শুধু ওই বিষয়টা জানার জন্যই আমি তার বিয়ে করছিলাম,
মানে শুধু কিউরিওসিটি নিবারণ করার জন্য। মাই গুডনেস, ওকে।
পরে আমি আকাশে বললাম ঠিক আছে আকাশ আমি তোমার বিয়ে করবো, তুমি আমার বিয়ে করবা? তখন আমার মা ওরে শিখা দিল যে বলো যে হ্যাঁ বিয়ে করবো। তখন বললো যে হ্যাঁ অবশ্যই তোমার বিয়ে করবো, তোমার আমি ভালোবাসি না। তখন আমি আমার বাড়িতে চলে আসলাম। আসার পরে তার 4 দিন পর ডিভোর্স করলাম ওরে।
মানে ডিভোর্স করলেন আপনি নিজের ইচ্ছা?
আমি নিজের ইচ্ছা ডিভোর্স,
জাস্ট এই কথাটা বলাতে ফ্যামিলি থেকে যে আকাশের ব্যাপারটা হলে হতো, আপনি নিজে থেকে ডিভোর্স করলেন?
আমার মা বাবা সবাই বললো যে হ্যাঁ ঠিক, মা বাবা বলে নাই, বাবা কখনোই আমার কোনো কথার মধ্যে আসে নাই। মা বললো, বোন বললো যে ঠিক আছে ওর সাথে বিয়ে দেবো তুই আয়। তখন আমি চলে আসলাম, আসে আমি বললাম ঠিক আছে তা আকাশের সাথে বিয়ে দাও, এখন আকাশের সাথে আমার বিয়ে দিতে চায় না।
এখানে একটা বিষয় আপনাদেরকে একটু নোট করে প্রিয় শ্রোতা, আমাদের মানে পারিপার্শ্বিক এবং সামাজিক জায়গা থেকে সেক্সুয়াল এডুকেশন বা কি বলা যেতে পারে এটাকে, যৌন শিক্ষা আমরা যেটাকে বলি, সেটা প্রপারলি হয় না। কারণ আমাদের সোসাইটিতে এটাকে ট্যাবু মনে করা হয় এবং এটাকে, এটা একটা গোপন বিষয়, এটাকে নিয়ে কথাবার্তা বলা সন্তানদের সামনে কিংবা এই বিষয়টা নিয়ে এইভাবে ওপেনলি একটা কথা হতে পারে, এই বিষয়গুলো আমাদের সমাজের চোখে ভালোভাবে দেখা হয় না। কিন্তু কিউরিওসিটির জায়গাতে একজন নাবালিকা কিংবা একটা শিশু যদি এই বিষয়টি কোনোভাবেই ভুল ব্যাখ্যার শিকার হন কিংবা কিউরিওসিটির জায়গাতে তাকে যদি প্রপারলি এডুকেশনটা না দেয়া হয়, সেটা তার জীবনে আসলে কি হতে পারে, সেটার একটা বেস্ট এক্সাম্পল হচ্ছে আমাদের আজকের এই পাখির জীবনের প্রথম পর্যায়ের একটা গল্প। শুধুমাত্র একটা অবৈধ সম্পর্ক, যেটা বৈধ না অবৈধ সেটাও সে বোঝে না, এরকম একটা সম্পর্ক দেখে তার ভেতরে কিউরিওসিটি হয়েছিল যে আসলে জিনিসটা কি এটা আমি বুঝতে চাই, এবং তার জন্য সে বিয়ে করে ফেলেছে। না সে বিয়ে জানে, না সে শারীরিক কোনো সম্পর্ক জানে। আমি স্পেশালি থ্যাঙ্কস জানাই যে ইদানিং আমাদের শিক্ষাক্রমে ক্লাস 8 এর পাঠ্য বইয়ের পাশাপাশি এরকম বিশেষ করে সেক্সুয়াল এডুকেশনের জন্য একটি পাঠ্য বইয়ের ব্যবস্থা করা হয়েছে, এবং যেখানে খুব সুন্দরভাবে বিষয়গুলোর ব্যাখ্যা দেওয়া হয়েছে শারীরিক জ্ঞান অর্জনের জন্য, কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ হলে কি ধরনের ক্ষতি হতে পারে এবং এটা কোন বয়সে কি কি করা উচিত। আমার মনে হয় এটা আমাদের বিশেষ করে এই ধরনের ঘটনা থেকে অনেকখানি বাচ্চাদেরকে দূরে রাখবে। তবে দিস ইজ রিয়েলি টাফ, কারণ যেই ব্যারিয়ারটা আমরা ভাঙার চেষ্টা করছি এতদিন, যে ধরনের একটা অবরোধের মধ্যে ছিলাম, এগুলো নিয়ে কথা বলা যায় না, এগুলো নিয়ে কথা বলা পাপ, এগুলো নিয়ে কথা বলা অন্যায়, এবং এই ধরনের ব্যাপারে ছেলেমেয়েদেরকে সামনে নিয়ে আসা, ছেলেমেয়েদের এই কিউরিওসিটিগুলো নিবারণ করা বা ওদের এইসব বিষয়ে কিউরিওসিটি দেখলে ওদেরকে দমিয়ে দেয়া, এই বিষয়গুলো মারাত্মক রকমভাবে টাফ করে দিবে আমাদের এই এই বিষয়টাকে। কিন্তু আমার মনে হয় যে যদি পজিটিভ কোনো রেজাল্ট আমরা পাই, এবং পাওয়ার সম্ভাবনা যেহেতু আছে, সুতরাং এই জিনিসগুলোকে পজিটিভলি ছেলেমেয়েদের সামনে আনা উচিত, কোনটা ভালো কোনটা মন্দ সেটা তাদেরকে ক্লিয়ার করে বুঝিয়ে দেওয়া উচিত। নইলে গোপনে নিভৃতে এই ধরনের অসংখ্য ঘটনা সমাজে ঘটে যাচ্ছে যেগুলো আমরা কখনো ফোকাস করি না, এবং অনেক সময় জীবনটাকে হেল করে দিতে পারে। বাই দ্য ওয়ে, আমরা ফিরছি আবার আপনার জীবনের গল্পে। তারপর আপনি ডিভোর্স করলেন এবং আপনাকে বললো যে না বিয়ে দেবে না।
তখন আমার ফ্যামিলি থেকে বললো ওকে বিয়ে দেওয়ার মতো ছেলে হলো, ও এরকম খারাপ কাজ করে, চুরি করে, এটা করে ওটা করে, ওর সাথে বিয়ে দেবো না। তখন আমি বললাম যে তুমি এত নিয়ে আসলে, আর আকাশ সাথে আমি অনেক ভালোবাসি। তখন আকাশে বললাম, আকাশ বললো তুমি আমার সাথে পালাই যাবা, মানে ফোনে বললো, তা ঠিক আছে আমি তোমার সাথে পালাই যাবো। তো ওর সাথে আমি পালাই যাওয়ার জন্য পুরো প্রস্তুত, পরে আমি ওর সাথে পালাই গেছি। যাওয়ার পরে 3 দিন ওর একটা ফ্রেন্ডের বাসায় নিয়ে আমাকে রাখছে, বলছে যে বিয়ে করি নাই, বিয়ে করবো। তখন একটা কাগজ আমার কাছে নিয়ে আসছে, এনে বলতেছে এটা কোর্ট ম্যারেজ করতে হবে, তুমি এটার মধ্যে সাইন করো। তখন আমি ওটার মধ্যে সাইন করছি, হাজব্যান্ড ওয়াইফ যেভাবে থাকে ওভাবে থাকার জন্য পুরো প্রিপারেশন নিছি, বাসা নিছি, এরকম থাকবো। তখন আমার আরেকটা মামা ছিল, মানে আমার মামারই বন্ধু, এরা তার নাম ছিল সুমন। তখন এসে বললো তুমি যে এরকম বাসা টাসা নিছো ওর সাথে কি তোমার বিয়ে হয়েছে? আমি বলছি হ্যাঁ। কয়েকটা ওইটা বিয়ের কাগজ না, তোমার সাথে 1 বছরের কন্ট্যাক্ট ম্যারেজ করবে বলে বিয়ে করছে,
মানে 1 বছরের কন্ট্যাক্ট ম্যারেজ করেছে। ওকে,
আমি তখন ওইটাও বুঝি না যে
কন্ট্যাক্ট ম্যারেজ আসলে কি।
আমি বলছি আমার কাগজটা দেখেন আমি পড়তে পারবো। তখন আমার ও কাগজটা আকাশও দেখেন, আকাশ নিখোঁজ। যখন ও সুমন মামার বললো এই কথা, তখন আকাশ নিখোঁজ। কিন্তু আকাশের প্ল্যান ছিল ওইটা যে মামা, আমার আগে যে মামা ছিল তার সাথে তার দ্বন্দ্ব ছিল, এই জন্য সে আমার বিয়ে করবে কিংবা একটা ইসের মধ্যে রাখবে, কিন্তু সেও আমার ভালোবাসতো না। কিন্তু আমি ভাবতাম যে একটা সংসার হবে, আকাশ আমার ভালোবাসা, আকাশের সাথে আমি ভালোভাবে থাকতে পারবো। সেভাবে হলো না। তো তখন আমার মা রে সুমন মামা ফোন দিল মা বাবারে, মা বাবা বললো যে ঠিক আছে ওরে নিয়ে আসো। জিনাটা ছিলাম আমরা, জিনা থেকে 10 খুলনা নিয়ে আসলো। খুলনা নিয়ে যাওয়ার পরে আমার মা বললো যে ঠিক আছে যা হয় হয়েছে, এরকম ভাবে থাকো। এরকম করে পরে আমার ঢাকাতে চলে আসলাম। আমার বোন আর দুলাভাইও ঢাকাতে থাকতো, তখন চাকরি হয়েছিল আমার বোনের, তো থাকতো মিরপুরে, আমি ওর বাসায় থাকতাম, টুকটাক বাসার কাজ টাজ করতাম, থাকতাম এবার। তার 2 বছর পরে তখন আমার লেখাপড়া একদম বন্ধ,
মানে কোন ক্লাসে থাকা অবস্থায়,
এইটে
ক্লাস এইটে থাকা অবস্থায় আপনার লেখাপড়া বন্ধ, এইসব ঘটনা ঘটার পরে।
হ্যাঁ,
পর পর দুটো বিয়ে। ওকে,
পরে আমাকে ই করলো, 2 বছর পরে আমার ফ্যামিলি থেকে একটা ছেলে দেখলো।
আচ্ছা,
ফ্যামিলি থেকে ছেলে দেখার পরে আমি 2 বছর মধ্যে ঢাকাতেও থাকতাম খুলনাতেও থাকতাম, পরে আমাকে আনলো বাড়িতে, দেখালো, ছেলে একবার দেখেই পছন্দ করলো, 1 সপ্তাহের মধ্যে বিয়ে।
ওকে প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় ছোট্ট একটা বিরতি নিতে চাই। আপনারা সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 এবিসি রেডিও ফ্যামিলি 9.2 এ। আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং আজকে পাখি তার জীবনের গল্প বলার জন্য আমাদের স্টুডিওতে। পাখিকে দেখার জন্য, কিছু বলার জন্য, ওর সাথে যোগাযোগ করার জন্য আপনারা আমাদের ফেসবুকে কানেক্টেড হতে পারেন। আমাদের ফেসবুকের ঠিকানা হচ্ছে www.facebook.com/abcradiofm89.2। এছাড়াও আপনি চলে আসতে পারেন আমার ফেসবুক পেজে, আমার ফেসবুকের ঠিকানা হচ্ছে facebook.com/kibriya.rj, KEBRIA, স্পেলিংটা হচ্ছে KEBRIA.RJ। এবং পেস্টিতে যাওয়ার পরে আপনি লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। ফিরে আসছি ঠিক 3 মিনিট পর।
ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার। Close up presents Hello 8920, Close up, the closer the better.
3 মিনিট পর প্রিয় শ্রোতা, আরো একবার ওয়েলকাম করছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আমি আরজি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং আপনারা সবাই শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। আজকে জীবনের গল্প বলার জন্য এখানে রয়েছে পাখি। 19 বছর বয়স তার, এবং তার যে জীবনের গল্প সেটা আসলে খুবই 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 মর্মান্তিক। আমরা ফিরবো তার কাছে, যেখানে আমরা ছিলাম। পাখি, আপনি বলছিলেন যে আপনার 1 সপ্তাহের মধ্যে বিয়ে হয়ে যাবে, এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে আপনার ফ্যামিলিতে। আর এই আমাদের গেস্টকে দেখার জন্য আপনারা ফেসবুকে আসতে পারেন। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradiofm89.2। এছাড়াও আপনি চলে আসতে পারেন আমার ফেসবুক পেজে। আমার ফেসবুকের ঠিকানা হচ্ছে facebook.com/kibriya.rj, KEBRIA, স্পেলিংটা হচ্ছে KEBRIA.RJ। ওকে, বলুন তারপর।
তারপর 1 সপ্তাহের মধ্যে বিয়ে ঠিক হলো, ছেলে দেখার পর বললো ঠিক আছে আমার পছন্দ হয়েছে, আমি ওকে বিয়ে করতে চাই।
ওকে, ছেলে কি করে?
ছেলে বাড়িতে কৃষি কাজ করে। তো আমিও বললাম যে ঠিক আছে, সামনে থেকে যখন দিতেছে আমি বিয়ে করবো। বাবা বাড়ি ঘর সব দেখে আসলো, বিয়ের দিনও পড়লো, হয়েও গেছে। তার বাড়িতে গেছে, মানে হয়েছে কি, তার বাড়িতে গেছে, তার চাচার যে ঘরটা আছে সেই ঘরটা দেখাইছে, তার চাচার বাড়িটা দেখাইছে।
মানে যখন ঘর বাড়ি দেখাবে তখন সেই চাচার বাড়িটা দেখিয়ে। আচ্ছা,
তার যে মূল বাসা সেটা সে দেখায় নাই।
আচ্ছা,
তা আমার ফ্যামিলিও বুঝতে পারে নাই। বিয়ের পরে আমাকে উঠাইছে একটা ভাঙা ঘরের ভিতরে, ঘরটা একদম হেলে পড়ে যাবে, উপরে টালি, নিচে আছে বেড়া আছে। আমি আমার হাজবেন্ডকে জিজ্ঞেস করলাম যে আপনাদের এই এটা কেন? তখন বললো কি, চাচার বাড়ি আর আমার বাড়ি কি এক না? তখন আমি বললাম চাচার বাড়ি আর তোমার বাড়ি এক, তো সেটা তো কথা না। আমার তো ঘর যেটা, আমার যে ঘরটা আমি থাকবো সেই ঘরটা যদি ভালো না হয় আমি কেমনে থাকবো? এই ঘরটা তো এখনই আমার শরীরের পর পড়ে যাবে। আমি বললো পড়বে না, সব ঠিক হয়ে যাবে, আমার জায়গা জমি আছে, বিক্রি করুক। তো তখন আমি মানে নিলাম চুপচাপ, যে যা হোক হয়েছে, জীবনটা অনেক ভুল হয়েছে। আর আমি ম্যারিড পার্সন ছিলাম, সে আনম্যারিড ছেলে।
এটা সে জানতো? তাকে বলা হয়েছে এটা?
তাকে কিন্তু বিয়ের আগে জিজ্ঞেস করা হয়েছে যে আপনি কি ম্যারিড পার্সন, সে বলছে যে না আমি ম্যারিড পার্সন না।
এবং আপনার সম্পর্কে বলা হয়েছে যে
আমি নিজে তাকে বলছি
যে আমি দু দুটো বিয়ে
করেছি, আমি এরকম রিলেশন করে দুইটা বিয়ে করছি।
এবং কি কারণে বিয়ে করেছি কষ্ট কারণটা বলেনি কখনো?
শুধু বলছি যে আমি রিলেশন করে বিয়ে করছি,
দু দুটো বিয়ে করেছি।
হ্যাঁ, সেটা সেটা শুনেই আমার প্রতি হয়েছে যে বিয়ের সাথে কোনো ব্যাপার না, আপনার দেখে আমার খুব ভালো লাগছে।
ওকে,
তারপর আমরা আমার বাবার বাড়ি বেড়াতে আসলাম, বেড়াতে আসার পরে এভাবে দিন যায়। তারপর আমি শহরে একটা মানুষ হয়েছি, তারপরও আমি অনেক কিছু মিস করতাম যে এই জিনিসটা নাই, সংসারে এই জিনিসটা নাই, অনেক কষ্ট কষ্ট দিন যেত আমার। তার আর কোনো ভাই বোন ছিল না, সে একটাই ছেলে।
ওকে,
এখন আস্তে আস্তে আমার হাজবেন্ডের মধ্যে দেখতাম পরিবর্তন। কি পরিবর্তন? সে ফোনে কথা বলে, গ্রামের ছেলে তাও ফোনে কথা। কি ব্যাপার, তুমি কার সাথে কথা বলো? বলি কথা। তারপর আমি জানতে পারলাম, অনেক অনেক ভাবে জানতে পারলাম, চেষ্টা করে প্রায় 2-3 মাস পর জানতে পারলাম সে আগে একটা বিয়ে করছিল। সে আমার কাছে মাপ টাপ চাইছে যে আমি বিয়ে করছি, তুমি মাপ করে দাও, আমি তোমার বলতে পারি। আমি বিয়ের আগে তো আমি আপনাকে জিজ্ঞেস করছিলাম, আপনি আমাকে কেন বলেন নাই।
ওকে,
পরে বলছে তোমাকে আমার এত ভালো লাগছে যে তোমার কথা যদি আমি বলতাম তাহলে হয়তো বা তুমি বিয়েটা রাজি হতো না।
আচ্ছা,
তখন আমি বললাম যে ঠিক আছে, যা গেছে গেছে, আপনি অন্যের সাথে যোগাযোগ করেন না, আমি করব না।
ওকে,
তারপরও মেয়েটার সাথে যোগাযোগ করে। তখন আমি বললাম খুলনাতেই রাখবো না, তোমাকে আমি নিয়ে চলে যাবো ঢাকা থেকে। ঢাকায় আসতে গেলে কিছু টাকা লাগবে, কিন্তু আমার বিয়ের মধ্যে কোনো কিছু দেয় নাই। শাড়ি গয়না যা দেওয়া লাগে, গয়নাগাটি কিছু দেয় নাই, এমনি শাড়ি চুড়ি লিপস্টিক এটা যা দেওয়া লাগে দিছে। এখন একটা রুলি দিছিল স্বর্ণের, তো আমি মারে বললাম যে মা, এই রুলিটা আমরা বেশ বন্ধক রাখি, ক্যাশ টাকা তো আমার কাছে দিতে নেই, বন্ধক রাখা, আমি টাকাটা নিয়ে দিই, তুমি ও পরে চাকরি করে যখন টাকা ছাড়া দেবে তখন। তখন বললো যে ঠিক আছে চল বন্ধক রাখতে যা। বন্ধ করে এখন রাখতে গেছি, তখন আঙ্কেল আমারে বলে তুমি কি দুষ্টামি করতে আসছো আমার সাথে?
কোন আঙ্কেল?
মানে জুয়েলারির যে আঙ্কেল।
ওকে,
বলছি কেন আঙ্কেল? বলতেছে অবশ্যই, তুমি এটা এমনিতে স্বর্ণ রিয়াই না, তুমি বলতেছো এটা স্বর্ণের? আমি বলছি কেন, এটা আমার বিয়েতে দিছে, এটা কেন এমনিতে স্বর্ণ রাখবে? এটা স্বর্ণের পানি দিয়ে ধোয়া, এটা 6 মাস পর কালার যাবে। তখন আমি আমার হাজবেন্ডের ফোন দিলাম যে তুমি আমাদের মানে টাউন আছে, টাউনে আসো। তখন দোকানে নিয়ে গেলাম, যেটা কি এটা তো স্বর্ণের না। তো বলতেছে কে বলছে স্বর্ণের না, অন্য দোকানে চলো। তুমি কোন দোকানে যাবা স্বর্ণপটির মধ্যে? পরে ও যে দোকানে যাইতে কি সেই দোকানে একই কথা। তখন ও মানে ও ঘাম বের হয়ে গেছে পুরা। পরে বলতেছে কি যে মাফ করে দাও, তোমার খুশি করার জন্য এটা বলছে। তাও আমি মাফ করে দিছি ওরে। আমার ফ্যামিলি থেকে মোটে রাজি না যে এরকম এখন থেকে এই ছেলে এরকম করতেছে, তো ভবিষ্যতে সে কি করবে। তখন আমি তারপরেও ঢাকাতে নিয়ে আসলাম, নিয়ে আমার বোনের কাছে রেখে গেলাম, ভাইয়া ওর একটা চাকরি দিবে। ওরা চাকরি দিল, ওর আগোড়াতে চাকরি হতে গেলে রক্তের গ্রুপ পরীক্ষা করতে হয়, গ্রুপ পরীক্ষা করাইলো, টাকা পয়সা যা লাগে সব ভাইয়া দিল, ম্যাচ ঠিক করে দিল।
ভাইয়া মানে আপনার দুলা ভাই?
সেই দুলা ভাই।
ওকে,
মানে আমাদের ফ্যামিলিতে সে খুব কেয়ার করে। তারপরে চাকরি দেওয়ার পরে চাকরি থাকলো থাকলো, আমার টাকা পয়সা দেয় দেয় না। ভাইয়ার শুধু একই কমপ্লেন যে ও নাকি ফোনে কথা বলে। আমি তো ফোনে তো আমার সাথেও কথা বলে। তারপর আমার ভাইয়া বললো যে ঠিক আছে তুইও ঢাকাতে চলে।
তখন আপনি কোথায় ছিলেন?
আমি আমার মার বাড়িতে ছিলাম,
খুলনাতে ছিলেন। জি,
তখন আমি ঢাকাতে চলে আসলাম, ভাইয়ার বাসায় থাকতাম, ও ছুটি সেটা পাইলে আসতো, ভাইয়ার বাসায় থাকতাম, ই করতাম। তারপরে আমি বললাম যে ঠিক আছে, ভাইয়ার বাসা তো মানে গেস্ট যে রুমটা, ড্রয়িং রুমটা যেটাকে বলে, ওইটা তো ভাইয়াদের ছোপা নাই, ওটা তো খালি আসতো, ওখানে আমরা একটা পর্দাটা নাই, ওখানেই আমরা সংসার করা শুরু করি। বললো ঠিক আছে। আমাদের মানে ওর রুম নেওয়ার মতো এত বেশি টাকা বেতন পাইতো না, মাত্র 7,000 টাকা বেতন পাইতো। তখন ভাইয়া বললো ঠিক আছে, এই কয় টাকা বেতন পাই তোর বাইরে থাকা সম্ভব না, তোরা আমাদের এখানেই থাক, খাওয়া থাকা পাবো, 3,000 টাকা দিবি তোরা দুজনে, শুধু খাওয়া থাকা, এছাড়া আমি যেটা ওয়াইফ একটা কোনো কসমেটিক বা কোনো ড্রেস এগুলো কিছুই দেয় না। তখন আমার বোন বলে যে আমার বোনটা ভালোভাবেই মানুষ হয়েছে, তো তুমি এরকম ওরে কিছু দেও না কেন, বলে এটা আমাদের ফ্যামিলি ব্যাপার। আমি বললাম ব্যাপার ঠিক আছে, কিছু বলিস না। ভাইয়া তখন আমার ড্রেস যা লাগে দেয়, 7,000 টাকা তো স্যালারি পাইতো, 3,000 টাকা বোনটা দেওয়ার পরে যে কটা টাকা তো বাড়ি পাঠাই দিত, মানে ও বাড়িতে অনেক দেনা ছিল।
আচ্ছা আচ্ছা।
আমি বলতাম যে কবে শেষ হবে, আর আমাদের ঢাকায় আসতে আমরা কি আজীবন ঢাকাতে থাকবো, তোমার বাড়িতে একটা ঘর নাই ঘর, এরকম টুকটাক আর কি ঝগড়া হতো প্রায়। হাজবেন্ড ওয়াইফ যে একটা ভালোবাসা এটা কখনো আমি পাইতাম না।
আচ্ছা,
সবসময় মানে চিন্তা করতো চিন্তা করতো, কি এত চিন্তা করো তুমি, তুমি চিন্তা করে তো কোনো কিছু বের করতেই পারো না। তখন আমার দুলাভাইয়া বললাম ভাইয়া আমার একটা চাকরির ব্যবস্থা করে দাও। তো বললো যে এই এই তো তুই পাশ করিস না, এই যে পরীক্ষা দিয়ে পর চলে আসলে কি চাকরি দিব। তো ভাইয়ারা সবসময় বলতাম যে একটা চাকরি দিয়ে দাও একটা চাকরি দিয়ে দাও। তখন ওর একটা ও যে কোম্পানিতে চাকরি করে ফরেনার কোম্পানিতে, ওর একটা ম্যাডাম ছিল, তো ম্যাডামটা বাচ্চা কাচ্চা হইতো না, তার হাজবেন্ড তো বাইরে থাকতো, সে এখানে একা থাকতো, তা আমার তার কাছে রেখে আসছিল, মাসে 5,000 টাকা স্যালারি দিবে, অল টাইম তার সাথে থাকতে হবে।
ওকে,
তো এরকম আমি থাকতাম, তখন আমার হাজবেন্ড সে ডাইরেক্টলি বলতেছে বাসায় কাজ দিছে নেই করছেন, কিন্তু তার সে আমি বাসায় কাজ করতাম না, শুধু তার সাথে থাকতাম।
সাথে থেকে আপনার কাজটা কি ছিল,
তার যেরকম ল্যাপটপটা
ক্যারি করা?
হ্যাঁ এটা আমি নিতাম, কিংবা হাতে কোনো পার্স আছে এটা আমি নিয়ে ওনার সাথে সাথে থাকতাম, কারণ ওনার একা একা থাকতে পারতো না, উনি যেখানে যেত আমাকে নিয়ে যেত, আমাকে বেশ বলতো যে আমার বোন, ওনারা ইংরেজিতে কি বলতো আমি জানি না, আমার খুব সুন্দর সুন্দর ড্রেস কিনে দিত, এই যে ওনার সাথে যেটা পরে আমি বেরোতে পারতাম এরকম করে ওনার মতো করে উনি রাখতো। তখন আমার হাজবেন্ড আমার ভাইয়ের সাথে অনেক অশান্তি করলো, তখন আমার ভাইয়া বললো ঠিক আছে তোমার চাকরি করতে হবে না তুমি চলে যাও, তখন আমি বললাম যে ঠিক আছে আমি চাকরি করবো না। তখন আমি বলতে বলতাম যে আমার কোনো কাজও করতে দিলা না, তোমার হেল্প করব তাও তুমি করতে দিলা না, আমি তাই কিন্তু হেল্প করতাম, আমি যে 5,000 টাকা পাইতাম তার থেকে 2,000 টাকা ওরে আমি দিতাম, আর 3,000 টাকা আমি রাখতাম।
আচ্ছা,
তখন আমার হাজবেন্ড বলতো যে কি এমন কাজ করতাম, মানুষের বাসায় কাজ করতাম এরকম করে বলতো, তো আমি বলতাম এসব কথা বলবো না আমি কি কাজ করি তুমি জানতাম, কিন্তু ওই যে ফরেনার ছিল উনি বলছে তুমি আমার সাথে 1 বছর যদি থাকো তোমার লাইফটা পুরো আমি ওকে করে দিয়ে যাবো। তখন চলে আসছে যখন বাসায় রান্না বান্না করে খাই দায় এরকম করে, আমার হাজবেন্ড করে কি ওই মেয়ের সাথে যোগাযোগ করে আগের ওয়াইফের সাথে।
আচ্ছা,
তখন আমি বললাম যে তুমি এরকম কেন তার সাথে কথা বলো, বলে যে তার সাথে কথা বলি কে বলছে, এরকম বহুবার আমি হাতে নাতে ধরছি, তারপরে সে স্বীকারই করে না, তারপর আমার সাথে অনেক ঝামেলা করে ঝগড়া করে এই করে, পরে আমি বলছি যে তুমি যদি এরকম করে থাকো তার সাথে তুমি থাকো, আমার সাথে কোনো যোগাযোগ তার সাথে থাকো যাও, এক কথা বলার সাথে সে তার কাপড় চোপড় নিয়ে আমার ভাতিকে নামে চলে গেছে। যাওয়ার পরে একটা মেসেজ উঠছে, তখন আমার আমি ফোন দিয়ে আমার ফোন রিসিভ করো না, বলে কি তুমি যদি আমার সাথে আসতে চাও তাহলে এখন আসো। আমি আমার ফ্যামিলিকে বললাম আমি কি করবো, তোমার দেখে শুনে বিয়ে দিছো সে প্রথম থেকে এরকম করতেছে আমি কি করবো এখন, বলে তার সাথে তুমি কোথাও যাবে না তুমি তোমার ভাইয়ের বাসায় থাকো। তখন আমি আমার ভাইয়ের কাছে বোনের কাছে থাকতে লাগলাম, আমার প্রথম 2-1 দিন 4-5 দিন 1 মাস 2 মাস ফোন দিছে, পরে আমার কোনো ফোন দিত না।
ওকে,
তখন আমার ভাইয়ার বলার পরে ভাইয়ার শিপফোর্স সিকিউরিটি সার্ভিসটা আছে ওখানে যোগাযোগ করে আমার একটা চাকরি নিল লেডিস সিকিউরিটি গার্ডে।
ওকে,
তারপর ওখানে আমি চাকরি করলাম 1 বছর মতো, 1 বছরের মধ্যে আমি কারোর সাথে মিশতাম না, আমি অফিস বাসা বাসা অফিস ঢাকা শহর
সম্বন্ধে, এই সময় হাজবেন্ডের সাথে কোনো সম্পর্ক নেই বা ডিভোর্স হয়নি,
না
ওকে,
ঢাকা শহর সম্বন্ধে আমার কোনো ধারণাই নেই, বোরকা পড়তাম বেশ বাসার থেকে যেরকম বড় বড় জামা পড়তাম, গ্রামের থেকে যেরকম আসছিলাম ওরকমই ছিলাম। 1 বছর পরে আমার ওই যেখানে চাকরি করতাম ওইখানে একটা ল্যান্ড ওনার ছিল, ওখান থেকে আমার এসে অফার করে তার সাথে,
মানে ওই বিল্ডিং এর ল্যান্ড ওনার, ওকে,
ওই ল্যান্ড ওনার আমার প্রপোজ করে যে মানে বিভিন্ন ভাবে তুমি দেখতে অনেক সুন্দর, তোমার লুকিংটা অনেক সেক্সি, তোমার দেখতে খুব ভালো লাগে,
পরিচয়টা হলো কিভাবে,
মানে উনি আসে যায় আমি সালাম করি যে স্যার আসসালামু আলাইকুম, আবার লিফটটা আমি ধরে দেই উনি উঠে, ল্যান্ড ওনার যেহেতু আবার আসলে ওনার হাতে যদি কিছু থাকে ওটা আমি ক্যারি করি, এই জন্য উনি আমার মানে ডাকলো যে তুমি একটু উপরে আসো 13তলায় আসো, আমি গেছি দিই স্যার, পরে বলতেছে তোমার লুকিংটা অনেক সুন্দর তোমার আমার খুব ভালো লাগে তুমি আমার সাথে করবা, একদম ডাইরেক্ট। তখন আমি বললাম স্যার আপনি কি বললেন এটা, আমি আপনার সম্মান করি, তা বলে আপনি এভাবে বলতে পারেন না।
বাট দ্য ওয়ে, এখানে একটু মানে আই এম রিয়েলি রিয়েলি কনফিউজ, যেহেতু আপনি মোটামুটি একটা আইন শৃঙ্খলা রক্ষাকারী এরকম একটা বেসরকারি প্রতিষ্ঠানেই কাজ করতেন, সেখানে ওনার তো একটু ভয়ে ডর কিছু করা উচিত ছিল, মানে উনি ডিরেক্টলি এইভাবে দেখে নি, মানে আপনার অ্যাটিটিউডের মধ্যে কোনো কিছু কি ছিল এরকম যে কারণে ও
এতটা? আমি সবসময় অনেক রুড ছিলাম, আমার সাথে কেউ কথা বলতেও সাহস পেত না, আমরা যে কটা মেয়ে ছিলাম আমাদের সাথে কোনো ছেলেরাও কথা বলতো না, আমাদের যে ছেলে গার্ড গুলো ছিল সেও কথা বলতো না। পরে আমি বললাম স্যার আপনি আর কি জাস্ট তোমার আমি দেখলাম যে তুমি তোমার জায়গায় কেমন অনেস্ট, ওনার কথাটা অনেক তাড়াতাড়ি ফিরাই নিল, তখন বললো কি যে আমার এখানে চাকরি করো এখানে তো অনেক 13তলা বিল্ডিং অনেক ভালো ভালো লোকেরা আসে, তো তুমি কি কি করো না করো এই জন্য, তা দেখলাম ভালো তুমি থাকতে পারবে এখানে 1 বছর হয়েছে আমি চাই যতদিন এখানে আসবে তুমি থাকো। তখন আমি বললাম যে স্যার ঠিক আছে, তখন সে ল্যান্ড ওনার তার উপরে আমি কিছু বলতেও পারি না, তখন আমার যে জুন কমান্ডার ছিল তাকে আমি বললাম স্যার এরকম ভাবে আমার প্রপোজ করছে, কয় তোমার তো কপাল খুলে গেছে।
সে কি মেল ছিল না ফিমেল ছিল?
ছেলে ছিল,
ছেলে। ওকে,
তো তুমি যদি একটু সময় কাশালি করো, আমি তখন ব্যাপারটা যে কি ব্যাপার আমি এখানে ঢাকা শহরে কাজ করতে আসছি, তখন আমি স্যারে বললাম স্যার আমি যদি কাজ করেই খাবো তাহলে আমি যদি ওরকম করেই খাবো তাহলে তো আমার কাজ করার দরকার আসে না, এখানে আমি আমার শ্রম বিক্রি করতে আসছি আমার শরীর না। তখন আমি তাকে এই কথাটা যখন বললাম সে আমার পরে রাগিয়ে গেল যে তোমার জন্য আমাদের পোস্টটা থাকবে না,
পোস্ট থাকবে না।
হ্যাঁ, এই কথা বলার পর আমি ওখান থেকে চলে আসলাম আমাদের হেড অফিসে, উনি আমার নামে কমপ্লেন করলো আমার যে জুন কমান্ডার স্যার উনি এরকম ডিউটি ভালো করে না এই জন্য ওর নামে কমপ্লেন এসে ল্যান্ড ওনার কমপ্লেন দিয়েছে আপনি ওকে ডাকেন অফিসে, আমাকে স্যার ফোন দিল। আমি ভর্তি হওয়ার পরে কখনো আর অফিসে যাই নাই ওই ফার্স্ট টাইম,
ওকে,
খুব ভয় পাচ্ছি আমি স্যার আপনি আমাকে কেন ডাকছেন, কি আমি জানি কি হয়েছে না হয়েছে, আমি পরে স্যারের বললাম যে স্যার আপনি আমার বাবার বয়স এরকম এরকম ব্যাপার, আর কি মা তাহলে তোমার ওখানে যাওয়া ঠিক হবে না তুমি রিজার্ভে থাকো,
রিজার্ভ?
হ্যাঁ,
ওকে,
যে বিভিন্ন জায়গায় যেরকম সোনারগাঁ রেডিসন এইসব যেরকম পাখি চাটি হয় এখানে ডিউটি করলো তুমি ডিউটি করো,
ওকে,
এমনি সময় বাসায় থাকবা তোমার স্যালারি 6,000 টাকা। 9,500 টাকা স্যালারি পাইতাম, ওখান থেকে 6,000 টাকা চলে আসছে।
ওকে,
ওখানে বিভিন্ন ছেলেদের সাথে ডিউটি করতে হতো, আমি ওখান থেকে খারাপ হয়ে গেলাম।
মানে রিজার্ভে যাওয়ার পরে আপনি হাউ ইট হ্যাপেন্ড, মানে খারাপ হয়ে গেলাম বললে
মানে আমি
কিভাবে ঘটনাগুলো ঘটে,
মানে একটা ছেলের সাথে মিশতাম, এই অমুক জায়গায় ডিউটি করতে হবে আমাদের দুইজনের, একটা ছেলে একটা মেয়ে, কত কথা হয় না, কথা হইতে 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 ওরা বলে যে আমরা এরকম ড্রিঙ্কস করি, আমরা অনেক মজা থাকি, তুমি কি এমন ড্রেস পরো, বোরকা পরো, বোরকা পরো কেন, এখন কি মেয়েরা বোরকা পরে কিনা। আমার মধ্যেও না ওরকম একটা চঞ্চলতা কাজ করতো, আমিও চাইতাম যে না এদের সাথে খোলামেলা ভাবে থাক। এর ভিতরে এরকম থাকতে থাকতে আমার আমাদের বাড়ির পাশে একটা বাড়ি ছিল, বাড়িটার নাম নাই, মানে আমাদের থেকে অনেক ভালো অবস্থা, ছেলেটা দেখতে শুনতে অনেক সুন্দর ছিল, সে যে আমার মতো একটা মেয়ে প্রপোজ করবে আমি ভাবতে পারিনি। আমি এর মধ্যে বাড়িতে গেছিলাম একবার, পহেলা বৈশাখে বাড়িতে গেছি, সে আমাকে ডাইরেক্ট বললো যে পাখি আমার তোমার খুব ভালো লাগে, তোমার বিয়ের আগে থেকেই ভালো লাগে, তোমার সাথে আমি ফ্রেন্ডশিপ করতে পারি। আমি বললাম যে ঠিক আছে করতে পারো, কারণ আমিও চাইছিলাম যে একটা মানুষ আমার জীবন থাকো। এরকম করতে করতে না তার সাথে আমার ফোনে, সে থাকতো খুলনাতে আমি থাকতাম
ঢাকাতে,
ফোনে রিচার্জ করে দিতাম, আমি চাকরি করতাম, ফোনে রিচার্জ করে দিতাম 50 টাকা 100 টাকা, কোনো গেঞ্জি যা পারতাম কিনে রাখতাম ওর জন্য, ও খুশি হতো, ও আমার অনেক বেশি মানে আমার কথা দিয়ে বলায় রাখতো। আমি এখন যেটা বুঝি যে না আমার কথা দিয়ে বলায় রাখে, মানে বিভিন্ন রকম কথা বলতো, আমাকে কখনো একটা সুতাও কিনে দিত না, কিন্তু আমি চিন্তা করতাম যে ওরে কি পরলে ভাল লাগবে, কি করলে ভাল লাগবে, এটা করতাম। যেমন প্যান্ট শার্ট টি শার্ট ঘড়ি এগুলো কিনতাম, বিভিন্ন টাকা দিতাম আমি, যে 6,000 টাকা থেকে মানে অল্প কিছু, যেমন 200-500 তখন ওইটাই আমার কাছে বেশি ছিল, ওরকম দিতাম, ও নিত, ও চাইতো। পরে ও মাস্টার্স কমপ্লিট করলো, তখন আমরা আমি বললাম যে তুমি ঢাকাতে আসবা, বললো হ্যাঁ ঢাকাতে আসবো। ঢাকাতে আসলো, ফ্রেন্ডের বাসায় আমরা ঢাকায় দেখা করলাম, কথা বললাম অনেক, ও সবসময় বলতো তোমার আমি বিয়ে করবো, যা গেছে গেছে, আমার পড়াশোনাটা কমপ্লিট হোক। ছেলেটা অনেক সুন্দর ছিল,
মানে ও তো বিবাহিত ছিল
না, একদম বিবাহিত ছিল না,
আপনি সম্পর্কে সব জানতো,
আমার বাড়ির পাশে সব জেনে শুনে আমার দিকে আগাইছিল।
ওকে, কিসে পড়তো ছেলেটা?
তখন মাস্টার্স করতেছে।
মাস্টার্স করছে আর আপনি দিকে ক্লাস 10 পাস করেন
না?
ওকে,
ঠিক আছে। তখন আমার হয়তো ওটা আবেগ ছিল, আমি বুঝতাম না যে ও যে এরকম আমার দিকে আগাইছে, আমি ভাবতাম মনে হয় সত্যি সত্যি ও আমার ভালোবাসে।
এখানে একটা বিষয় একটু নোট করছি প্রিয় শ্রোতা, আজকের স্টোরিটা এতটাই বেশি সেন্সিটিভ, আমাদের সামাজিকতার জায়গা থেকে আজকের অতিথির পুরো ফেসটুকু আমরা ফেসবুকে দেখাতে পারবো না, কিন্তু একজন মাস্টার্স পড়ুয়া একটা ছেলে একটা ক্লাস 8 পড়ুয়া একটা মেয়ের প্রতি এফেক্টেড হতে পারে কি কারণে, কতটুকু সৌন্দর্য একজন মেয়ের মধ্যে থাকলে এ ধরনের ঘটনা ঘটতে পারে, ততটুকুই সুন্দর ও আসলে, এবং অ্যাবসলুটলি শি ইজ বিউটিফুল, কিন্তু আমরা আমাদের গল্পের জায়গাটা থেকে আমরা পাচ্ছি না ওর পুরো মুখ অবয়বটা আপনাদেরকে দেখাতে। চলুন আমরা আবারও ওর কাছে ফিরি। হ্যাঁ বলুন, তারপর?
কিন্তু আমি সবসময় চাইতাম যে আমার ছোট্ট একটা সংসার হোক, আমি আবারও স্বপ্ন দেখতে শুরু করলাম যে আমার লাইফে যা গেছে গেছে, ও আমার, ও হয়তো বা আমার সুন্দর একটা সংসার দিতে পারবে।
বাই দ্য ওয়ে, আপনি যখন এটা বলছিলেন যে আপনি আপনার ছেলে কলেজের সাথে মিশে বিভিন্ন পার্টিতে দায়িত্ব ইয়ে করতেন, ওই সময়গুলো থেকে আপনি ওদের সাথে মিশে ড্রিঙ্কস ড্রিঙ্কস করতেন?
না না, তখন আমি এগুলো
তখন শুরু করেন,
ওরা করতো, আমি আর কি ভাবতাম যে আসলে আমি একটু করবো, এই করবো, মানে ভালো লাগতো। তারপর চিন্তা করতাম না, বোনের বাসায় থাকি, ভয় পেতাম, কিছু করতাম না। তো তখন নাজিমের সাথে আসতে, মানে আমার সাথে রিলেশন ছিল, তার নাম ছিল নাজিম, তখন ও বললো যে ঠিক আছে আমি তোমার বিয়ে করব। আবার স্বপ্ন দেখতে শুরু করলাম যে আমার ছোট্ট একটা সংসার হবে, আমার ইয়ে, আমরা অনেক প্ল্যানিং করলাম যে আমাদের একটা মেয়ে বেবি হবে, এরকম বাসা নিব, তুমি তো এরকম সুন্দর, আমাদের বেবিটাও হয়তো, অনেকভাবে প্ল্যান করলাম। পরে আস্তে আস্তে দেখি কি ও ফোনে আমার সাথে তত সময় দেয় না,
ফোনে ততটা সময় দিচ্ছে না,
কিন্তু
ও তো আপনার সম্পর্কে সমস্ত কিছু জানতো, বিশেষ করে দুটো বিয়ে হয়েছে আপনার, এরকম ভাবে আপনি সংসার করেছেন এবং
আমার ফ্যামিলি অবস্থা সবই জানতো,
সব জানতো। ও কি শুধুমাত্র আপনার সঙ্গে প্রেমের সম্পর্কই ছিল নাকি আলাদা এক ধরনের ইন্টেনশন ছিল, ফিজিক্যাল ইন্টেনশন?
না, ফিজিক্যাল রিলেশন
কোনো ধরনের কোনো ইন্টেনশন ছিল না। ওকে বলুন, তারপর?
আমি ফোনে টাকা ঢুকাই দেই, ও ফোনে কথা বলে অন্য মেয়ের সাথে। তো আমি, ও কখনো, আমি ওর ফোনে টাকা ঢুকাই দিলেও আমি ওর ফোনটা রিসিভ করতাম না, কারণ আমি যে কোম্পানিতে চাকরি করতাম ওখান থেকে ফোন আমাকে দেওয়া হয়েছিল, মানে ওখান থেকে আমি ফোন করলে বিল পাইতো।
ওকে,
তো ওই ফোনটা দিয়ে আমি ওকে ফোন করতাম অল টাইম, কখনো ওর ফোন আমি রিসিভ করি নাই। চিন্তা করতাম বেকার কি করবে, ওরা আমি টাকা দিই, ও বন্ধু বান্ধব আমার ফোন দিত যে জানি, বলতো জানি আজকে না আমার ফ্রেন্ডের সাথে আমার একটু পার্টি দিতে হবে, আমার কটা টাকা দিবা, 500 টাকা দাও না।
ওকে,
তখন আমি এইভাবে সবসময় টাকা পয়সা দিতে থাকতাম। পরে একটা সময় বললাম, আমার ফ্যামিলি থেকেও জানাজানি হয়ে গেল ব্যাপারটা, যে তুই আবারও একটা ছেলের দিকে এরকম ই করে পড়তেছিস, তোর হাজবেন্ড আছে এরকম আছে। তখন আমি আমার ফ্যামিলির বকাবকি শুরু করলাম, কি হাজবেন্ড, তোমরা কি দেখে দিস এই করছো? তখন না নাজিম আস্তে আস্তে দূরে সরে যেতেছে, আমার বলতেছে ডাইরেক্ট, বলতে তুমি আমার ফোন করবা না, কখনো ফোন দিবা না
কোনো কারণ ছাড়াই।
তুমি আমার সবসময় ফোর্স করো, কার সাথে কথা বলি, কি করি না করি, তুমি আমার
টাকা। তখন আপনার হাজবেন্ডের সঙ্গে একেবারেই আপনার যোগাযোগ
একদম যোগাযোগ?
বাই দ্য ওয়ে, আপনার হাজবেন্ডের নাম যেন কি ছিল?
রিপন।
রিপনের সঙ্গে আপনার যোগাযোগ পুরোপুরি অফ? প্রিয় শ্রোতা, আমরা জায়গাটা ছোট্ট একটা ব্রেক নিতে চাই, আমরা ঠিক 12:06 ফিরবো। আপনারা সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 এবিসি রেডিও এফএম 89.2 এ। আজকে পাখি তার জীবনের গল্প বলতে এসেছে এখানে। ওকে দেখার জন্য আপনারা ফেসবুকে আসতে পারেন, আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradioFM89.2। এছাড়াও আপনি চলে আসতে পারেন আমার ফেসবুক পেজে, আমার ফেসবুকের ঠিকানা হচ্ছে facebook.com/kibria.rj KEBRIA, স্পেলিংটা হচ্ছে KEBRIA.rj। ফিরে আসছি ঠিক রাত 12:06।
Close up presents Hello 8920 Close up, the closer the better।
12:06 হচ্ছে সময়। প্রিয় শ্রোতা, আপনারা সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 এবিসি রেডিও এফএম 89.2 এ। আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং আজকে পাখি রয়েছে তার জীবনের গল্পে। আপনাদের যদি জীবনের গল্প বলার জন্য মন চায় তাহলে আপনারা আমাদেরকে ফোন করতে পারেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। বাকি আপনার কাছে ফিরছি, এবং বাকিকে দেখার জন্য আপনারা চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে, আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradioFM89.2। এছাড়াও আপনি চলে আসতে পারেন আমার ফেসবুক পেজে, আমার ফেসবুকের ঠিকানা হচ্ছে facebook.com/kibria.rj KEBRIA, স্পেলিংটা হচ্ছে KEBRIA.rj। ওকে জি বলুন। তারপর
তো রিপনের সাথে কোনো ভাবে যোগাযোগ নেই, মানে আমার হাজবেন্ড কোনো যোগাযোগ করে না, কিছু না। তখন আমি নাজিমকে বললাম বিয়ে করবো না, তখন ও বললো যে ভালোবাসলে যে বিয়ে করতে হবে এমন কোনো কথা আছে? তোমারটা আর আমারটা কি একসাথে শুট ম্যাচ করে?
এতদিন পরে সেটা বললো যে ভালোবাসলে কি বিয়ে করতে হবে,
কিন্তু তোমার আমার অনেক ভালো লাগে, তোমার অনেক ভালোবাসি, কিন্তু তোমার আমার বিয়ে করা সম্ভব না। তো ওরে আমি অনেক বেশি ভালোবেসে ফেলছিলাম, মানে আমি যাকেই ভালোবাসি অনেক বেশি ভালোবেসে ফেলি, কিন্তু সবাই আমার সাথে মানে বুঝতেই পারি না যে এরা আমার সাথে এরকম প্রতারণা করতেছে। তখন নাজিম ফোন দেই ফোন ধরে না, ফোন দেই ফোন ধরে না। তখন এই যে আমার যে ফ্রেন্ডটা ছিল ওদের সাথে আমি মিশলাম।
ওকে, মানে কলিগ যারা,
কলিগ ছিল ওদের সাথে আমি মিশলাম। মিশতে মিশতে বললো যে ড্রিঙ্কস খাওয়া ভালো লাগবে, পরে আমি এক পর্যায়ে ড্রিঙ্কস করলাম। ড্রিঙ্কস করলে সত্যি দেখলাম ভালো লাগে, মানে ওই যে নাজিমের বিষয়ে যে কষ্টটা, কিংবা আমার যে পুরো মার দিক দিয়ে কষ্ট, কিংবা হাজবেন্ডের দিক দিয়ে কষ্ট, আমার কোনো কষ্টই নেই, পুরো ডোমে ড্রিঙ্কস করলাম। এমন ড্রিঙ্কস করতেছি 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 আমার মধ্যে চেঞ্জ দেখে আমার দুলাভাই আমার দিকে হাত বাড়াইলো। যেরকম আমার বোন অফিসে গেছে, আমার দুলাভাই হঠাৎ আমার এসে পিছন দিয়ে দাঁড়া ধরে বললো, তোর আমার খুব ভালো লাগে, তোর হাজবেন্ডকে আমি তোর ভালোবাসি। তখন আমি আমার বন্ধু বললাম, বন্ধু কোথায়? বাসায়। বাসায় আসছে, বাসায় আসার পর আমার 17,000 টাকা ছিল, ওর কাছ থেকে টাকাটা নিয়ে আমি বাসা দেখে চলে গেলাম। তো আরেকটা মেয়ে নিলাম, মেয়েটার নাম ছিল মেঘলা। ওরে নেওয়ার পর ও আর আমি থাকতাম, তো ওখান থেকে আরো সুন্দরভাবে ড্রিঙ্কস করতে পারতাম। বাসায় কখন আসলাম কখন গেলাম, ড্রিঙ্কস করে চিল্লাইতাম কাঁদতাম, নাজিম নাজিম করে ওরে ফোন দিতাম, কোনো ই ছিল না। কিন্তু আমি ওখান থেকে ড্রিঙ্কস করা শুরু করলাম। তো বন্ধু বান্ধব ছিল, মানে শেয়ারই, কিন্তু আমি 200 টাকা দিতাম, ও 200 টাকা দিত, এরকম একটা বোতল কিনে নিয়ে আসতাম, বোতল কিনে খেতাম, খাইতে বাসায় যেতাম, আমি মাতলামো করতাম, এই করতাম। তো এরকম করার পরে এখন রিজার্ভে ছিলাম। তো আমি পরে নতুন একটা পোস্ট লাগবে 1 তারিখে, গেল বছর যে বছরটা চলে গেল, ওই গেল বছরের এই 1 তারিখে 1 তারিখে পোস্ট লাগছে। লাগার পর আমার এই যে জুন কমান্ডার, মানে যে জুন কমান্ডার ওনার সাথে আমার পরিচয় হলো, যে ঠিক আছে আপনার জন্য আমি ডিউটি করব এরকম একটা খ্রিস্টান প্রতিষ্ঠানে। তখন আমার খ্রিস্টান প্রতিষ্ঠানে দিল, আমি ওখানে ডিউটি করতাম। ডিউটি করার পরে ওখানে ডিউটি করতেছে 2টা মেয়ে, আমি আর একটা মেয়ে, আর ওই বাসাটাই থাকতাম। তা আমার হাজবেন্ড আমার সব দিক মানে সব দিক দিয়ে যোগাযোগ বন্ধ ছিল, কোনোভাবেই আমার সাথে কোনো যোগাযোগ করতো না। তা আমার যে ছাড়টা ছিল উনি আবার আমার খুব হেল্প করতো। হেল্প করতো মানে কিরকম, আমি ঠিক মতো বাসায় যাচ্ছি কিনা, কি করতেছি না করতেছি, এই বিষয়টা সে দেখতো। তারপর আমি ড্রিঙ্কস করতেছি এটা অনেক ভাবে বাধা দিত, যে পাখি আপনি ড্রিঙ্কস করবেন না, এরকম না করতাম, আমি আপনার না কেন শুনবো, আমি আপনার না শুনবো না, আমি একজনের ভালোবাসি, এরকম আমি এত বেশি ভালোবাসতাম, চিল্লা পাল্লা করতাম, ড্রিঙ্কস করতাম রাস্তাঘাটে, চিল্লা পাল্লা করতাম। তখন আমারে বললো যে একটা মানুষ একটা মানুষকে এত ভালোবাসতে পারে। তখন আমার ওই স্যার নাজিমকে ফোন দিল যে ভাইয়া একটা মেয়ে আপনাকে কতটা ভালোবাসে। তখন ও বললো যে হ্যাঁ মেয়েটা অনেক ভালো, আমি ওকে ভালোবাসি, কিন্তু ওকে আমার পক্ষে বিয়ে করা সম্ভব না।
ওকে নাজিম এটা বললো। আমাকে,
তখন আমার সব কলিগরা ওকে একবার একবার করে ফোন করলো যে ভাইয়া,
মানে আপনি সব কলিগের কাছে আপনার উইকনেসটা দেখাতেন, যে আপনার দুর্বলতাটা দেখাতেন।
আমি জিন্স করার পরে আমি আর সব সময় ওরকম ওরে ফিল করতাম, আমি আগের মতো ডিউটি করতে পারতাম না, ই করতে পারতাম না ওরকম।
ওকে,
তারপরে আমার ই করলো, আমি ওখান থেকে সরে আসলাম আস্তে আস্তে, মানে ফ্রেন্ডের কাছ থেকে সরে আসলাম, কিন্তু আমি বাসায় ড্রিঙ্কস করতাম। তখন আমার স্যার বললো যে তুমি এভাবে ড্রিঙ্কস করো না পাখি, তুমি আসলে অনেক ভালো মেয়ে, এরকম বিভিন্ন রকম কথা বলতো। কিন্তু ওই পোস্টটা আমি ঠিক মতো আবার ডিউটিটা করতাম, আমার কোনো জায়গা থেকে আমার ডিউটির কারণে কখনো চাকরিটা দিত না।
ওকে,
আমি ঠিক মতো ডিউটি করতাম, ডিউটি আসার পরে আমি উল্টাপাল্টা করতাম, যেরকম ড্রিঙ্কস করতাম, আবার বাইরে ঘুরতে যেতাম, এটা করতাম। তখন আমার ওই স্যার আমার দিকে আগে আসলো, কিভাবে আগে আসলো, বললো যে তোমার মতো ভালো যদি আমার ওয়াইফ আমারে বাসতো, তাহলে আমার মনে পুরো পৃথিবীটা উড়ে দিয়ে দিতাম।
এই ধরনের কথা বলতো,
মানে তার ওয়াইফের প্রতি অনেক ধরনের দুর্বলতা আমাকে দেখাইতো, মানে তার ওয়াইফ তার দিক দিয়ে পারফেক্ট না, সে তাকে ভালোবাসে না, সে তাকে কোনোভাবে সুখ দিতে পারে না, সে তার ছেলের দিকে যত্ন নেয় না, সে তার সংসারে কোনোভাবেই মানে মন নেই, এরকম। তখন আমি বললাম এসব কথা আমারে বলেন কেন, তখন আমার মনের মধ্যে কিন্তু নাজিমই আসে। সে আমার মেয়ে অফিস হওয়ার পরে আমার মেয়ে ঘুরতে যেত, আমিও যেতাম, আমার ড্রিঙ্কস করাইতো, ঘুরতে যেত, ই করতো, তখন আমি খুশি ছিলাম, ভালোই ছিলাম। তারপরে না ই হলো, ওনার ওয়াইফ যখন বাড়িতে গেছে, তখন আমার আমি আর উনি একদিন ড্রিঙ্কস করছি, উনি ড্রিঙ্কস করলে কোনো প্রবলেম হয় না, কিন্তু আমি ড্রিঙ্কস করার পর আমি মানে পুরো অ্যাবনর্মাল হয়ে যায়। তখন আমি চিন্তা করতাম, মানে আমার সেন্সই থাকতো না, কিন্তু নাজিম ওই নাজিমকে কল করতাম, নাজিমকে কল করে এটা করতাম ওটা করতাম, উল্টাপাল্টা চিল্লা পাল্লা করতাম। তো ওনার ওয়াইফ যখন বাড়িতে গেছে, ওনার বাসায় আমাকে নিয়ে গেছে।
এটা কি আপনি জানতেন আগে থেকে যে ওনার ওয়াইফ বাড়িতে আছে?
না, আমি কিছু জানতাম না। আমরা কিন্তু কুড়িল বিশ্বরের একটা বার আছে, ওখানে থেকে ড্রিঙ্কসটা বাইরে এনে ড্রিঙ্কস করছি, একটা জায়গায় বসে ড্রিঙ্কস করার পর আমি অ্যাবনর্মাল হয়ে গেছি। পরে উনি ওনার বাসায় আমাকে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে সত্যি কথা আমার সেন্স ছিল না তখন, হয়তো বা আমাদের মধ্যে ফিজিক্যাল কোনো রিলেশন আছে,
হয়তো বা
মানে কি আমি শিওর।
ওকে, আপনি পরবর্তীতে শিওর আছেন? ওকে,
হয়েছে তার মানে ড্রিঙ্কস করার অনেক রাত্রেবেলা আমার মানে সেন্স একদম, আমি এখানে স্যার আমি এখানে কেন, তখন বলতেছে যে তোমার আমার খুব ভালো লাগে, তোমার সব কিছু পারফেক্ট, আমার ওয়াইফের থেকে তুমি অনেক বেটার, এরকম করে বললো। তখন আমি খুব কাঁদতেছি যে আপনি এটা কি করলেন, আপনার সাথে আমার এটা কেন হলো, এরকম করে তখন মানে নিছি। নেওয়ার পরে না তখন চাকরিটা বাঁচানোর ভয়, যখন ভয় পেতাম কি হয়তো বা চাকরিটা থাকবে না।
চাকরি না থাকার ভয়টা কেন ছিল?
মানে ফোর্সে চাকরি করতাম, এটা তো কোনো সরকারি চাকরি না, যখন তখন চলে যেতে পারে।
আপনি যার কথা বলছেন উনি চাইলে আপনার চাকরি ডিসমিস করে দিতে পারেন?
হ্যাঁ, একজন জুন কমান্ডার ছিল, সে চাইলে চাকরি ডিসমিস করতে পারতো, কারণ ফার্স্ট যেখানে চাকরি করতাম উনি কিন্তু তখন আমার নামে কমপ্লেন করার পরে আমার চাকরিটা ওখান থেকে যাওয়ার পরে আমি রিজার্ভে আসছিলাম।
ওকে, সো আপনার এই ভয়টা কাজ করতো?
হ্যাঁ, এই ভয়টা কাজ করতো যে আমার যদি কোনোভাবে চাকরিটা না যেত। তারপরে এরকম সে আমারে বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যেত, বিভিন্ন জিনিস গিফট করতো, কিনে দিত।
আপনি এগ্রি করে গেলেন?
হ্যাঁ, আমি এগ্রি করে গেলাম যে নাজিমের অ্যাবসেন্সটা কিন্তু সে ঢুকে পড়ছে আমার লাইফে
এত দ্রুত,
মানে কি বেশ কিছুদিন হয়েছে, 4 মাস এরকম, সে এরকম একটা মানুষ যে সে কিভাবে যেন আমারে ক্যাশ করে ফেললো। আর তারা আমি কিন্তু ফার্স্ট টাইমে বলতাম যে আপনারা আমি কখনো ভালোবাসবো না, আমি তারা আরো বলতাম যে আপনার ওয়াইফ আছে না, এরকম এরকম জিনিস গিফট করবেন, এইভাবে করবেন। সে অনেক
ওয়াইফকে কিভাবে কনভিন্স করতো? হ্যাঁ,
সে তার ওয়াইফকে কিন্তু অনেক চেষ্টা করতো, কিন্তু তার ওয়াইফ সেরকম ধরনের ছিল না।
অ্যাকর্ডিং টু হিজ ল্যাঙ্গুয়েজ, মানে তার ভাষ্য অনুযায়ী, ওকে,
তার কথা অনুযায়ী সে এরকম ছিল না, সে পারফেক্ট ছিল না, ঠিক আছে। তারপরে এরকম আমার বিভিন্ন,
তখনও আপনার আগের হাজবেন্ডের সঙ্গে আপনার ডিভোর্স হয়?
আমার ডিভোর্স হয় নাই, আমার আগের হাজবেন্ডের সাথে আমার ডিভোর্স ছিলই না।
ওকে,
আমার হাজবেন্ডের সাথে আমার যোগাযোগও ছিল না। তারপরে এই করছে এরকম আসতে যেত, আমার ডিউটি আসার পরে তারা আমি তার সাথে আমরা একসাথে ঘুরতে যেতাম, খাইতাম, ঠিক আছে, এরকম ভাবে ছিল। সে এরকম আস্তে আস্তে আমার একদম অনেক কাছে চলে আসলো। সে মনে করেন আমার ডিউটি আসার পরে আমার না দেখলে পাগল হয়ে যেত, যে যেমনি হোক
আমাকে বোঝাতো।
সে চলে আসতো,
কোথায় চলে আসতো?
অফিসের ওখানে চলে আসতো, আইসে আমার নিয়ে বাসায় নামায় দিয়ে আসতো।
যেহেতু সে একজন অফিসার এবং তার আন্ডারে তো অনেক এমপ্লয়ি কাজ করে, বাকি সবাই বুঝতো না ব্যাপারটা, এবং তার জন্য একটা প্রেস্টিজিয়াস না,
দূরে থাকতো অফিস থেকে, মনে করেন এখান থেকে 10-5 মিনিট হাইটে যাওয়া লাগবে এরকম, এতটা দূরে থাকতো সে। সে আমার আমার রিক্সায় যাইতে কষ্ট হবে দেখে, সে রেগুলার, একটা ভাঙা রোড ছিল, ওই ভাঙা রোডে রেগুলার আমার জন্য বাইক নিয়ে দাঁড়ায় থাকতো।
ওকে ওকে,
ওখান থেকে আমাকে নিয়ে ওখানে নামায় দিয়ে আসতো, নামায় দিয়ে আসতে আসতে এরকম রেগুলার দিয়ে আসতো। তারপরে আমি বুঝলাম যে আসলে সে আমাকে অনেক ভালোবাসে, অনেক ভালোবাসে। তারপরে আমি আস্তে আস্তে ওনার প্রতি দুর্বল হলাম, যখন আমি দেখলাম যে না তার ওয়াইফ তার প্রতি ইয়া না, তখন আমি তার প্রতি দুর্বল হলাম। তার ও দুর্বল করে ফেলছিল আমাকে, এমন মানে
ওয়াইফ তার প্রতি ডেভোটেড না, এটা তো তার ল্যাঙ্গুয়েজ
হ্যাঁ
ছিল,
তার ছিল। আর আমিও বুঝতাম,
কিভাবে বুঝতেন?
মানে সে যখন ফোনে কথা বলতো, মানে তার ওয়াইফে বলতো একটু পানি দাও তো, তুমি নিয়ে খাও।
এটা আপনি ফোনে শুনতে পাতেন?
হ্যাঁ, এটা আমি শুনতে পেতাম, তুমি নাও আমার, কিংবা এদিকে আসো তো, মানে আমি শুনতাম।
তার ফ্যামিলি সম্পর্কে আপনি কতটুকু জানতেন? শুধু ওই ওয়াইফের বদনামি জানতেন নাকি আরো অন্য কিছু জানতেন?
না, ওয়াইফের ওইটুকু জানতাম, তার ফ্যামিলিটা অনেক বেশি ভালো ছিল।
কিরকম?
সে তার রুমে, সে অনেক দিক দিয়ে তার ওয়াইফে সুখে রাখছিল, কিন্তু সে যে তার ওয়াইফ, সে কখনো মনে করতো না যে আমার হাজবেন্ডের সুখে আমি সুখী। সে মনে করতো তার সুখী তার সুখ, হাজবেন্ডের যে একটা জিনিস, এই জিনিসটা যে আমার, সে এটা ভাবতো না।
এটা তো তার ভাষ্য অনুযায়ী, আপনি তো তার
না
পরিবারের মধ্যে ঢোকেন নাই,
না কখনো আমি তার এভাবে যেয়ে দেখি নাই,
দেখেন নাই, সে তার যেভাবে বলেছে আপনি সেটা সেভাবে বোঝার চেষ্টা করেছেন।
এভাবেই।
ওকে ওকে।
তারপরে এরকম কয়েক মাস গেল, যাওয়ার পরে তখন
এই কয়েক মাসের মধ্যে আপনারা কি কি করছেন? হ্যাং আউট করছেন, বাইরে ঘুরে বেড়াচ্ছেন, ডেট করছেন, রুম ডেট করছেন?
জি
কন্টিনিউয়াসলি?
জি কন্টিনিউয়াসলি।
একবারের জন্য মনে হয়নি যে অন্যায় করছেন?
অন্যায় ফার্স্টে মনে হয়েছিল, পরে মনে হলো যে না, আমি আমার লাইফটা কি, আমার লাইফটা কি, আমার তো ওই নোংরা জায়গা থেকে উঠাই নিয়ে আসছে। আমি যে ড্রিঙ্কস করতাম, আজে বাজে ছেলেদের সাথে মিশতাম, আমি যে খারাপ
ড্রিঙ্কস, হি অলসো ড্রিঙ্কস, হি অলসো ড্রিঙ্কস, সে তো
সে কিন্তু আমার জন্য ড্রিঙ্কস করতো, সে কিন্তু ফার্স্টে ড্রিঙ্কস করতো না।
মানে আপনাকে আপনাকে এখানে থেকে নিয়ে আসার জন্য যে কোনো ভাবেই হোক না কেন, আপনার যে রাস্তায় আছেন সেই রাস্তায় আগে পা দিয়েছে, তারপর ওখান থেকে সরে আসার চেষ্টা করেছে।
আমাকে বিভিন্ন ছেলেদের সাথে আমি মিশতাম,
হুম হুম,
বিভিন্ন ছেলেদের সাথে আমি ভালো কোনো ড্রেস পরতাম না, যেমন জিন্স টপস এগুলো পরতাম।
ওকে, জিন্স টপস, ওকে,
এইগুলো থেকে সে আমার বাইর করছে, ভালো ভালো ড্রেস কিনে দিছে, বড় বড় হাতার জামা বানায় দিছে, যে এগুলা পরো না খারাপ বলবে মানুষ। মানে আমার মধ্যে একটা চেঞ্জ আনছে সে। আমি যেরকম আগে রাস্তায় বেরোলে মনে হতো যে না, এই ছেলের সাথে দুষ্টামি করবো, কথা বলবো, এরকম আমার আর মনে হয় না।
বাই দ্য ওয়ে, আমার একটা প্রশ্ন আছে, ছেলেটা যদি আপনাকে এতটাই ভালোবাসবে, তাহলে প্রথম দিন নিয়ে গিয়ে কেন ওই ধরনের শারীরিক সম্পর্ক করলো? সে তো অন্যভাবে আপনাকে প্রপোজ করতে পারতো।
এটা হয়তো তারও ইচ্ছা ছিল না, এটা আমি আসলে জানি না।
কখন আপনি তাকে জিজ্ঞেস করেছেন পরবর্তীতে যে তুমি আমাকে যেহেতু লাভই করো তাহলে কেন এটা করলে? আপনি তাকে বাধ্য করেছেন অ্যাকর্ডিং টু হিজ ভয়েস, মানে সে এটা বলেছে?
সে বলেছে তুমি আমাকে বাধ্য করছো, আমি একটা পুরুষ মানুষ, আমি আনকন্ট্রোল হয়ে গেছি।
বাধ্য করেছে বলেন, আপনার অ্যাটিটিউডের মধ্যে এগুলো ছিল?
হ্যাঁ, আমি হয়তো বা কিছু করছি, কিন্তু এটা আমার, বললাম না আমার ও তখনও সেন্স নাই, আমি
অনেক, ইউ আর নট ইন সেন্স। ওকে, তারপর
ঠিক আছে, এরকম বলার পর তখন আমার, আমি একটা বাসা নিলাম।
বাসা নিলাম মানে?
মানে ওই বাসাটা ছেড়ে দিলাম, আমি আগে যে বাসাটা থাকতাম ওই বাসাটা ছেড়ে,
বেশ কয়েকজন ফ্রেন্ড মিলে থাকতাম,
হ্যাঁ, তখন আমি আলাদা এক একটা বাসা নিলাম।
এক একটা বাসা কি ওর ওর সিদ্ধান্ত অনুসারে নিলেন নাকি আপনি একা একা নিজে নিজে নিলেন? একা বাসাটা কেন প্রয়োজন হলো?
ওর জন্য, আমি ওর একটা সময় কাটাবো, আমি হাজবেন্ড ওয়াইফ থাকবো, বিয়ে করব।
বিয়ে করার কথাও আপনাকে বলেছে?
হ্যাঁ, ও অল টাইম আমারে বলতো, যে আমি বলে বলতাম, বলতো হ্যাঁ বিয়ে করবো, সমস্যা কি, তুমি আমার ওয়াইফ, সব জায়গা বলতো। ওর কখনো ভয় থাকতো না যে না আমি একটা জায়গায় বলবো আমার ওয়াইফ, কোনো ও কখনো আমার নিয়ে ঘৃণা করতো না। ও বলতো যে তোমার, আমি একটা পচা নর্দমার থেকে উড়া নিয়ে আসি, তুমি আমার কাছে একটা পবিত্র।
ও আপনার পাস্ট সম্পর্কে জানতো, অতীত সম্পর্কে জানতো,
সব আমার পুরো ফ্যামিলির ডিটেলস ও জানতো, মা বাবা ভাই বোন সব জানার পরেও আমার প্রতি অনেক বেশি দুর্বল হয়েছে। এরকম করে সবসময় বলতো, অনেক অনেক লাভ করতো।
বাসা নিলাম কোথায়?
বাসা নিলাম অফিসের পাশেই।
অফিসের পাশেই?
হ্যাঁ।
আপনার কলিগদের জানতো যে এই ধরনের সম্পর্কে আপনি ওদের সাথে জড়াতেন? পুরোপুরি সিক্রেট ছিল বিষয়টা?
পুরোপুরি সিক্রেট, আমার সবাই জানতো, আমার হাজবেন্ড আছে, আমার একটা বেবি আছে, বাচ্চা, আমি এই বাচ্চা, এটা জানতো। আমিও সবসময় ফেস করতাম যে আমার একটা বেবি আছে, মেয়ে, এরকম করে ফেস করতাম। তো ওরকম বাসায় আসতো যাইতো, সবাই জানতো আমার হাজবেন্ড। তো আমাদের মধ্যে না বিয়ে, একটা সময় কাজী অফিসেও নিয়ে গেছে আমাকে,
কাজী অফিসে নিয়ে গেল,
হ্যাঁ চলো বিয়ে করবো গেছি। তখন আমার ডিভোর্স হয় নাই, তখন কাজী অফিস থেকে বললো যে ওনার তো ডিভোর্স হয় নাই, 3 মাস, ডিভোর্স হওয়ার 3 মাস পর বিয়ে করতে হবে। এ কথা বলার পরে বলতেছে যে তাহলে কি করব। তখন আমি বললাম যে ঠিক আছে, আমি সামনের সাথে কথা বলি, মা বাবার সাথে বলি যে আমি ডিভোর্স করব।
আপনি কি জানতেন যে উনি যদি আপনাকে বিয়ে করতে যায় তাহলে ওনার আগের ওয়াইফের পারমিশন লাগবে?
হ্যাঁ, না এটা আমি জানতাম না,
এটা আমি তখন জানতেন না,
তখন এটা আমি জানতাম না। তখন আমি,
আপনি তখন কখনো কি প্রশ্ন করেছেন যে তুমি যে আমাকে বিয়ে করতে চাচ্ছ, তোমার আগের ঘরের কি হবে, আগের সংসারের কি হবে?
মানুষের দুইটা বউ থাকে না,
এটা অ্যান্সার দিত
মানুষ, আমি যদি চালাইতে পারি আমাকে দুটা বউ থাকতে পারে না? আর আমি তো এটাই,
আপনি একটা সংসারের স্বপ্ন দেখতেন, সুন্দর একটা সংসার যেখানে আপনার বিচরণ থাকবে, সুন্দর একটা ঘর, সেখানে আরেকজন মানুষের শেয়ার আছে, এটা মানতে পারতেন?
এটা হয়তো বা মানতে পারতাম না, কিন্তু তখন আমি এমন একটা অবস্থায় ছিলাম, ওরে পাওয়ার জন্য সবকিছু করতে রাজি। ও দুইটা কেন, 5টা বউ থাকবে, ও তো আমারও সময় দিতেছে,
ও তো আমারই সময় দিতেছে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট পার্ট প্রিয় শ্রোতা, আমরা বারবারই বলি, মানুষের যখন খুব ডিজাস্টার মোমেন্ট যায় সেই সময়টাতে আসলে যে কেউ যখন পাশে এসে দাঁড়ায়, ইভেন একজন শত্রুও যদি, অতীত জীবনের একজন শত্রুও যদি পাশে এসে দাঁড়ায়, সেই মানুষটাকে অদ্ভুত রকমের ভালো লাগে। কিন্তু সেটার মধ্যেও যে এক ধরনের জটিলতা থাকে, সেটা ভবিষ্যতে একসময় মেঘ কেটে যাবে, আকাশ পরিষ্কার হয়ে যাবে, তারপর এই মানুষের যে এই মানুষের যে কন্ডিশন, ফ্যামিলি কন্ডিশন বা এই মানুষের যে অবস্থা, সেটা আসলে আমার জীবনকে কতটা প্রভাবিত করতে পারবে ইন এ পজিটিভ সেন্স, ওই জিনিসটা কিন্তু মাথার মধ্যে কাজ করে না। আর ওর একটা ব্যাকগ্রাউন্ড কথা আপনারা চিন্তা করবেন, ও তখন বয়স খুব বেশি হলে 17 থেকে 18, এবং ওর এডুকেশন, ওর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, ওর যে অবস্থা, সবকিছু জায়গা থেকে এটা অত্যন্ত লোভনীয় মনে হয়েছে ওর কাছে, সব দিক থেকে মেন্টালি অনেক বেশি ডিপেন্ডেন্ট হয়ে গেছে। আর ফিজিক্যাল ব্যাপারটা তো ওর জন্য কি সেটা ছোটবেলা থেকে যারা শুনছেন একেবারে প্রথম থেকে তারা বুঝতেই পারছেন। হ্যাঁ বলুন, তারপর
তখন
বাসা নিলেন,
তো কাজী অফিসার কাজী আমাদের বললো যে তোমার বিয়ে তো করতে হবে, বিয়ে তো করবা, আজ করো 3 মাস পরে করো, কিন্তু সবচেয়ে বড় কথা হলো মানুষের শরীর, মানে লোক দেখানো বিয়ে এবং ঈশের বিয়ে থেকে, মানে কাগজে কলমে বিয়ে, হাদিস মোতাবেক বিয়ে, যেটা থেকে সবচেয়ে মনের বিয়েটাই বড়। এটা হলে না তখন আমি এটার মধ্যে কাজ করতে, যে আমাদের তো মনের বিয়ে তাহলে হয়েই গেছে, বিয়ে করব। আর ও যেখানেই যাবে, আমার আমার ওয়াইফ,
আমার সব জায়গায় বলতো আমার,
হ্যাঁ আমার ওয়াইফ, আমি বলতাম আমার হাজবেন্ড। আমার নাম কিন্তু ইসলাম ছিল না, আমি কিন্তু ইসলাম দিছি।
কেন ইসলাম, মানে আপনি আপনার রিলিজিয়ন কি?
আমার হচ্ছে আত্মার,
মানে আপনি ধর্ম তো ইসলাম।
হ্যাঁ ইসলাম, তো
ইসলাম কেন দিলেন ওর নামের সাথে? ইসলাম আছে
কারণ তার নামটার শেষে ইসলাম আছে,
যে কারণে আপনি ইসলাম যোগ করে নিয়েছেন। ওকে,
তখন আমি তখন থেকে কিন্তু আমার নামের পিছনে ইসলাম যোগ করলাম, এবং সে নাকফুল, এই যে নাকফুলটা তার দেওয়া, যে আমাদের বিয়ে হয়েছে এভাবে,
নাকফুলটা সে আপনাকে গিফট করলো?
হ্যাঁ সে আমাকে গিফট করলো।
ওকে,
নাকফুলটা গিফট করলো, যে হাজবেন্ডের নাকফুল থাকে, আমি নাকফুল পরলাম। দেন বাসা, যেরকম আমার বাসাটা সবসময় গোছানো গোছানো থাকতো, সে যেরকম পছন্দ করতো, সে কিন্তু অনেক বেশি পছন্দ করতো যে আমি যাতে সবসময় টিপটাপ গোছানো গোছানো থাকতাম, এরকম আমি সবসময় গুছাই গাছাই রাখতাম।
আর বাসার ফার্নিচার গুলো কি সে কিনে দিল?
আমার বাসার যত যা,
কত টাকা ভাড়া ছিল বাসা?
5,500 টাকা।
ওকে,
তো এরকম সবকিছু সে কিনলো, টিভি, তারপরে আপনার যা যা সংসারে যা যা লাগে সব সেই কিনলো, মানে সে আর একটা সংসার করলো এখানে নতুন করে। তাকে দেখে কখনো বোঝা যাবে না যে সে কখনো আমার ভবিষ্যতে ঠকাবে, ঠিক আছে? এরকম করে থাকলাম কিছুদিন, থাকার পরে আমি আবারও, মানে আমি এটা থাকলেও না আমার ফ্যামিলিতে হয়েছে, এর মধ্যে মিস করছি, এর মধ্যে আমার ফ্যামিলিতে টুকটাক জানাইতাম যে আমি, আমার তোমাদের আমার আর কোনো দরকার নেই, মানে আমার ফ্যামিলিতে আমি খুব বেশি অহংকার করা শুরু করলাম তখন।
কেন অহংকার করলেন?
আমার ওই রকম,
মানে আপনার কি এরকম চিন্তা কখনোই কাজ, সবসময় কাজ করতো যে আপনি ফ্যামিলি থেকে ডিটাচ হতে চান, ফ্যামিলি থেকে নিজের মতো করে একটা,
আমি চাইতাম যে আমার ফ্যামিলি থেকে আমি দূরে চলে যাই, আমার ফ্যামিলিটা আমার পছন্দ না।
ওকে,
তো আমি বলতাম যে আমার এখন তোমাদের উপর আমার আর ডিপেন্ড করতে হবে না, আমি এখন আমার মতো করে থাকতে পারবো, আমার লাইফে এমন একটা মানুষ আসছে যে তোমাদের কথা আমার চিন্তা করতে হবে না। মানে সবসময় অহংকার করতাম আমার ফ্যামিলির প্রতি, যে তোমরা কেমন থাকো তার থেকে ভালো আমি থাকি, আমি অনেক বেশি ভালো থাকি, এরকম করে বললাম আমার ফ্যামিলিতে।
এবং সেটা কি জানতো যে কি কারণে আপনি এই অহংকারটা করছেন?
হ্যাঁ, তারা আমার প্রশ্ন করতো যে কেন এরকম করতে, বিয়ে করছো? আমি হ্যাঁ, মানে আমার ফ্যামিলিতে আমি বলতাম যে আমি বিয়ে করছি, আমি ভালো আছি, আমার বাসা আমার বোনও চিনতো না, আমার মাও চিনতো না,
বলতে না না কখনো
না, বলতাম ভালো আছি।
ওকে,
আর বলতাম ভালো আছি, এই জন্য তারা কখনো চাপও দিত না যে না আমি ভালো আছি। আর আমার গার্জেনরা তত বেশি শক্ত ছিল না, যে অন্যান্য বাচ্চারা যেরকম দূরে থাকলে মারধর করে একটা জায়গায় আনে, আমার মনে হয় ওরকম কখনো আমি ই পাই নাই,
শক্ত গার্জেন,
শক্ত গার্জেন আমি পাইনি, কিন্তু ও আমার অনেক বেশি শক্ত গার্জেন। ওর পারমিশন ছাড়া আমি কখনো বাসার থেকে নামতাম না, কখনো কোনো কারো সাথে যোগাযোগ করতাম না। তো ওই চাকরিটা চলে, এই মানে রিজার্ভ থেকে আসার পরে ওর কাছে যখন আসলাম, পুরা সিম কার্ড পুরা সব কিছু বন্ধ করে দিলাম, ওর মতো করে শুধু ওর নাম্বার, বোনের নাম্বার, দুলাভাইয়ের নাম্বারটাও ছিল না, বাবার নাম্বার, মার নাম্বার, এই কজনের নাম্বার ছিল, আমার কোনো কলিগের নাম্বার, কারোর সাথে কোনো যোগাযোগ আমার ছিল না, আমার পৃথিবীটাই ও ছিল, আমার অফিস আর ও, এছাড়া আর কিছু না। ও তেমনি, মানে যতটুকু সময় অফিসে থাকবে, অফিস শেষ করে বাসায় যেয়ে ড্রেসটা চেঞ্জ করে আমার বাসায় চলে আসবে, আর 10টা রাত্রে থাকতে পারতো না, যেহেতু সে ম্যারিড পার্সন, চলে যেত রাত্রে। এরকম পাশের ফ্ল্যাটে বাড়ি জিজ্ঞেস করতে, ভাবি ভাই আজ কেন চলে যায়, আমি সে বলতাম যে সে জুন কমন্ডার, সে রাত্রে নাইট চেক করতে হবে, অবশ্যই তাকে যেতে হবে।
ওকে, মানে বাসের বাসার লোকজন জানতো আপনার হাজবেন্ড? সে
সবাই, মানে দোকান দোকানে যে খাইতাম দোকানের লোক জানতো, এলাকার লোক জানতো, পাশের বাসার, মানে পাশের ফ্ল্যাটের লোক জানতো, সবাই জানতো। তো আমার ফ্যামিলিতে আমি অনেক বেশি কড়া করে ফেলছিলাম যে তোমাদের, তোমার মা, তোমার মা, তোমার, তুমি আমার মা, তোমার আমার লাগবে না, তোমার, মানে অনেক বেশি খারাপ ব্যবহার করতাম, লাগবে না কারোর, লাগবে না, আমি অনেক ভালো আছি, সবার থেকে আমি ভালো আছি, এরকম অহংকার করা শুরু করলাম, তাদের দিক থেকে আমি অনেক দূরে চলে আসলাম।
ওকে,
তারপরে আমার মা বললো যে ঠিক আছে যদি বিয়ে করে থাকো ভালো। তখন আমি ওরে এরকম যাচ্ছে দিন যাচ্ছে, তখন আমার মধ্যে কাজ করে যে আর তখন আর কি একটু বাস্তববাদী মনে হয় হচ্ছিলাম, মানে চিন্তা করতাম যে আসলে কি এটা আমার হবে। আমার মনের মধ্যে কিন্তু কাজ করতো যে সে তো আমার হাজবেন্ড না, সে কি আমার সাথে থাকবে, সে কি আমার সাথে থাকবে, শুধু এটা মনে হতো। এখন আমার মা কিন্তু বলতো কিংবা ফ্যামিলি সবাই বলতো, মা বলতো যে ছেলে যদি ভালো হয় তো ভালো, আর সবসময় চাইতো যে আমি একটা বিয়ে করি, সংসার করি, আমি নিজের মতো করে বিয়ে করি, যাতে আমি আর কারো, আমি সবসময় তো আমার ফ্যামিলিতে বকাবকি করতাম যে কি বিয়ে দিছো, আমার লাইফটা কেন এরকম হলো, এরকম বলার পরে বললো যে তুই যদি ভালো থাকিস তো ভালো। আমি বলতাম যে মা আজকে এই বাজার করছে ওই বাজার করছে, মাও ভালো, কিন্তু মা সবসময় বলতো যে যাই হোক শুনি তো অনেক ভালো, তুই ওর কাছ থেকে কিছু টাকা পয়সা রেখে দিস, জিনিসপত্র গয়নাগাটি। আমার মধ্যে না কখনোই লোভটা কাজ করতো না, ও কিন্তু অনেক ভালো একটা জব করে, আমি কিন্তু ইচ্ছা করলে ওর কাছ থেকে অনেক টাকা যখন তখন নিতে পারতাম, আমি সাংসারিক খরচ ছাড়া ওর কাছ থেকে কখনো টাকা নিতাম না। মানে আমার মা কিন্তু সবসময় বলতো যে ওর কাছ থেকে টাকা নিয়ে রাখবি, 10,000 টাকা 5,000 টাকা নিয়ে রাখ, এই কথাগুলো কিন্তু ওরা আমি কখনো বলতাম না, কারণ আমার ফ্যামিলি অনেক বেশি ছোট হয়ে যাবে ওর কাছে। ঠিক আছে, এরকম টাকার কথা বলতো মামি।
আপনার মা কবে জানলো ওর সম্পর্কে? মা তো পরে বলার কথা,
বোনের বাসা থেকে চলে আসার পরে।
কিভাবে
ফোন
জানলো?
দিয়ে বলছি, আমি ফোন দিয়ে বলছি।
ফোন দিয়ে কি বলেছিলেন?
যে আমি মানে আমার বললো যে তুই বাড়িতে আসিস না, যোগাযোগ করিস না। তখন আমি বললাম আমি ভালো আছি, আমি বিয়ে করছি। তখন ওর সাথেও ফোনে কথা বললো,
ওর সঙ্গে কথা বললো, কি বললো?
বললো আন্টি আন্টি আমি ওর সাথে একসাথে চাকরি করি, ভালো, ও খুব ভালো মেয়ে, এই সেটা বলতো, কিন্তু আমাদের মধ্যে রিলেশন আছে ও বলোনি।
মানে ওইটা বলেনি যে ও আপনাকে বিয়ে করেছে?
না।
ওকে,
কিন্তু ও বললো যে ওর নিয়ে কোনো টেনশন করা লাগবে না, আমি আছি ওর পিছনে সারা জীবন থাকবো।
ওকে, ওর স্ট্যাটাস কি, ফ্যামিলি স্ট্যাটাস কি, কি অবস্থায় আছে কিছুই জানে না আপনার ফ্যামিলি?
না।
ওকে ফাইন, তারপর?
কিন্তু বলছিলাম মারে যে মা, মানে পরে বলছি যে মা আমি, ও কিন্তু পরে বললো যে ও সব জানে শুনে তোর বিয়ে করছে। আমি বলছি হ্যাঁ, ওর একটা বাচ্চা আছে, পিতর বউ নেই।
পিতর বউ নেই?
হুম, মারে মিথ্যা কথা বলছি যে মা, আমার পুরো ফ্যামিলিতে বলছি যে ওর একটা বাচ্চা আছে কিন্তু ওর বউ নেই। এটা বলার পরে তো বললো ঠিক আছে তুই যদি সুখে থাকিস তুই থাক, কিন্তু আমার সবসময় আমার মা কান ভাঙা নিয়ে দিত, তোর কাছ থেকে টাকা নিয়ে এটা নিয়ে ওটা নিয়ে, কিন্তু এটা আমি নিতে পারতাম
ওর কাছ থেকে টাকা নিয়ে, এটা নিয়ে ওটা নিয়ে। ওকে,
কিন্তু এটা আমি ওরে চাইতেও পারতাম না, কিন্তু একদিন আমি চাইছি, একদিন আমি বললাম যে তুমি আমার টাকা দাও, তোমার লাইফ থেকে আমি চলে যাব।
তুমি আমার টাকা দাও, তোমার লাইফ থেকে আমি চলে যাব? লাইফ থেকে চলে যাওয়ার প্রশ্নটা কেন আসলো?
মানে চলে যাওয়ার প্রশ্নটাকে আমি চিন্তা করতেছি যে ও কি সত্যি আমাকে কোনোদিন স্ত্রীর মর্যাদা দিতে পারবে। আমরা যেখানে একটা জায়গায় চাকরি করি সবাই তো জানে যে আমি কোন জায়গা থেকে আসছি, আমি ড্রিঙ্কস করছি সবার সাথে, ওর যে একটা রেকর্ড এটা তো খারাপ হবে অফিসে।
ওকে, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড থিঙ্কিং। তারপর?
ঠিক আছে, ওর যে একটা মানে যে পজিশনে আছে সবাই তো ওরা অসম্মান করবে। আমি যে এরকম একটা জায়গা থেকে আসছি, আমার লাইফে এত দুর্ঘটনা, সবাই কি ভাববে, তা আমিও লাইফ থেকে চলে যাবো।
এটা আপনার মধ্যে সংস্কার করেছে নাকি ওর আচরণের মধ্যে?
না না, ওর কখনো আচরণ চেঞ্জ হয়নি, ও কখনো আমারে দূরে সরাতে চায় না। আমি সবসময় বলতাম আমি চলে যাবো, থাকবো না, আমি তোমার সাথে থাকবো না, এটা বলতাম।
ওকে,
আর আমার মনে কাজ করতো যে আমার সাথে তো বিয়ে হয়নি, আদৌ কি থাকবে, সবসময় দুর্বলতা।
না, একটা জিনিস আমি বুঝতে পারছি, সেটা হচ্ছে আপনি নাজিমের সঙ্গে তখন তো আপনি চাইলে ডিভোর্স দিতে পারতেন, যেহেতু আপনাকে বিয়ে করতে চাচ্ছে, আপনি ডিভোর্সটা কেন দেননি? আপনি কেন ডিভোর্স দেননি?
আমি চাইছিলাম সে ডিভোর্স দিক,
নাজিম আপনাকে ডিভোর্স দিক।
নাজিম না, রিপন,
সরি, রিপন আপনাকে ডিভোর্স দিক। রিপন আপনাকে ডিভোর্স,
আর ওর
প্রিয়, আপনার লাভটা কি?
না, আমি ওর প্রতি আমার কোনো ইয়াই ছিল না।
তো তাহলে আপনি কেন দেননি
ওর প্রতি? মানে ওর পিছনে আমি চিন্তা করতাম যে ওর পিছনে আমি 1 সেকেন্ড নষ্ট করি, ওইটাই আমার নষ্ট, ডিভোর্স টিভোর্স যার যার যে যার যা হয় হোক।
কিন্তু আপনার তো এই ভদ্রলোককে পাওয়ার জন্য, বিয়ে করার জন্য আপনার অন্তত আপনার জায়গা থেকে পথটাকে ওপেন রাখ, মানে খোলাসা রাখতে হবে, সেই জায়গাটা থেকে তো আপনাকে সিঙ্গেল স্ট্যাটাসে আসতে হবে। আপনি তো কাগজে কলমে কখনো কারো না কারো বিবাহিত বউ, তো আপনার কখনো মনে হয়নি যে আপনি ওকে ডিভোর্স দিয়ে দিবেন? রিপোর্টকে ডিভোর্স
বহুবার মনে হচ্ছে যাই ডিভোর্স করি, আবার মনে হচ্ছে না করি, করবো, সমস্যা কি? কিন্তু ওইভাবে যদি আমি জানতাম যে আসলে আমাদের অমুক ডেটে বিয়ে, কিংবা আসলে বিয়েটা হচ্ছে,
মানে ফিক্স করা যদি থাকতো তাহলে আপনি এরকম একটা, কিন্তু আসলে বিয়ের ব্যাপারটা খুব ইমোশনাল ছিল, চলো করে ফেলি,
চলো করে ফেলি,
তারপর আবার যা
করবো,
তারপর আবার যা, সেরকম অবস্থায় চলে যাওয়া। ওকে, মানে সিরিয়াস ছিলেন না আপনারা আলটিমেটলি, ইমোশন যখন আসতো তখন সবকিছু করে ফেলবো, ইমোশনটা থেমে গেলে আবার আগের জায়গায়,
আগের জায়গায়,
ভেরি ইম্পর্টেন্ট। ওকে, তারপর?
তখন আমি ওরে বললাম যে তোমার, আমি তোমার লাইফ থেকে চলে যাবো। তখন ও বললো কেন চলে যাবো? আমি, তুমি থাকবে না, কারণ এইভাবে হয়, তুমি কখনো আমার সাথে রাত্রে থাকতেছো না, তুমি আমার বিয়ে করতেছো না, আমি এভাবে কি সংসার জীবন হয়? আমার একটা সংসার নয় এটা। তখন ও বললো যে তুমি আমার লাইফ থেকে চলে যাও, তুমি টাকা চাচ্ছো তুমি টাকা নিবা, কিন্তু এই বাসায় থাকবা, তুমি এই অফার থেকে কোথাও যেতে পারবা না।
ও টাকার নিয়ে আপনাকে প্রশ্ন করেনি যে তুমি টাকা দিয়ে কি করবা?
কোনো দিনও প্রশ্ন করেনি,
কোনো প্রশ্ন সে করেনি। টাকা চাচ্ছ, টাকা নিবা। ওকে,
টাকা চাচ্ছ, টাকা নাও, তোমার অ্যাকাউন্ট করে দিয়েছি, অ্যাকাউন্টে রাখো, তাও ভালো। তুমি তোমার আমি কখনো আমার জীবন থেকে তুমি যেতে পারবা না।
প্রিয় শ্রোতা, আমাদের আর একটা বিরতির সময় হয়েছে, আমরা এখানে একটা বিরতি নিতে চাই। আপনারা সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স, হ্যালো 8920 এবিসি রেডিও এফএম 89.2 এ। আমি আরজি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে। আজকে এখানে পাখি তার জীবনের গল্প বলছে। আমরা 4 মিনিট পর আবারও ফিরে আসতে চাই এই জীবনের গল্পে। আর ওকে দেখার জন্য আপনারা চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradioFM89.2। এছাড়াও আপনি চলে আসতে পারেন আমার ফেসবুক পেজে। আমার ফেসবুকের ঠিকানা হচ্ছে facebook.com/kibriya.rj, KEBRIA, স্পেলিংটা হচ্ছে KEBRIA.RJ। ফিরে আসবো ঠিক 4 মিনিট পর। চার মিনিট পর প্রিয় শ্রোতা, আরো একবার ওয়েলকাম করছি ক্লোজ আপ প্রেজেন্স, হ্যালো 8920 তে। আর জি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং পাখির জীবনের গল্প আজকে আমরা শুনছি, ওর কাছেই ফিরতে চাই। আর যারা জীবনের গল্প বলতে চান তারা প্লিজ কল আস, আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 0961389282। ফিডব্যাকও পাঠাতে পারেন চাইলে আপনি অনুষ্ঠানটি নিয়ে, এবং একই সাথে আজকের এই জীবনের গল্প নিয়ে আপনার যদি কিছু বলার থাকে আপনি অফকোর্স বলতে পারবেন এই নাম্বারে ফোন করে। একই সাথে যারা জীবনের গল্প বলতে চান তারা ফোন করে প্লিজ ফোন থেকে যে নির্দেশনা আপনারা শুনতে পাবেন রেকর্ডেড ভয়েসে, সেই নির্দেশনা অনুযায়ী আপনি আপনার কথাগুলো রেকর্ড করবেন এবং জীবনের গল্পের মূল যে জায়গাটি সেই অংশটুকু আপনি এখানে যোগ করে দেবেন। আমরা সেটা শোনার পরে আপনার ফোন নাম্বার স্পষ্ট করে দেওয়া থাকলে আপনার ফোন নাম্বার আমরা ফোন করবো, এবং এমনও হতে পারেন সামনের সপ্তাহে আপনি এখানে অতিথি হয়ে আসবেন। পাখির কাছে আবারও ফিরছি। জি বলুন। তারপর
তখন টাকা চাওয়ার পরে আমার টাকা দিল, কিন্তু তার সত্যি
কত টাকা দিল?
50,000 টাকা দিছে।
50,000 টাকা?
হ্যাঁ, একবারে মানে রাত্রে বলছি সকালবেলাও 50,000 টাকা নিয়ে ঘুম থেকে উঠেই 50,000 টাকা নিয়ে চলে আসতে। আর বলতেছে যে তোমার যদি আরো মানে স্যালারি তো 10 তারিখে হয়, 10 তারিখে আরো 50,000 টাকা দিব, তুমি তোমার নামে তোমার অ্যাকাউন্টে রাখো, রাখার পরে তুমি তাও থাকো, তুমি আমার লাইফ থেকে কখনো যাবে না, তুমি আমার যে জায়গাটা আছো ওই জায়গাটা কেউ কখনো কোনো দিন নিতে পারবে না।
ভদ্রলোকের ওয়াইফ ছিল এবং একটা ছেলে ছিল। কত বছর বয়স ছিল ছেলেটা?
বাচ্চাটার বয়স 3 বছর।
আমরা আমাদের সামাজিক দৃষ্টিকোণ থেকে অফকোর্স এই সম্পর্ককে মানতে পারি না, এটা খুবই খুবই পাপযুক্ত একটা সম্পর্ক। অফকোর্স অ্যাডাল্টারি বা পরকীয়া সম্পর্ক আমরা যাই বলি না কেন, কিন্তু দ্য সিচুয়েশন ওর জায়গা থেকে আমরা জানি, কিন্তু এই ভদ্রলোকের কি অবস্থা ছিল, তার পারিবারিক কি অবস্থা, সেটা কিন্তু আমরা জানি না। একটা কথা আছে, প্রয়োজন কোনো নিয়ম মানে না, নেসেসিটি নোজ নো ল, প্রয়োজন কোনো আইন মানে না। কিন্তু তারপরও আমরা যেহেতু মানুষ, সামাজিক জীব, আমাদেরকে অবশ্যই একেবারে এমন কোনো প্রয়োজন জীবনে ঘটে গেল সেটার কাছে গিয়ে এথিক্স বিসর্জন দিয়ে দিলাম, সেটা না করতে পারে তো আসলে মানুষের মনুষ্যত্বের লক্ষণ। কিন্তু দেখা যাক শেষ পর্যন্ত কি ঘটে গেছে জীবনে। ওকে, হ্যাঁ বলুন। তারপর
50,000 টাকা দিল, তখন আমি ওরে টাকাটা আবার ব্যাক করে দিলাম। আমি দেখলাম তো যে আসলে আমি যা চাচ্ছি টাকা চাচ্ছি দিল তো। তো আমার মানে ওরে আমি ভালোবেসে একটা নামে ডাকতাম যে আমার টাকা লাগবে না, তুমি নিয়ে
কি নামে ডাকতেন? Not important. Okay, fine. বলুন।
বললাম যে তুমি তোমার টাকাটা নিয়ে যাও, টাকা আমার লাগবে না। তখন বললো তুমি টাকা চাইছো, টাকা নিবো না। পাখি তুমি টাকাটা রাখো, টাকাটা জীবনে অনেক মূল্য, তুমি টাকাটা রাখো। কিন্তু ও কখনো বলে নাই টাকা নিয়ে যাবো। আমি জোর করে ওরে টাকাটা দিয়ে দিছি, দিয়ে ও বাহার থেকে বেড়ে চলে যাওয়ার সাথে মারে ফোন দিছি, মা তুমি কি বলো আমি আসলে অনেক ভালো একটা মানুষ পাইছি আমার লাইফে, আমি টাকা চাইছি, ওমার কাছে টাকা কোথায়? মা বলছে টাকা কোথায়? আমি টাকাটা দিয়ে দিছি। তখন আমার মা আমার খুব বকাবকি করতেছে, টাকা কেন দিয়ে দিবি, তুই তো বোকা। তখন আমি বললাম যে থাক, আমি না হয় একটু বোকাই থাকলাম, কিন্তু ওর টাকার প্রতি কখনো আমার লোভ ছিল না, আমার লোভ ছিল ওর প্রতি আর ওর সংসারের প্রতি, মানে আমাদের যে সংসারটা তৈরি হয়েছিল এই সংসারটার প্রতি। এরকম করে আরো কিছুদিন গেল, যাওয়ার পরে সম্পর্কটা চলতেছে চলতেছে, তখন ও বললো কি যে আমি এইভাবে পারতেছি না, আমি আমার ওয়াইফের কাছে বলবো, মানে তোমার আমার যে ব্যাপারটা এটা। এর মধ্যে ওর অল্প অল্প কিছু জানছিল, জানার পরে মানে অনেক সমস্যা হয়েছে ফ্যামিলিতে, অনেক ঝগড়া টগড়া নাকি হয়েছে। তারপরে আমারে বললো যে পাখি আমি এটা আমার ফ্যামিলিতে বলবো। বললাম ঠিক আছে বলবো।
এক মিনিট, ওর ফ্যামিলিতে অল্প অল্প জেনেছে, কি জেনেছে তখন পর্যন্ত আপনি কি জানেন?
মানে আমি জানি যে তার সাথে একটা মেয়ের সাথে সম্পর্ক আছে, মানে তার ওয়াইফ জানে তার মেয়ের সাথে একটা মেয়ের সাথে সম্পর্ক আছে।
কিভাবে ওয়াইফটা বুঝলো এটা?
বুঝলো কারণ ওই যে চেঞ্জ, সে বাসায় যায় না ঠিক মতো, বাইরে সময় দেয়, আবার আমিও মাঝে মাঝে ফোন করে ফেলি না, সে ধরে ফেলে,
ওর ওয়াইফ ধরে ফেলে। তখন আপনি কি বলেন?
তখন আমি বলি যে ম্যাম আমি তো একটা ডিউটির কারণে ফোন দিছিলাম, তো তুমি এত ডিউটির কারণে কেন ফোন করো?
মানে আপনার নামটা সে জানতো?
অন্য কারোর সমস্যা না, তোমার কেন? আমি বারবার এক একটা এক্সকিউজ দিতাম, এই সমস্যা ওই সমস্যা, তখন
কিছুটা হলো আঁচ করতে পেরেছে
পারে না। তো এরকম ওর ওয়াইফ জানার পর ও বললো যে এভাবে আর হচ্ছে না, তাকে আমি ব্যাপারটা বাসায় বলবো। ও নিজেই বললো
ডিসক্লোজ করতে চায়,
হ্যাঁ আমি তোমারে ছাড়া বাঁচতে পারবো না, আমার ছেলে ছাড়া থাকতে পারবো না।
ওকে,
আর আমার ছেলেরা রাখতে গেলে ও থাকবে, তা আমি চাই না কাউরে ঠকাইতে। ও থাক তুমিও থাক, মানুষের কি দুইটা বউ থাকে না? চালাইতে তো পারবো, আমার কি চালানোর সামর্থ্য নাই? আমি অবশ্যই পারবো, ইনশাল্লাহ পারবো। তখন বললাম ঠিক আছে। তখন ও বাসায় জানানোর পরে,
বাসায় জানানোর পরে, দাঁড়ান একটু, এখানে খুব ইম্পর্টেন্ট বিষয়, ব্যাপারটা আসলে এত সহজে হয়ে যায় না। বাসায় জানানোর সিদ্ধান্ত নিল, আপনি তাকে বললেন যে ঠিক আছে তুমি জানাও, আপনার মধ্যে ভয় কাজ করেনি?
না, আমার সবসময় ইচ্ছা ছিল তারা পাবো, যত তাড়াতাড়ি তারা পাই, মানে
সবকিছু ওপেন হয়ে যাক,
ওপেন হয়ে যাক, সবার সামনে খোলামেলা হয়ে যাক। আমি তারা পাচ্ছি না, এইভাবে চুরি চুরি করে কয়দিন হয়, বাইরে বেড়াইলে চুরি চুরি, মানে রাত্রে থাকতে পারতেছে না, আমার হাজবেন্ড আমি কাছে পাচ্ছি না, কতদিন এটা হয়?
আপনার হাজবেন্ড না, তখনো হয়নি, মানে আপনি তাকে চিন্তা করছেন হাজবেন্ডের জায়গা থেকে। ওকে, বাসায় জানালো, কবে নাগাদ এটা?
এটা হচ্ছে
এক্স্যাক্ট ডেটের দরকার নেই, আনুমানিক কতদিন আগে বা ক মাস আগে?
এই এক মাস,
এক মাস আগের ঘটনা বলছেন আপনি?
হ্যাঁ।
ওকে, জানালো
এক মাস আগে জানাইছে। জানানোর পরে ওর
কি বলেছে বাসায়?
বাসায় বলছে যে, মানে কিভাবে বলছে এটা আমি শুনি নাই, আমি তো তখন ছিলাম না, মানে এটা বলছে যে তোমার সাথে আমার একটা কথা আছে, আমি তোমার বলবো কথা বলবো।
ওকে,
ও বলছে যে হ্যাঁ বলো। এর মধ্যে রোজারি তো বাড়িতে যায় নাই, কিন্তু ওর ওয়াইফ বাড়িতে গেছিল।
বাড়ি মানে কোথায়? ওদের বাড়িতে?
হ্যাঁ, গ্রামের বাড়িতে।
গ্রামের বাড়িতে, আচ্ছা।
ও কিন্তু রোজারিদের আমার সাথেই ছিল, পুরো রোজার যে কটা দিন ছিল আমার সাথেই ছিল, আমাদের আমরা একসাথে ঈদ করছি, একসাথে ঘুরছি, পিসি খাইছি। ঈদের 3 দিন পর ওর বাহার থেকে ফোন আসছে, একটা জমি জামার কাজে ওর বাড়ি যাইতে হবে। তখন বাড়িতে গেছে, কিন্তু ওর ওয়াইফের সাথে মানে একটু মৌলমানিল্য হওয়ার কারণে ওর ওয়াইফ ওর বাপের বাড়িতে ছিল, ও ওর বাড়িতে ছিল। তো যখন ওর ওয়াইফ শুনছে যে ও বাড়িতে আসছে, তখন ওর ওয়াইফ ওর বাড়িতে চলে আসছে।
মানে কি ওনার ওয়াইফের বাড়ি আর ওনার বাড়ি খুব পাশাপাশি?
হয়তোবা,
হয়তোবা,
আমি জানি না। এরকম চলে আসছে, তখন ও বাড়িতে যাওয়ার পথে ওর একটা অ্যাক্সিডেন্ট করছে। ও তো বাইক চালায়, মানে ওর হাতটার আঙুলটার নখটা পুরো উঠে গেছে, এমন অ্যাক্সিডেন্ট করছে, উঠে গেছে। পরে বাড়িতে গেছে, ওর ওয়াইফ আসছে, বেশ সেবা যত্ন করছে, ওয়াইফের প্রতি হয়তো বা তার একটু মনটা ঘুরছে।
ওকে ওকে,
তার মধ্যে আমি চেঞ্জ দেখতেছি, সে মানে চাইলেও আমার ফোন করতে পারতেছে না, এসএমএস করতেছে, এসএমএস এ কথা হচ্ছে আমাদের, কিন্তু ওভাবে কতক্ষণ আমি আর কত সহ্য করব?
মানে তখন পর্যন্ত ওনার ওয়াইফ জানে না আপনাদের সম্পর্কে?
জানে, মানে জানে না যে
এখনো
আছে এটা জানে না,
এখনো আছে জানে না,
মানে সম্পর্কটা যে আমাদের মধ্যে একদম ক্লোজ এটা জানে না, মানে জানে যে একসাথে ডিউটি করছি, বাইরে ঘুরছি, ফিস্টি খাইছি, হয়তো বা এটাই, কিন্তু আমি যে বাসা নিয়ে আসি কিংবা তার সাথে সম্পর্ক এটা জানে না,
ডিটেইল জানে না। যেটা ওনার ডিসক্লোজ করার কথা ছিল ওনার বাসাতে, সেটা তখন পর্যন্ত জানে না, যেটা আপনি বলছিলেন আপনি ফ্ল্যাশব্যাকে গিয়েছেন। ওকে, হ্যাঁ বলতে পারবো।
বাড়িতে ওর ওয়াইফ জানাইছে যে আপনার ছেলে এরকম, মানে ওনার শাশুড়িরে জানে আপনার ছেলে এরকম একটা মেয়ের সাথে সম্পর্ক করছে, এই করছে, ওই করছে, মানে পুরা এলাকা নাকি তাবাই করে ফেলছে মহিলা।
কে বলেছে এটা?
ওটা হচ্ছে ওনার ওয়াইফ বলছে,
মানে ওনার ওয়াইফ বাড়িতে যাওয়ার পরে এই ভদ্রলোকের মাকে এই ধরনের কথা বলেছে
যে আপনার ছেলে এরকম সম্পর্ক করতেছে, এই করতেছে, ওই করতেছে, আমি আপনার ছেলের সাথে কিভাবে থাকবো?
প্রিয় শ্রোতা, আমরা এখানে একটা নোট করছি আপনাকে, আমরা আজকের যে অনুষ্ঠানটি চলছে সেটার একটা বিশেষ ছবি আমরা আমাদের ফেসবুকে দিয়ে দিয়েছি, আমাদের গেস্ট যিনি আছেন পাকিস্তান, আপনারা যদি দেখতে চান আমাদের স্টুডিও ছবিটি, আপনারা চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুকের অ্যাড্রেসটি হচ্ছে www.facebook.com/abcradiofm89.2। এছাড়াও আপনি চলে আসতে পারেন আমার ফেসবুক পেজে, আমার ফেসবুকের ঠিকানা হচ্ছে facebook.com/kibria.rj, KEBRIA, স্পেলিংটা হচ্ছে KEBRIA.RJ। এবং এই পেজটি ছাড়া বাকি আরজে কিবরিয়া কিংবা এবিসি রেডিওর আর অন্য যে কোনো নামেই, আমাদের হ্যালো 8920 নামে যে কোনো পেজই হচ্ছে আমাদের ফেক পেজ, এই পেজটি হচ্ছে আসল পেজ। এই পেজে যাবার পরে আপনি লাইক দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি আমাদের হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। আর এই অনুষ্ঠানটি ডাউনলোড করতে পারেন আমাদের ওয়েবসাইট থেকে www.abcradiobd.fm, এই হচ্ছে আমাদের ওয়েবসাইটের ঠিকানা। বলুন তারপর।
তখন বাড়িতে গেল ওর মা বাবা সবাই, বোন ওকে বুঝাইলো যে এরকম করিস না ভাই, তোর একটা বাচ্চা আছেই, কার বুঝকে শুনে। ও ঠিক আছে, মাথা মারতেছে, কিন্তু এরপরেই আমার আবার এসএমএস করতেছে যে পাখি আজকে বাসায় এই হয়েছে ওই হয়েছে, কিন্তু তোমার সাথে আমি বাঁচতে পারবো না। ওই অ্যাক্সিডেন্টের কারণে 2 দিনের জন্য বাড়িতে গেছিলো, অলরেডি 6 দিন থাকা হয়ে গেছে, কিন্তু ওর প্ল্যান ছিল যে ওর বউরে ও আর আনবে না, বাড়িতে রাখে, খরচ দিবে, এখানে আমার সাথে সংসার করা শুরু করবে। তখন আমি মহা খুশি
এটা শোনার পর,
হ্যাঁ যে সে আমার সাথে একদম পুরাপুরি থাকবে, আমি খুব খুশি, আমি মানে আত্মহারা হয়ে গেছি খুশিতে। তখন ও আমায় ফোন দিয়েছে বাসার থেকে বের হয়ে, যে আমি তোমার কাছে আসতেছি, আমার কথাটা এখনো কানে বাজে, যে আমি তোমার কাছে আসতেছি, তোমার জন্য আসতেছি তুমি, আমি আবার খুব কান্নাকাটি করছি ওর জন্য। ও যখনই ফোন দিত তখনই কানতাম, যখনই ফোন দিত তখন তুমি কবে আসবা, তুমি বাড়িতে গেছো, ওকে তোমার কাছে আসতে, মানে আমি ওর আইসের কথা, ওকে তোমার কাছে আসতে, ওকে তুমি তুমি কি ওরে মানে একসেপ্ট করছো, তোমাদের মধ্যে সমস্যা ছেলেটি কি তোমাদের ঠিক হয়ে গেছে? ও বলতো যে না এটা জীবনও হয় না, তোমার আমি ভালোবাসি না,
মানে আপনি আর চাইতেন না যে ওদের মধ্যে সমস্যাটা ঠিক হোক?
না
ভেরি অনেস্ট ওপিনিয়ন। এই এই মেয়েটি একসময় পরামর্শ দিত তার স্যারকে যে মানে তুমি কিভাবে, আপনি কিভাবে আপনার ওয়াইফের মন জয় করতে পারেন। সে এখন আর চায় না তার ওয়াইফের সাথে তার সম্পর্কটা ভালো হোক, এবং সেটা নিঃস্বার্থের জন্যই। দ্য আগলি ট্রুথ অফ লাইফ, এরকমই হয় জীবন। এটা আসলে কোনো সিনেমার গল্প নয়, এটা জীবনের গল্প, এবং এই জন্যই আমরা বলি লাইফ ইজ মোর দ্যান ড্রামা, জীবন নাটকের চেয়েও অতি বেশি নাটকীয়। বলুন তারপর।
তারপর আমি খুব খুশি, তখন বলতেছে যে পাখি আমি আসতেছি, আমি তোমার জন্য আসতেছি, আমি বলতেছি তুমি প্রত্যেকদিন বলতেছো আসতেছো প্রত্যেকদিন, আমি প্রত্যেকদিন ও যখন আসতে বলে না তখন আমি একটা রান্না টান্না করতেছি, বাসাটা আবার গুছাইতেছি, বাসায় চলে আসবে, তখন আর আসে না, আর সারা রাত দিন কান্দি। আর পাশে যে ফ্ল্যাটে যে ভাবি ছিল উনিও ঈদের সময় বাড়িতে গেছে, পুরো ফ্ল্যাটটার মধ্যে আমি একা ছিলাম।
যখন আপনি জানতেন মাঝে মাঝে যে ওর স্ত্রীর সঙ্গে আছে বা স্ত্রীর সঙ্গে হাজবেন্ড অ্যান্ড ওয়াইফ হিসেবে রাত কাটাচ্ছে, তখন আপনার কেমন লাগতো?
আমার কিছু লাগতো না, কারণ আমি তো
জানি
না
হতেন না,
না কারণ আমার তো, ও তো আমার, মানে ওর সাথে যতই থাকুক, যতই এক বেডে থাকুক, এতই একসাথে থাকুক, ও তো আমার। আর বলতো বাসায় কি হয়েছে না হয়েছে সবসময় আমাকে বলতো, আজকে বাসায় হয়েছে পাখি হয়েছে, বললো যে আমি ওরে আর নিয়ে আসবো না, ও বাড়িতে থাকবে, তুমি কবে আসতেছো, আমি কালকে সকালে রওনা করতেছি। আমি তো খুব খুশি, আমি রান্না বান্না বেশ, খাওয়া দাওয়া সব ঠিকঠাক, আমি অফিসে যাইতেছি, তুমি রওনা করছো, রওনা করে আমার ফোন দিছে পাখি আমি রওনা করছি, মানে আস্তে আস্তে বাইক আসছে, তো বাইক ড্রাইভ করে নিজেই আসছে, আস্তে আস্তে আপনার বিকাল 5টা বাজে গেছে, 5টা বাজে গেলো বাসায় আসছে, ডাইরেক্ট ওর বাসায় গেছে, যে ওর বাসা থেকে আমার বাসায় আসছে, আসে ওর খাওয়া দাওয়া খাওয়াইলাম, পরে ওর যে ভাত কেটে গেছে ড্রেসিং ট্রেসিং করলাম, করার পরে শুয়ে আসে।
মানে আগে তো ড্রেসিং করে দিয়েছিল ওনার ওয়াইফ, ওটা ফেলে দিয়ে নতুন করে আবার ড্রেসিং করে দিলেন। দুই স্ত্রী যন্ত্রণা কি, এটা যে জানে সেই ভালো জানে। যাই হোক, বাট এটা কতটুকু শুরু হয়েছিল সেটা আমরা সামনে গেলে বুঝতে পারবো। ওকে ফাইন, তারপর?
তারপরে আমরা একসাথে বসে আছি, আমাদের বাসাটা অনেক বেশি সুন্দর ছিল, মানে ও আমার অনেক ভালো একটা পরিবেশে রাখছিল, তো আমাদের বেলকনিটা অনেক সুন্দর ছিল, তো ওরকম বসে আছি, তো ওর মধ্যে মানে টেন্স কাজ করতেছে, আমি বলতেছি মানে তুমি এরকম টেনশন, না কোনো টেনশন না, তুমি আমার পাশে থাকলে কোনো টেনশন না, এরকম করতে করতে না অনেক রাত্রিবেলা ঘুমাচ্ছে না, ওর মধ্যে ঘুম নাই, কি হয়েছে তোমার বলো আমাকে কি হয়েছে।
মানে কি ফর দ্য ফার্স্ট টাইম আপনার সঙ্গে নাইট রাতের বেলা থাকছে?
না না, ওর ওয়াইফ চলে যাওয়ার পরে তো
রাতের বেলা থাকতো আপনার সঙ্গে।
তখন ও আমারে বলতেছে যে পাখি তোমার একটা কথা বলি, আমাকে বলো কি বলতেছে, কি আমার ওয়াইফ আসতেছে, ওয়াইফ আসতেছে মানে কি বলতেছে, কি হ্যাঁ ও বাড়িতে খুব অশান্তি করছে, ও বাড়িতে থাকবে না, ও ঢাকাতে আবার আসতেছে, ও আমার সাথে থাকবে, তুমি কি চাও বলছে, আমার বাচ্চাটার কারণে, আমার বাচ্চাটার মুখের দিকে তাকায় ওটা রাখতে হবে। তখন আমার মাথা পুরো আকার ভেঙে পড়ছে, এত আশা, এত কিছু, একটা সংসারের লোভে এত কিছু আমি করতেছি, মানে পাপ পুণ্য কিছু বুঝতেছি না, নিজের পাপ করতেছি এটা তো জানতেছি, তারপরও ওই দিকে মানে এরাই চলতেছি, পাপের দিকে এরাই চলতেছি, যে না একটা সংসারের লোভে, তারপরেও কেন সংসার তো হবে না। তখন আমি ওরা বললাম তুমি কি বললা এটা, হবে সে তো তার জায়গায় থাকবে পাখি, আমি তুমি তো আমার প্রাণ, তোমার ছাড়া কি আমি থাকতে পারবো, সে প্রচুর কাঁদতেছে, তার কাছে আমার শরীরটা থাকবে পাখি, কিন্তু মনটা তোমার কাছে থাকবে। কিন্তু আগে যে আমি মানতে পারতাম না যে ওয়াইফের সাথে থাকে কি হবে, কিন্তু এখন আর মানতেই পারতেছি না, আমি আমি এত কান্নাকাটি করতেছি, এত কান্নাকাটি করতেছি, এর মধ্যে শেষ নাই। পরে ও বলতেছে তুমি এরকম করলে আমি কি করে পারবো, তা ঠিক আছে বাড়ির থেকে আসলে ওরা আমি এবার জানাবো, তোমার আমি বিয়ে করছি, তোমার সাথে আমি থাকবো, কারণ সে দুইটা বউ থাকে না, তখনও ডিসিশনটা নিল যে আমি বাড়িতে জানাবো, মানে আমার ফ্যামিলি
তখন আপনার ডিসিশনটা নিয়েছে। সো আমরা পিছনে ফিরে গিয়ে আসলে এই স্টোরিটা জানলাম, ফাইন, তারপর?
তখন ওর ওয়াইফ একাকাই চলে আসলো বাড়ি থেকে, ওই রাতটাও থাকলো, পরের দিন রাতটাও থাকলো, তারপরের দিন বাড়িতে চলে গেল। ওর ওয়াইফ আসার পরে ওর ওয়াইফ রে বলতেছে যে ওই ওয়াইফের সাথে রয়েছে, বিকালে আমার কাছে আসছে, সকালে ওর ওয়াইফ আসছে, বিকালে আমার কাছে আসছে, বাকি সত্যি কিন্তু আমি বলবো বলবো, কিন্তু বলো আমিও খুবই যে বলো, যদি কাছে পাই ও যা হয় হোক। ও রাত্রেবেলা বাড়ির বাসায় গেছে, তার দুই চার দিন পরে বাসার কি মেহমান ছিল, মেহমান চলে গেছে, তারপরে বলতে আজকে রাইটে আমি বলবো, আমি ঠিক আছে আজকে রাত্রে তুমি বলবা। ওর ওয়াইফের বলছে সবকিছু বলার পর ওর ওয়াইফ আমাকে ফোন করছে,
ফাইন, ফোন করে কি বলেছে ইন ডিটেল বলেন।
রাত তখন 2টা বাজে, কিন্তু আমার সাথে কথা ছিল কি ও বাসায় যে যখন ওর ওয়াইফকে বলবে তখন আমাকে ফোনে লাইনে রাখবে, কিন্তু ও রাখে নাই। তখন আমি বারবার ফোন দিতেছি, আগে কিন্তু বাসায় থাকলে ফোন দিই না, আমি বারবার ফোন দিতেছি, যা হয় হবে, ও যদি না বলে আজকে আমি নিজেই বলবো। পরে ওর ওয়াইফ ফোন দিতেছি, দেখে ওর ওয়াইফ আমাকে ফোন করতে পারবা ওর নাম্বার দিয়েই, যে আপনি কে, আমি বলছি যার ফোন তার কাছে দেন, ডায়রি কেউ বলতেছি, বলছি ফোনটা তো আমার হাজবেন্ড, আমি বলছি আমারও তো হাজবেন্ড, বলতেছে আপনার হাজবেন্ড ফোনে, আমি বলছি আমার হাজবেন্ডের কাছে ফোনটা দেন। তুমি বলতেছে যে আপনি কি পাখি, জি আপনার সাথে আমার কথা আছে, জি বলেন। তখন বলল যে আপনারে মানে একটা সময় কিন্তু আমারে ফোন করে বকাবকি করতো, তখন বলল যে আমি আপনার প্রতি অনেক ভুল করছি। কি ভুল? আপনারে আমি ফোন করে বকাবকি করছি যে আপনি যে আমার হাজবেন্ডের সাথে সম্পর্ক এত দিনের এত ঘনিষ্ঠ আপনার আমি জানতাম না।
এখানে একটু থামাচ্ছি, ঘনিষ্ঠ বলতে এই ভদ্রলোকটি তার ওয়াইফকে সব কিছু বলেছে যে আপনার একটা ফিজিক্যাল অ্যাটাচমেন্টে আছেন এবং আপনাকে আলাদা বাসা ভাড়া করে দিয়েছে, ওখানে তাকে নিয়ে সংসার করছে, এরকম সব কিছু বলেছে।
হ্যাঁ সবই বলছে সে।
তারপর ভদ্রমহিলা ফোনে আর কি কি বলল আপনাকে?
সে মানে ততটা বেশি মানে
উত্তেজিত এরকম কোনো কিছু না, শান্ত ছিল।
হ্যাঁ একদম চুপচাপ বলতে ঠিক আছে আপনারা যদি থাকেন তো আমি চলে যাবো, আপনাদের লাইফ থেকে আমি চলে যাবো, আমার ছেলে নিয়ে আমি বাড়িতে চলে যাবো, ওর যা আছে এটা আমি বাসায় বসে আমি খাইতে পারবো, ও আমার ঢাকাতে থাকা লাগবে না। আপনারা যদি থাকে তো আপনি ওর নিয়ে থাকেন, ও যদি আপনার সাথে থাকে আপনি ওখানে থাকেন। আমার তো 100% মনে বল যে ও আমার সাথেই থাকবে।
ওকে ওকে ভেরি ইন্টারেস্টিং ফাইন। তারপর
পর আমি আর ওর ওয়াইফ অনেক সুন্দর করে কথা বলে একটা ডিসিশন নিলাম যে কালকে আমরা দেখা করতেছি।
কালকে দেখা করছি মানে কি? ওর ওয়াইফের সঙ্গে আপনি দেখা?
ওর ওয়াইফ আর আমি একটা ফেস টু ফেস হবো কালকে।
কেন?
মানে সে আমাকে দেখবে, আমি তাকে দেখবো, তার সাথে আমার কিছু কথা ডিসকাস করতে হবে, মানে এভাবে আমাদের মধ্যে মনে হলো। আর তার মধ্যে কাজ করতেছিল যে আমার দেখবে, আমার মধ্যে কাজ করলাম তারাই আমি দেখবো।
আপনার ভিতরে কাজ করা তাকে আপনি দেখবেন, এটা আমার কাছে মানে রেশনাল কোনো কিছু মনে হচ্ছে না, কিন্তু ভদ্র মহিলার মনের মধ্যে কাজ করা যে আপনাকে যে দেখবে সেটা অনেকখানি লজিক্যাল মনে হচ্ছে। কি এমন আছে তার মধ্যে?
তাকে সে বিয়ে করছে।
এক্স্যাক্টলি, তাকে সে বিয়ে করেছে। আপনি তাকে বলেছেন যে আপনি বিয়ে করেছেন?
হ্যাঁ আমি তো সব জায়গায় বলতেছি যে আমার হাজবেন্ড।
এই ভদ্রলোক তার ওয়াইফকে কি বলেছে, বিয়ে করেছে?
এটা আমার কাছে অজানা ছিল।
আপনার কাছে অজানা ছিল, ফাইন। তারপর ডেট ঠিক করলেন আপনারা দেখবেন?
হ্যাঁ, পরের দিন সকালবেলা আমি তো ওর পারমিশন ছাড়া কোথাও যাই না, কিন্তু ফোনটা আমি রিকভারি করতেছি, উনি ধরতেছে, মানে ওনার ওয়াইফ ওনার কাছে ফোনটা দিতেছে না। তখন আমি বললাম যে ওর কাছে একটু দেন, ওর পারমিশন ছাড়া তো আমি বেরোবো না বাসা থেকে।
উল্লালা, মানে আমি জানি না ভদ্রমহিলা কতক্ষণ সহ্য করতে পারবে এইগুলা। ওকে প্রিয় শ্রোতা, আজকে যে এখানে স্টোরি বলছে তাকে যদি আপনারা দেখতে চান চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920। পেজটি আছে আরজে কিবরিয়া নামে। তারপর
তারপর তার ওয়াইফের সাথে আমার দেখা হলো, বাচ্চাটা নিয়ে দেখা হলো। দেখা হওয়ার পরে কথা হলো, কথা বলতেছে বলতেছে বললো যে তুমি তো সত্যি আমার হাজবেন্ডকে বিয়ে করছো? জি। মিথ্যা কথা বলো কেন?
আপনার যখন ফার্স্ট মিট হলো আপনার ওয়াইফের সঙ্গে, আপনি কি দেখলেন ওনার ওয়াইফকে দেখে? আপনার কেমন লেগেছিল, ইমপ্রেশনটা কি ছিল?
মানে মহিলা যথেষ্ট সুন্দর,
আপনার চেয়ে বেশি সুন্দর।
আমি আর কি, সে আসলে অনেক সুন্দর, যেটা সত্য সেটা সে সুন্দর ছিল, ভালোই ছিল।
ওকে, যদি কম্পেয়ারের জায়গা থেকে আসি মানে টু বি অনেস্ট,
হ্যাঁ কিন্তু তার মধ্যে একটা জড়তা ছিল।
জড়তা বলতে
মানে আমি যেরকম মানে ঢাকা মানে কিরকম একটা হয়ে গেছি না, কিন্তু তার মধ্যে একটা জড়তা কেমন ছিল, গ্রাম্য একটা ভাব,
গ্রাম্য একটা ভাব ছিল, কিন্তু আপনার চেয়ে দেখতে সে যথেষ্ট সুন্দর ছিল।
সে যথেষ্ট সুন্দর। তখন আমার ও বলল মানে ওনার ওয়াইফ বললো যে আমি তোমারে বলতেছি, সে যদি তোমারে ভালোবাসে, তোমার নিয়ে যদি থাকতে চায় তো তুমি তার নিয়ে থাকতে পারো, আমার কোনো কষ্ট নেই। তখন আমি তাকে ফোন দিলাম যে আমার তো মানে ই হইতে হবে যে আসলে সে আমার সাথে থাকবে কিনা।
মানে এইবার যে ভদ্রলোকের সঙ্গে আপনি ঘর সংসার করতে যাচ্ছেন, আমরা এখানে ভদ্রলোকের নামটা বলছি না, কারণ তার একটা সামাজিক সমস্যা হতে পারে, সে কারণে আমরা ভদ্রলোকের নামটা বলছি না। ইনফ্যাক্ট এখনো সে উপদেশনে কাজ করে, সো আমরা নামটা বলবো না অফকোর্স। কিন্তু আপনি আমাকে একটু বলেন যে আপনি তখন কেন কনফার্ম হতে চাচ্ছেন, কারণ কনফার্ম তো অলরেডি হয়ে গেছে।
আমি যাচ্ছি ওইখানটা যে দাঁড়ায়
মুখোমুখি
ওয়াইফের সামনে দাঁড়ায় আমি শিওর হবো যে সে সত্যি আমার সাথে থাকবে কিনা, আর আমি তার লাউড স্পিকার দিয়ে শোনাবো যে দেখো তোমার হাজবেন্ড আমার সাথে থাকতে চায়। কিন্তু সে একটা বারও আমার ফোনটা ধরলো না।
ফোন করলেন এবং সে ফোনটা ধরলো না,
একটা বারও আমার ফোনটা ধরলো না। তখন আমি তার কাছে ছোট হয়ে গেলাম তার ওয়াইফের সামনে। তখন আমার বললো বুঝ, এখন তুই বুঝ যে কতটা ভালোবাসে
সে আপনাকে এই ধরনের কথা বলে।
হ্যাঁ, তার ওয়াইফ বলতেছে তুই ভালোই যদি বাসা, তোমার ফোনটা কেন ধরলো না সে? আমি ফোন দিতেছি, আমার ফোন আর ধরে না, আমি সোজা ওর বাসায় চলে গেছি। বাসায় যেয়ে গেছি আমি, বাসায় যাওয়ার আগে বাহার থেকে বেরোয় গেছে, আমার ফোনটাই আর ধরলো না। পরে ওর ওয়াইফ তো ওর ওয়াইফের জায়গায় অটল। তখন আমার আমি অনেকবার ফোন দিতে 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 ফোনটা একবার ধরতে বললো কি যে আমার ছেলের মাথায় হাত দিয়ে বলছে যে তোমার সাথে আমি ফোনে কথা না বলি, তুমি আমার আসো সারা জীবন আমার থাকবে, তোমার আমি কোনোদিন ছেলে দিব না, কিন্তু আমার ছেলের মাথায় হাত দিয়েছে তো। আর আমি একটু বেশি বিরক্ত, মানে কোন একটা জিনিস একটু যে সবুর করবো কিংবা ওয়েট করবো যে না এই জিনিসটা হবে, থাকি একটু চুপচাপ, এটা থাকি না। ও এক্ষণ আসবে, এক্ষণ পাইতে হবে, এক্ষণ সব কিছু হবে, এইটাই চিন্তা করি সবসময়। কিন্তু ও যে একটা চাপের মধ্যে আছে এটা আমি বুঝতে চাইনি। এর মধ্যে দু একদিন গেল এরকম, বাসায় আর আসে না ও, বাসায় আসা টল অফ, ফোনে খুব কম কথা বলে। এর মধ্যে আমার মার নাম্বারটা ওর ওয়াইফে দিছি আমি, আপনি আমার মার কথা শুনেন, আমার বাহার থেকেও বিয়ের কথা বলছে, আপনার হাজবেন্ড আমার বিয়ে করতে দেয়নি। বাসার থেকে বললো যে ওর জন্য ছেলে দেখছি, তোর তো বিয়ে দেবো। তখন আমার
মানে বাসা থেকে আপনার মা এই ভদ্রলোককে বলেছে?
হ্যাঁ, তখন ও বললো যে না, আপনি ওর জন্য কেন ছেলে দেখবেন, আমি আসি না, ওর জন্য ছেলে দেখবেন না, এভাবে বলছে, অনেক ভাবে বলছে যে ওর কোনো বিয়ের চিন্তা ভাবনা।
যে কারণে আপনি ওনার ওয়াইফকে আপনার এই নাম্বারটা দিয়ে দিয়েছিলেন?
হ্যাঁ, যে আপনি জিজ্ঞেস করেন। তখন আমার মার সাথে আমার ওনার ওয়াইফের সাথে একটা ডিল হয়, ডিলটা আমিও জানতাম না, সেও জানতো না, মানে আমাদের যে হাজবেন্ড,
আপনাদের যে হাজবেন্ড, রিয়েলি প্যাথেটিক, হি ইজ নট ইওর হাজবেন্ড, বাট আপনি চাইতেন তাকে হাজবেন্ড হিসেবে, এবং সে সেটা জানতো না, আপনি জানতেন না এবং সেও সেটা জানতো না, কিন্তু জানতো হচ্ছে তার স্ত্রী এবং আপনার মা, তাই তো?
ডিলটা এমন ছিল যে আমার মা এসে আমাকে বাড়িতে নিয়ে যাবে, চাকরি বাকরি থেকে ছাড়াই দিবে, তার ওয়াইফ তাকে কিছু টাকা দিবে, আমার ভবিষ্যতের জন্য কিছু টাকা দিবে। আমার মা রাতারাতি ঢাকা থেকে চলে আস মানে খুলনা থেকে ঢাকাতে চলে আসলো যে আমার নিয়ে যাবে, কিন্তু আমি তো অসম্ভব, আমি
আপনার বাসা খুঁজে পেলো
না, আমার বাসা নেই, ফোনেই আমার সাথে কথা হচ্ছে। তখন ও জেনে গেল, আমার বললো যে জানো পাখি, ওরকম তোমার মার সাথে আমার ওয়াইফের সাথে একটা ডিল হয়েছে, তোমার কিন্তু নিয়ে যাবে যেভাবে হোক। আমি বলছি আমি যাবো না, ইম্পসিবল, আমি কেন যাবো, মোটেই যাবো না। আমি খুব কান্নাকাটি করতেছি, পরে বলতেছে তুমি যাও না, তুমি ওই বাসায় থাকো, চাকরিটা করতে ইচ্ছা হলে করো, নাহলে করো না, কিন্তু সব দিকে ঠিক থাকে এমন একটা অবস্থা হলো, চাকরির দিকে অনেক মানে আমার নামে কমপ্লেন হয়ে গেল যে আমি ডিউটিতে ঠিক মতো যাচ্ছি না, আর গেলেও উল্টাপাল্টা করতেছি ঠিক মতো আর কি, মনে মানে মনে দিতে পারতেছি না কাজের জায়গাটায়। তারপর ওর ওয়াইফ এরকম বলার পর আমার মারে বেশ লোক তো দেখাইছে যে আসো করবো, টাকা পয়সা দিব। তখন আমার মা চিন্তা করলো যে মেয়েটার লাইফ তো নষ্ট হয়ে যেতেছে। তখন আমার মা ঢাকাতে চলে আসলো, আমার ফোন দিল যে দেখা কর দেখা কর, আমি দেখা করলাম, আমি বললাম যে না তোমার সঙ্গে দেখা করবো না। ওর ওয়াইফ না খাওয়া দাওয়া করতে করতে বেশ দুর্বল হয়ে গেল, খাওয়া দাওয়া করতেছে না, করতেছে না, মেডিকেলে ভর্তি করা লাগলো তাকে।
প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় ছোট্ট একটা ব্রেক নিতে চাই, আমরা ফিরবো ঠিক রাত একটা টাইম চেক হওয়ার সঙ্গে সঙ্গে। আপনারা আজকে শুনছেন পাখিকে, ক্লোজ আপ প্রেজেন্স, হ্যালো 8920 জীবনের গল্পে। আমরা ফিরে আসতে চাই ঠিক রাত একটা টাইম চেক হওয়ার সঙ্গে সঙ্গে। আমি আর জে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং শুনছেন এবিসি রেডিও এফ 89.2। পাখিকে দেখার জন্য আপনারা চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে, আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradiofm89.2। এছাড়াও আপনি চলে আসতে পারেন আমার ফেসবুক পেজে, আমার ফেসবুকের ঠিকানা হচ্ছে facebook.com/kibriya.rj, KEBRIA, স্পেলিংটা হচ্ছে KEBRIA.rj। ফিরে আসছি ঠিক রাত একটার টাইম চেক হওয়ার সঙ্গে।
ক্লোজ আপ প্রেজেন্স, হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার।
ওকে প্রিয় শ্রোতার, সময় রাত একটা, আপনারা সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স, হ্যালো 8920, এবিসি রেডিও এফএম 89.2 এ। আমি কিবরিয়া আছি আপনাদের সঙ্গে এবং আজকে পাখি রয়েছে তার জীবনের গল্পে। পাখির কাছে আমরা আবারও ফিরবো এবং যারা ফিডব্যাক জানাতে চান, অনুষ্ঠানে কিছু বলতে চান এবং পাখির সঙ্গে যোগাযোগ করতে চান, হোয়াট এভার ইট ইস, এবং নিজের জীবনের গল্প বলতে চান, তারা আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। ওকে বলুন, তারপর?
তারপর আমার মা আসলো আমাকে নিয়ে যাওয়ার জন্য অনেক চেষ্টা, আমি যাবো না। তখন আমি ওর ফোন দিয়ে বললাম, বলে তুমি যেও না, তোমার জায়গায় থাকো, কিন্তু আমার সাথে ওর একদম চুপচাপ, ও মোটে ফোন টোন করতেছে না, আমি ফোন দিলে রিসিভ করতেছে না, একদম চুপচাপ, ঠিক আছে। এখন ওর আমি ওর বাসায় চলে গেছি আবারও ডাইরেক্ট। বাসায় চলে যাওয়ার পরে ওর ওয়াইফ আর ও বেশ রেডি হয়েছে কোথাও একটা যাবে। তখন আমি বললাম যে তুমি কোথায় যাবা, বললো যে আমি যেখানে যে একটা কাজে যাচ্ছি, তুমি বাসায় যাও, আজকে বিকালবেলা এসে তোমার সাথে আমি কথা বলবো, ছেলের মাথা হাত দিয়ে বলতেছি। আমি ঠিক আছে, অনেক ভাবে ম্যানেজ করে আমার বাসায় পাঠাইলো, আমি বাসায় আসলাম।
মানে ওর ওয়াইফের সামনেই?
হ্যাঁ, ওয়াইফের সামনে, ওর কোনো ভয় নেই, ওর ওয়াইফের সামনে অনেক ভাবে বলতেছে যে ঠিক আছে, আমি আজকে বিকালে যে কোনো একটা সাজেশন দিব তোমাদেরকে। দেওয়ার পর এরকম বলার পরে আমি চলে আসলাম ওখান থেকে। আসার পরে আমি বিকাল ওয়েট করতেছি, বিকাল যাই ছেলে চলে।
আমি একটা জিনিস এখানে একটু জানতে চাই, ভদ্রলোকের একবারের জন্য কি কোনো ধরনের, উনি যদি একটা সিকিউরিটি ফোর্সে কাজ করেন, আপনি যদি কমপ্লেন করেন তাহলে ওনার জব চলে যাবে, স্ত্রী যদি কমপ্লেন করে তাহলে ওনার জব চলে যাবে, যে প্রেস্টিজের কারণে আপনার সন্দেহ হচ্ছিল যে আপনাকে বিয়ে করবে কিনা, ওনার কি একবারের জন্য এই ধরনের টেনশন মাথায় কাজ করেনি যে যে কোনো একটা দুর্ঘটনা ঘটতে পারে এই পারিবারিক কলহকে কেন্দ্র করে?
সেটা সে জানে, কিন্তু সে অনেক টেনশনে ছিল, তার চেহারা ছবি অনেকে অনেক না খাওয়া দাওয়া করতো, টেনশন, অনেক অবস্থা খারাপ হয়ে গেছিল।
মানে ওয়াইফ হসপিটালাইজড হলো, কতদিন ছিল হাসপাতালে?
না, ওইটা ঠিক মানে ফার্স্টে চলে গেছিলাম, তারপরে ওনারা দেখলাম কি আমার সামনে, এটা আমি বেশি কষ্ট পাইছি, এটা যে আমার আমি পুরো খাওয়া দাওয়া শেষ, আমার কিছু মানে মাথায় কোনো কাজ করে না, রাস্তায় দাঁড়ায় আছে, আমার সামনে একটা গাড়ি ভাড়া করলো, ওরা গাড়িটা সামনে এসে দাঁড়ালো, ও আর ওর ওয়াইফ বাচ্চা মিলে বেড়াইতে চলে গেল
বিকেলে এসে সমাধান দেওয়ার কথা বলে।
হ্যাঁ, এইটাই আমার সবচেয়ে বড় কষ্ট হয়েছে যে ও আমার সামনে গাড়িতে চলে যেতে পারলো, তখন আমি আমার জায়গা থেকে একটু সরে আসতেছি, যে আসলে মনে হয় এই সম্পর্কটা আর সত্যি না। বিকাল চলে গেল, পরের দিন চলে গেল, ফোন না, যোগাযোগ না, কিচ্ছু না, আসলো না, তখন আমি আর ফোন দিই নাই ওকে। ওই যে একটা কষ্ট পাইছি না, এরপরে ওকে আমি আর ফোন দিই নাই, আমি আমার জায়গাটাই রয়েছি, ফোন দিব না দেখি কি করে। কিন্তু পাশের রুমে যে ছিল, ভাবি ওকে ফোন দিয়ে বলতেছে, ভাবি ও কি খাইছে, ও একটু উঠাই খাওয়ান, ওর অবস্থা তো ভালো না, আমি আসতেছি, আমি দেখতেছি। পাশের ফ্ল্যাটে সবাই জানাজানি হয়ে গেছিল যে লোকের দুইটা বউ আছে। ও লজ্জায় হয়তো সে বাসায় আসতো না, কিন্তু আমি ভাবতাম যে কেন বাসায় আসতেছে না, কিন্তু ও যে লজ্জায় আসতো না এটা আমি বুঝতে পারতাম না।
ওকে,
ঠিক আছে, আমি ওর ভুল বুঝতাম। ভুল বুঝার পরে এর মধ্যে একটা স্যার ছিল আমাদের অফিসে, ওনার নাম তো আমি বলবো না, ওই স্যারটা মানে ওনার ফোন দিয়েছি, আমাদের বিষয় সব জানতো। বললাম যে স্যার আপনি একটু ওকে ফোন দিয়ে জিজ্ঞাসা করবেন ও কোথায় আছে, মানে মানে মিথ্যা কথা বলবেন যে আমার সাথে তোমার দেখা করতে হবে, তুমি কোথায় আছো একটু বলো। তখন ও ফোন দিল, স্যার বললো যে তুমি এতদিন পর আমাকে ফোন দিছো, পাখি তোমার তো নাম্বার টাম্বার কিছু জানি না। আমি স্যার যাই হোক নেই ওর ফোন দেন। ওরা ফোন দিয়ে জানলো, বললো যে বিকালের মধ্যে চলে আসবে, তাও আসলো না। পরে আমি স্যারের সাথে কন্টিনিউ যোগাযোগ, স্যার আপনি দেখেন না একটু, কিন্তু ও পছন্দ করতো না যে আমি স্যারের সাথে যোগাযোগ করি।
এটা সে আপনাকে বলেও নাই তখনও?
না, আগে বলতো।
হুম হুম,
কিন্তু স্যারের সাথে যে আমার যোগাযোগ হতেছে ওর জানে না।
এটা কি ওর স্যার?
আমাদের সবার স্যার ছিল,
মানে আপনি যার সঙ্গে এই ধরনের সম্পর্কে আছেন তারও স্যার?
না, তার স্যার না, তার কলিগ।
তার কলিগ? ওকে।
তারপরে হচ্ছে এরকম করলো, করার পরে আমি বললাম যে স্যার কি করব। তখন সে আমার বললো তার নামে একটা জিডি করে দে।
তার নামে একটা জিডি করে দে?
তার নামে একটা জিডি করে দে, জিডি করে শুধু জিডির কাগজটা আমার অফিসে নিয়ে আয়, দেখ তোরে বিয়েও করবে, সকম স্যার আমার তুই করবে। তখন বললো যে ও তোরা বিয়েও করবে, তোর টাকা হবে। আমি টাকাও চাই না, কোনো কিছু না, তোমার বিয়ে করবে। ভাবি বোকা, এখন তো তোরা আর বিয়েই করবে না, চাকরি নিয়ে টানাটানি করে দেবে, তুই শুধু একবার ই কর। আর আমার মাথার মধ্যে না তখন জানি কেমন হইলো যে আসলে মনে হয় থাকবে না, এই হবে না। তখন আমি ই করলাম, ডিসিশন নিলাম যে হ্যাঁ ওর নামে আমি জিডি করবো, বাসায় আসে না, ই করে না। ওর আমি সারাটা দিন ফোন দিছি, যেদিন আমি ওর নামে জিডি করতে যাবো থানায়, সারাটা দিন ফোন দিছি, ফোনটা বলতেছে যে আমি বাসায় নাই, বাইরে, এই না, সেই না, ওই মানে বিভিন্ন রকম কথা বলতো।
জিডি আপনি কোন অ্যাঙ্গেল থেকে করবেন তার এগেইনস্টে?
জিডি করবো অ্যাঙ্গেল থেকে যে আমার সে মানে আমার যেহেতু বিয়ের কোনো ডকুমেন্টস নেই, তো আমি বলবো যে আমার বিয়ে করার কথা বলছিল, এই কথা বলে আমার রাখছে, কিন্তু সে আমার বিয়ে করতে চায় না।
দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এই বুদ্ধিটা আপনাকে কে দিয়েছে?
আমার অফিসের একটা স্যার,
যে স্যার ওনার কলিগ ছিল।
হ্যাঁ,
উনি আপনাকে বুদ্ধি দিয়েছে কিভাবে কিভাবে জিডি করতে হবে?
হ্যাঁ।
ওকে,
তখন আমি ডিসিশন নিয়েই ফেলছি যে হ্যাঁ তার নামে আমি জিডি করবো। সে যদি আজকের দিনের মধ্যে আমার সাথে যোগাযোগ না করে, সে তার নামে আমি সত্যি জিডি করবো।
এটা কি আপনি টেক্সট করে তাকে জানিয়েছেন আগে থেকে?
হ্যাঁ, তাকে আমি বলছি।
ওকে,
যে আমি কিন্তু একটা কিছু করব, আমি কিন্তু তোমার অফিসে যাব, আমি
একটা কিছু করব। মানে কি করবেন সেটা বলেন
না, আমি আমি কিন্তু তোমার অফিসে যাব, আমি কিন্তু এমডি ম্যাডামের কাছে যাব।
হুম
হুম, তখন বলছে যে যাও, সমস্যা কি, ও বিশ্বাস করে নাই যে আমি এই কাজটা করতে পারবো, ও কখনো ভাবেও নাই যে আমি এই কাজটা করবো, এই জন্য সবসময় বলছে যাও, তোমার যা ইচ্ছা করো, আমি আসি তো। কিন্তু ও যদি তখন আমার একবার বলে যে পাখি আমি আমার জায়গা আছে, তুমি আমার লাইফে আসো, সারা জীবন থাকবে, একটা আশাজনীয় যদি কথা বলতো, আমি মনে হয় এটা করতাম না। তখন সেও আমার প্রতি রূপ ছিল, কেমন যেন একটা ছাড়া ছাড়া ভাব, যাও তুমি যা মন চাই করো, তুমি তো ভালো হবে না, মানে বিভিন্ন রকম কথাবার্তা। তখন আমার খুব কষ্ট লাগলো যে যার জন্য পুরো লাইফ, বাপ মা সব ত্যাগ করলাম, সে এখন এসে কথা বলে আমারে, তো যাক আমি তার নাম জিডি করবো, তার যদি আমি না পাই সুস্থভাবে আমি থাকতেও দিব না। তখন আমি সন্ধ্যাবেলায় স্যার আমাকে আবার ফোন করছে, তুমি কি থানায় আসতো? আমি না স্যার আমি আসি। কারণ আসো জিডি করো, উনি আমার সবসময় বলতেছে, বাসা থেকে বেরোয় থানার দিকে যাচ্ছে, যাওয়ার সময় হয়তো বা সে স্যার ওকে বলছে যে ও মানে পাখি কিন্তু থানায় আসতেছে, তখন আমার ফোন দিছে, পাখি তুমি কই? আমি তোমার কাছে সারাদিন বলছি হাজারবার বাসায় আসো, তুমি আসো না, আমি থানার সামনে বলতেছে, আমি বাসার সামনে, তুমি আর বাসায় আসো, আমি বাসায় যাবো না, আমি থানায় আসছি। আমি ডাইরেক্ট একদম থানার মধ্যে ঢুকে বসে গেছি, বসে গেছি, তার 3 মিনিট ও ফোন দিতে আসো, 3 মিনিটের মধ্যে ও আসছে বাচ্চাটা কোলে নিয়ে এসে আমার হাত ধরে সবার সামনে বলতেছে আমার ওয়াইফ
থানার ভিতরে,
থানার ভিতরে। এটা সবচেয়ে কষ্টজনক যে আমি এটা কেন বুঝলাম না, থানার ভিতরে পুলিশের সামনে সবার সামনে বলতেছে এটা আমার ওয়াইফ, বাসায় একটু সমস্যা হচ্ছে, এই জন্য চলে আসছে। আমি কিন্তু তখন কোনো জিডি করিনি, জাস্ট বসছি, তখন নিয়ে চলে আসছে, তখন ই করছে।
বাচ্চাটাকে সাথে করে নিয়ে আসলো কিভাবে? আমি তো বুঝলাম না, সে বাইক চালাতো।
হ্যাঁ, বাইক চালাচ্ছে, মানে এর মধ্যে একটু মিস করছে আমি কথা, কথা থেকে ওর ওয়াইফ অসুস্থ হয়ে গেছে, তাকে মেডিকেলে নিয়ে আসছে। মেডিকেলে নিয়ে আসার পরে তার পাশের এলাকার দুইটা মহিলা, খুব ডেঞ্জারাস মহিলা, মানে এলাকার ওখানকার স্থানীয় মহিলা দুটাকে, মানে কে আমি কখনো দেখিনি, তার বিষয়ে কিছু জানিও না, তার ওয়াইফ বাচ্চা ছাড়া আমি কিছু চিনতাম না। কিন্তু ওই মহিলাটা আসছে, ওদের ভিতরে আসে, বললো যে তুমি কি জানো আমি তো তার আর একটা বউ, তোমার যে বলতেছে বিয়ে করছে, তোমার কাগজপত্র নিয়ে আসো, আমারও বিয়ে করছে। আমার এই ওর
ওই মহিলার সঙ্গে আপনার দেখা হলো কিভাবে?
থানায় যাওয়ার পরে, কিন্তু ওনার সাথে আমার ফোনে বাসায় থাকতে আগে কথা হচ্ছে। এই কথা শুনে আমি আরো রাগে গেছি বেশি, যে তার আরো একটা বউ আছে।
ওকে,
ঠিক আছে। তখন আমি বাসা থেকে বেরোয় থানা থেকে গেছি, পরে দেখলাম তার বাচ্চাটাকে কোলে নিয়ে আসছে, বাইকটা মনে হয় মেডিকেলে ছিল, বাইকটা তখন তার সাথে ছিল না।
ইনফরমেশনটা সে পেলো কিভাবে যে আপনি থানায় গেছেন?
মনে হয় স্যারটাই ওকে বলছে। ঝগড়া লাগছে কিংবা এই হয়েছে এরকম, মানে স্যারটা কম বেশি জানতো, ঠিক আছে। আর আমার ওই আগের লাইফটা সম্পর্কে সে জানতো যে আমি এরকম দুষ্ট ছিলাম, ড্রিঙ্কস করতাম, এমনকি সেও আমার অনেক ড্রিঙ্কস করাইছে। আমার বউ, তুমি কি আমার মায়ের ফেলতে চাও? তুমি আমার নামে মামলা করবা? তুমি পারবা পাখি? তখন আমি বললাম, আমি আসলে ভাবলাম আসলে আমি এত ভালোবাসি, ওনার আমি মামলা করতে পারবো? আমি আবার ঠিক হয়েছি, আমার মধ্যে মামলা করার কোনো টেনশন নেই, চিন্তায় আমি মেডিকেলে গেলাম। যাওয়ার পর ওই দুই মহিলা মেডিকেলে আমার সামনে ওরে মারতেছে, মারতেছে আর বলতেছে, তোর থেকে কি তোর ওই মানে তোর ওয়াইফের থেকে কি এর চেহারা খারাপ? মানে ও আমার থেকে কি ওর ওয়াইফের চেহারা খারাপ যে আমারাই বিয়ে করলো? কেন করলো? এই তুই তো খারাপ নেই, তোর কোনো ই নাই, ডকুমেন্টস দেখা, কাগজপত্রী দেখা। তখন আমি তো ভয় পেয়ে গেছি যে কাগজপত্রী তো আমার কাছে, আমি কি করব। তখন ও আমার সামনে ওরে মারতেছে দেখে আমার না ভয় লেগে গেছে, ওকে এখন আমি পুলিশ নিয়ে এসে তোরে ধরাই দিব, আর ওর বউ রেডে তোর নামে কেস করাবো, তুই এর সংসার ভাঙতেছিস। এই কথা বলে না আমি কখন থানা পুলিশ করি না, আমার ভয় লেগে গেছে খুব। আর ও খুব মানে ওখানকার মানে ইসির লোক, তো মানে এলাকার লোক, ও ওখানে অনেকদিন আছে, একটা সবাই জানা জানি হবে। ও আমার হাত ধরে বলতেছে, পাখি চলো তোমার বাইরে রেখে এসেছো, মহিলা দুটো কিন্তু খুব খারাপ, এখানে তোমার কিন্তু খুব অপমান করবে। এই কথা বলে আমার রিক্সা উঠে দিতে গেল। আমি রিক্সা উঠে চলে গেছি, প্রায় অনেকটা দূর চলে আসছি, আমার ওই স্যার আবার ফোন দিছে। পরে বললাম, স্যার আমার না এরকম এরকম বলছে। আচ্ছা ওই মহিলা দুটো ভাড়া করছে ও তোরে মারি ফেলবে, এই জন্য তুই আগে থানার ভিতরে যে ঢুক। মহিলা দুটো তো জ্যাম, আর মহিলা দুটো কিন্তু অনেক বেশি ডেঞ্জারাস ছিল, পুরুষ মানুষের মতো যাতা বলতেছে, যাতা করতেছে। তখন আমি খুব ভয় পেয়ে গেছি, আর সারও বোতা বলতেছে পয়েন্টের মধ্যে, ওর মহিলা কিন্তু তোরে মারে ফেলবো, কিন্তু ঠিক করছে, তোর ভাড়া করছে, তোর মারে ফেলবো। তখন না বলো তো তাতে থানার মধ্যে যাও, তুমি এখানে আসো। তোর আমি ওখানে সারের সাথে দেখা করলাম, সার বলো তুমি থানার মধ্যে যাও, আমার একটা ফ্রেন্ড আছে ওখানে। পর আমি ওখানে গেলাম,
আবার থানায় গেলাম,
আবার থানায় গেছি। থানায় যেয়ে আমি বসছি, ফ্রেন্ডের কাছে স্যার সবকিছু বলে দিয়েছে, তার পুরো অ্যাড্রেসটা, সে আমি কিন্তু তার বাড়ির অ্যাড্রেস জানতাম না, তার অ্যাড্রেসটা সব দিয়ে দিয়েছে। দেওয়া দেওয়ার পরে তখন আমারে বললো যে, আপনি জিডি করতে আসতেন? জিডি করেন। এখন ওই মহিলা দুটা থানার মধ্যে চলে গেছে, যাই বলতেছে, তুমি যদি ওর নামে মামলা না করো, তোমার এখানে প্রস্টিটিউটের সিল দিয়ে তোমারে বলবো যে তুমি খারাপ মেয়ে ছিলে, এই জন্য ওই দারোগার সাথে আর মহিলা দুটো ভালো সম্পর্ক হয়ে গেছে। এখন ওই স্যারের যে দারোগা ছিল তারও উপরের একজন দারোগা চলে আসছে মনে হয়, আমি জানি না। তখন ওই কেসটা ওনার হাতে উনি দিয়ে দিছে, দিয়ে দিয়ে ওনার ডিউটি আওয়ার শেষ, উনি চলে গেছে। ওই দারোগা করতেছে কি বলতে, তুমি যদি এখন এখানে তার নামে মামলা না করো, তাহলে তুমি এখানে একটা কেসে ফাঁসিয়ে যাবা, তোমার নামে উল্টা কেস হবে যে তুমি তাদের সংসার ভাঙতেছো, তুমি করতেছো। আমি বলছি ঠিক আছে আমি মামলা করবো। তখন আমি তারে ফোন দিলাম, আর সে পাগল হয়ে গেছে, তো পাশে তুমি এই কাজটা করতে পারতেছো? আমি ভয় পাচ্ছি যে আমি যদি এখান থেকে বেরোই কি হয়ে বাসায় যাবো, ওই মহিলা দুটো পিছনে লাগছে, পুলিশও আমার বেরোতে দিচ্ছে না। তখন আমার ফোন মানে ফোন দুটা বলতেছে, ফোন বন্ধ করো, ফোন বন্ধ করো, বারবার ফোন কেন ধরতেছো? আর ও তাড়াতাড়ি এসে আমার বাহার থেকে আমার মা রে নিয়ে গেছে, মানে আমার বোনের বাসার থেকে আমার মাকে ফোন দিয়ে নিয়েছে যে আন্টি তাড়াতাড়ি থানার ভিতরে যান, মানে পাখিরে খুব পুলিশে খুব ই করতেছে, আপনি তাড়াতাড়ি যান, যায় বাই করে নিয়ে আসেন, কোনো মামলা টামলা যেন না করে, ঠিক আছে। এখন আমি না ওখানে লিখে ফেলছি, সই করে ফেলছি।
কি সই করলেন আপনি?
মানে ওরা লিখছে কি কি জানো লিখছে,
থানার লোকজনই লিখেছে?
হ্যাঁ, ওই পুলিশে লিখছে।
আচ্ছা,
লেখার পরে আমি সই করছি। তখন আমার বলছে, তোমার কি কোনো দেনা মানে চাও তুমি কিছু? আমি আমি ওরা চাই। বলছে, তুমি ওরে ফোন করে বলো, তুমি আমাদের সামনে যদি ওরে ফোন করে বলো। ও কিন্তু বলতেছে যে, আপনারা যদি বলেন আমি ওরে বিয়ে করবো। তখন আমাদের মহিলাদের বলতেছে, তুই শুধু বল যে হ্যাঁ তুই বিয়ে করবি, আর তোর নামে ১,০০,০০০ টাকা ব্যাংকে রাখার জন্য, যদি তোর বিয়ে করে দেখ কোনো মামলা হবে না, তুই এটা সসম্মানে চলে যেতে। আমি ওরে ফোন দিচ্ছি, আমি যে বলতেছি, শোনো তুমি আমার ১,০০,০০০ টাকা দিবা, আমি তোমার নামে মামলা তাহলে করবো না, তুমি আমার বিয়ে করবা? ইম্পসিবল, তুমি যখন আমার নামে মামলা করতে পারছো টাকার কোনো প্রশ্নই ওঠে না, আর এখানে তোমার আমি বিয়ে তো সারাক্ষণই করতে চাইছি, তুমি বিয়ের জন্য টাকার জন্য থানায় গেছো যে টাকা তোমারে আমি বাসায় দিতে চাইছি, আর ১,০০,০০০ টাকার জন্য তুমি আজকে আমার এতক্ষণ হেরেজমেন্ট করলা, তুমি জানো যে আমি কেমন একটা পোস্টে আছি, মানে আমার বিভিন্নভাবে বলতেছে তুমি কি কাজটা করলা, মানে সে খুব কষ্ট পাইছে। আমি তোমার ১ টাকাও দিব না, আমার জীবনটা চাইলে আমি দিয়ে দিতাম, কিন্তু আমি তোমার এখন আর ১টা পয়সাও দিব না, তুমি কি করলা এটা? তখন আমি আমার মা আসছে, মা এসে বললো, তখন ওরা বললো যে আমার ও পাঠাইছে, আমার মেয়ে মেয়ে কি করছে, আমার মা কিন্তু আসে ওখান থেকে আমার নিয়ে যেতে পারে, মা ওখান থেকে না নিয়ে উল্টা পাল্টা বলতেছে যে আমার মেয়ে মেয়েরে বিয়ে দিতে দেয় নাই, মেয়েরে মানে তার যত নেগেটিভ।
মানে যে লোকের সঙ্গে আপনার সম্পর্ক তার নেগেটিভ জিনিসপত্র বলছে?
হ্যাঁ হ্যাঁ,
ওকে।
আমার মা যদি একবার বলতো যে আমারে ও পাঠাইছে তুই চল এখান থেকে, আমার মাও বলে নাই।
হুম হুম
এখন দারোগা বলতেছে ঠিক আছে, আমার বোনের হাজবেন্ডও গেছে সাথে, যে বলতেছে ঠিক আছে আমার বোনকে আমি এখান থেকে নিয়ে যাব, কোনো টাকা পয়সা কোনো কিছু কিচ্ছু না, কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন, ওর সাথে যেন ওর আর যোগাযোগ না হয়, মানে আমার যে ভাইয়া বললো ওর সাথে যেন ওর যোগাযোগ না হয়। কেমন ভালোবাসে, সবার সামনে এসে বলতে পারতেছে না, থানার মধ্যে সে ঢুকে এসে বলতো আমি আছি সামনে, এবার বলতেছে ওর জন্য যোগাযোগ না করে, যদি যোগাযোগ করে সমস্যা হবে। ঠিক আছে যোগাযোগ করবো না, আপনারা এখানে সিগনেচার করেন যে আপনাদের মেয়েও যোগাযোগ করবে না।
হুম হুম
তখন আমরা একটা সিগনেচার করলাম, আমি সিগনেচার করলাম, ওই মহিলা দুটো সিগনেচার করলো, কিন্তু টাকা পয়সার বিষয় কিন্তু এখানে নেক্সটে কোনো কথা হয় নাই। দারোগা কি করলো, আমরা তো চলে আসলাম, ওই মহিলা আর দারোগা ফোন দিল তাকে যে 2 লাখ টাকার জন্য মেয়ে দাবি করছে, রাত্রের মধ্যে টাকাটা দিবেন, ওর কাছে টাকা ছিল না, 1 লাখ টাকা দিছে।
ওকে,
আমি
আলটিমেটলি তো আপনি টাকার দাবি করেন
না, আমি টাকা দাবিও করি না, আমি পাইও না, কিন্তু টাকা দাবি করছি ওর কাছে যে তুমি আমাকে কি বিয়ে করবা, বিয়ে করলে আমি তোমার, তুমি আমার মানে ওই
বুঝতে পারছি পুলিশ এটা কারসাজি করেছে।
হ্যাঁ পুলিশ আর ওই যে মহিলা, তখন 1 লাখ টাকা রাতারাতি দেওয়া লাগছে তার, তার কাছে কিন্তু টাকা ছিল না আমার জানা মতো ক্যাশ।
এবং ওয়াইফ তখন আলটিমেটলি,
আর তার ওয়াইফ ছিল মেডিকেলে।
হুম হুম
ঠিক আছে, তখন আমার বলতেছে যে 1 টাকা আমার, কিন্তু মানে আমি চলে আসছি রাতের বেলা ওখান থেকে, চলে আসার পরে আমি খুব অসুস্থ, খুবই মানে আমার অবস্থা খারাপ, যে কি করলাম আমি তখন বুঝতেছি যে আমি কি করলাম, থানায় কেন গেলাম, নেক্সটে কেন থানায় গেলাম, সারাটা রাত কান্নাকাটি করতেছি। পরের দিন আমার মা আমার কান্না সহ্য করতে না পারে ওরা রাত্রে ফোন দিছে, তখন ও কাঁদতেছে আন্টি কি করলেন, আপনারে পাঠাইলাম কেন আন্টি, আমি যে আপনি যাতে ওরে নিয়ে চলে আসেন, আপনি ওকে না নিয়ে আসি ওখানে আপনি কি করলেন, আর আমার এতগুলো টাকা, টাকা কোনো ব্যাপার না কিন্তু আমার যে হেজবেন্ডটা। পরে সকালবেলা ওর ওয়াইফ্রেন্ড নিয়ে নাকি বাসায় গেছে, তার আমার সাথে ওর কোনো কথা হচ্ছে না, বাসায় গেলে আমার মা ওকে আবার ফোন করছে, ফোন করে বলতেছে বাবা আমি তো বাসা ভাড়া একটু বাকি আছে, মানে বাসা ভাড়া আমাদের ওখানে যে বাসাটা আমরা রাখছিল ওদের 2 মাসের মানে ই দেওয়া লাগবে।
আপনার মা যখন জেনেছে ওই ভদ্রলোকের অবস্থা, ম্যারিটাল স্ট্যাটাস, তখন আপনার মা কি
কিছু বলে না?
কিছুই বলে না, নাথিং, তার জন্য কোনো ব্যাপারই না,
কোনো ব্যাপার না। তো আমার মার কাছে কিছু মনে হয় না, আমার মা হচ্ছে যে বাড়িতে নিয়ে যাবে সবকিছু, আমাদের রুমে যে ফার্নিচার নিচে আছে তারপরে বললো যে এরকম করো, তখন ও বললো ঠিক আছে আন্টি কত টাকা হয়েছে আমি বাড়িওয়ালার সাথে কথা বলে আমি বিকাশ করে দিবো, বাড়ির সাথে কথা বলে আপনার 1160 টাকা বিকাশ করে দিছে। দেওয়ার পরে বললো যে আমি খুব কান্নাকাটি করলাম, পুরো আমি যোগাযোগ করলাম আবার ওর সাথে কথা বললাম, পুলিশের ওইটা বলছি ওটা আমার মনে, তখন ও বলতেছে তুমি এই কাজটা করতে পারলে আমার 1.5 লাখ টাকা দেওয়া লাগবে, এই কথা বলার পর আমি কিন্তু আমি তো টাকা চাই নাই, বলছে অবশ্যই তুমি টাকা চাইছো, নাহলে পুলিশ আমার কাছে দেন, তুমি টাকা চাইছো সাইন করছো এটা আমার দেখাইছিস, কিন্তু আমি কিন্তু মীমাংসা নামে সাইন করছি, আমি কিন্তু টাকা চাই সাইন করি নাই। পরে এভাবে তার কাছে আমি কালার হয়ে গেলাম, কিন্তু আমি এই কাজটা আসলে ইচ্ছা করে করি নাই।
ওকে,
পরে আমি স্যাররে ফোন দিলাম যে স্যার আমি কি করবো, তুমি তো বোকা, তোরে বললাম যে জিডি করে কাগজটা আমার কাছে নিয়ে আয়, তুই এক আর আমার আবার একটা জিনিস শিখা দিল, তুই অফিস যাই এমডি ম্যাডামের কাছে আস, দেখ ওর চাকরিটা, আমি বলছি না স্যার আমার আর কোনো ক্ষতি করতে চাই না, যথেষ্ট ক্ষতি করে ফেলছি ওর, আমি আর আমি কেমন ভালোবাসলাম যে আমি থানায় গেলাম। ঠিক আছে এইভাবে পরে বাসা ভাড়া টাকা পয়সা দিল, আমার মা বোনের বাসায় আসলো, আমি ওর বাসা থেকে আর আসলাম না। তারপর মনে করেন ও তো খুব নার্ভাস হয়ে পড়ছে যে কেমন ভালোবাসলো আমারে, এইটাই সবসময়। পরে আমি দুপুরে রিকোয়েস্ট করলাম, আমার মা তো আমার বোনের বাসায় গেছে, পরে আমি রিকোয়েস্ট করলাম যে আমার কাছে একটা বার আসবা লাস্ট বারের মতো, বাসায় একটা বার আসবো, কি করবা পুলিশদের ধরাই দিবা, পুলিশদের ধরাই দিবা যে তোমার সাথে আমি যোগাযোগ করতেছি। খুব ভয় ভয়ে বাসায় আসছে, খুব ভয় ভয়ে বাসায় আসার পরে পরে বাসায় যখন আসছে তখন আমি বললাম যে তুমি আমার মাফ করে দাও, আমি তোমার মাফ করে দিছি বাকি, খুব কাঁদতেছে বুঝছেন, মানে পুরুষ মানুষ না কাঁদতেছে, কিন্তু আমি বুঝতে পারতেছি যে কাঁদতেছে, চোখ দিয়ে শুধু পানি বেরোতেছে, শুধু পানি, বলছি দেখো পাখি আমার পকেটে এখনো 50,000 টাকা আছে, এটা নিয়ে এখন আমার পুলিশের কাছে দিতে হবে, এই টাকা যদি তুমিও পাইতা তাও আমার কোনো আফসোস ছিল না, তুমি যখন আমার কাছে টাকা চাইছিলাম তোমার টাকা দিছিলাম, তাহলে এই টাকাটা তুমি কেন পাইলা না, তুমি এই কাজটা কেন করলা। তখন সাথে সাথে আমার যে বাড়িওয়ালা ছিল আমার মাকে ফোন করে বলে দিছে যে ভাইয়া বাসায় আসতে, বাবি কিন্তু বাসায়, আমার মা আবার ফোন নম্বর ওনারা দিয়ে বলছে কি যদি আমার মানে জামাই আসে তাহলে আমার ফোনটা পাবে।
হুম হুম
তখন ভয় পেয়ে গেছে, তখন আমার মার সাথে আমার ফোন দিছে যে পাখি তো বাসায় তো ও আসছে, আমি বুঝি না, তখন তাদের বেড়ে চলে গেছে, বেড়ে চলে যাওয়ার পরে ফোনে টুকাটুক করে তুমি থাকো, তুমি তোমার মতো থাকো, আমি তোমার সারা জীবন ভালোবাসবো, তোমার যত সমস্যা হোক সারা জীবন দেখবো, কোনোদিন তোমারে ফেলবো না, সত্যি কথাও এখনো আমি যদি তারা নক করি সে অবশ্যই মনে হয় আমার কাছে আসবে, কিন্তু আগের যে একটা জায়গা ছিল বিশ্বাস, সে বিশ্বাসটা আর আমাকে সে করবে না।
লাস্ট সলিউশনটা কি দাঁড়িয়েছে?
লাস্ট সলিউশনটা আমি ও তা এর মধ্যে হয়েছে কি আমি ওই চাকরিটা করতাম, লাশ যেটা ছিল বাসাটা তো গেলই, চাকরিটাও আমার নেই।
চাকরিটা কেন করলি?
চাকরিটা আমাকে সে ফোন দিয়ে বললো যে তুমি যদি চাকরিটা ওখানে করো, আমার ওয়াইফ ওখানে যে মালিক পক্ষরে বলবে যে তোমার তোমার ওই মেয়েটার জন্য আমার হাজবেন্ডের অনেক টাকা নষ্ট হয়েছে, তুমি ওখানে আর যাও না, তোমার চাকরিটা করা লাগবে না, তোমার চাকরিটা নেই।
চাকরিটা নেই মানেটা কি? সে আপনাকে নট করে দিল চাকরি থেকে,
হুম
কারণ সে চাইলে এটা পারে, রাইট?
হ্যাঁ, সে যদি আমার মনে হয় সে চাইলে পারে।
চাকরি আপনি রিজাইন করেছেন নাকি?
না, আমি রিজাইন করিনি, সে আমার না করে দিছে।
এবং আপনি তারপরে আর যাননি?
না, আমি আর ওখানে যাই নাই।
ওকে,
না যাওয়ার পরে ই করলাম, ওইভাবেই থাকলাম। থাকার পরে বলল যে আছো থাকো, চাকরি তো এখনো খুঁজতেছি খুঁজতেছি। আর আমার সবচেয়ে খারাপ কি, আমি তারপরে ওই স্যারের সাথে যোগাযোগ করছিলাম যে স্যার আমার একটা চাকরির দরকার, মানে ওই যে স্যারের পছন্দ করে না, কিন্তু আমার সবসময় বলছিল রিলেশন ব্রেকআপ হওয়ার মুখেও বলছে, ব্রেকআপ তো হয় নাই, ইনশাল্লাহ আল্লাহ জানে কবে ব্রেকআপ হবে জানি না, তো ওই বলতো যে তোমার সাথে কখনো যোগাযোগ করবো না, ও মানুষটা খারাপ, তোমার খারাপ দিকে ঠেলে দিবে। তারপর আমি যোগাযোগ করছিলাম যে ও তো এখন আমার পাশে নাই, চুপচাপ, আমার তো চাকরি বাকরি নেই। বললো যে ঠিক আছে, 1 তারিখে আসো, তোমার একটা চাকরি দিয়ে দেবো, মানে এই 1 তারিখে, কিন্তু আমার সে কোনো চাকরি দেয় নাই। আমি ফোন দিচ্ছি, পরে বললো যে তোমার যদি আমি চাকরি দেই তাহলে আমার চাকরিটাই থাকবে না। তো এখন আমার সেই ফ্যামিলিতে আবার ফিরে আসতে হলো, যে ফ্যামিলিরা আমি একটা সময়
হেট করেছেন, নিজের
আমি চাই না তোমাদেরকে, আমার লাগবে না তোমাদেরকে,
নিজের বাবা মার কাছ থেকে দূরে থাকতে চেয়েছেন এবং আপনি রাইট নাও এখন সেই ফ্যামিলিকে বিলং করছেন। আর যে জায়গাগুলো আপনার জন্য এখনো সমাধান হয়নি, দ্যাট ইজ তাকে আপনি বিয়ে করতে পারবেন কি পারবেন না, এবং আপনার চাকরিও এখন আর নেই।
না, আমার চাকরিটা নেই।
আপনি হেলোইন 920 তে কেন আপনার জীবনের গল্প বলতে আসলেন?
আমি বলতেছি আমার মতো ভুল আবেগময় মানুষ যেন না হয়, আমার মনে হয় এটা আবেগ এবং ভুল দুইটাই।
আপনি স্টিল তাকে লাভ করেন?
আমি সত্যিটাকে অনেক ভালোবাসি, আমি এখনো পর্যন্ত বাইকের হর্ন শুনতে পাই না।
আপনি ভালোবাসেন, ঠিক আছে, আপনি জানেন এটা ভুল, আপনি জানেন এটা অন্যায় করছেন, তারপর আপনি কেন ভালোবাসেন?
আমি একটা সংসারের লোভে, আর সে পারফেক্ট ছিল।
পারফেক্ট ইন হোয়াট সেন্স?
পারফেক্ট, সে আমার টোটালি বুঝতো আমি কি চাই কি না চাই।
তাহলে এখন কেন বুঝতে পারছে না?
এখন সে ওই যে আমি ভুল তো আমি করে ফেলছি।
সি, ইফ ওয়ান, মানে ইফ সামওয়ান ইজ পারফেক্ট, তাহলে সে ভুল কিভাবে কনসিডার করতে হয় সেটা তার জানা উচিত। নাম্বার ওয়ান, আপনি তাকে লাভ করেন, আমি লাভের জায়গাটা রেসপেক্ট করি, বাট যে জায়গাটা করছেন সেই জায়গাটা নিয়ে অনেক অনেক বেশি ডাউট আছে, সমালোচনার জায়গা, সেটা নিয়ে সমালোচনা হতেই পারে। ইভেন ফেসবুকে যারা যে কমেন্টস করছে সেটা আপনি দেখলেই বুঝতে পারবেন যে কি ধরনের কমেন্টস আসছে। আপনি নিজেও কোনো ভালো কমেন্টস এক্সপেক্ট করেন
না,
আমি জানি, কিন্তু কথা হচ্ছে যে যদি সে পারফেক্ট থেকে থাকে, আমি পারফেক্টের জায়গায় নিয়ে প্রশ্ন করতে চাই, তাহলে সে আপনাকে এইরকম ক্রাইসিস মোমেন্টে আপনার ব্যাপারে সে কোনো সিদ্ধান্ত নিল না কেন?
নিশে তো, সে যদি ওরকমই হইতো তাহলে তো আমাকে থানা থেকে বেরোনোর পরে আমার সাথে কোনো রিলেশনই রাখতো না।
আপনি তো মনে করেন যে থানা থেকে বের হওয়ার পর আপনার সঙ্গে কোনো রিলেশনই রাখতো না, কিন্তু যেই ট্রেনটা এতদিন ধরে এত স্পিডে চলেছে সেটার গতি থামতে হলে কিছুটা সময় লাগবে।
আদৌ কি থেমে যাবে?
আদৌ কেন থামবে না?
ভালোবাসি না, সেও তো আমাকে ভালোবাসে, সে তো আমাকে ছাড়া থাকতে পারবে না।
ইন হোয়াট সেন্স?
কি
মানে কিভাবে আপনার সঙ্গে আপনার সাথে ধারা মানে আপনার সাথে সাথে আগের মতো তো রিলেশন নাই, সে থাকছে তো ইদানিং,
থাকতেছে, কষ্ট হচ্ছে,
কষ্ট হচ্ছে, এই কষ্টটা হতে হতে একটা সময় কমে যাবে। আপনি কি আপনার সামনের বাস্তবতাটা দেখতে পান, রূঢ় বাস্তবতা, মানে যেটা আপনি এখন আপনার ফ্যান্টাসির মধ্যে থেকে কল্পনা করতে পারছেন না? ভালোবাসার
কথা বলতে কি, আমি তাকে ছাড়া মানে কিছু ভাবতে পারি না, আমি আমার ফ্যামিলি, যে মা বোন,
ভাবতে চান আপনি?
চাই না,
দিস ইজ দ্য ফ্যাক্ট। আপনি ভাবতে চান না বলেই আপনি ভাবতে পারেন না। একটা মানুষের যখন অসুখ হয়, হ্যাঁ, তখন সে ওটা থেকে বের হওয়ার জন্য কিছু পথ্য নিতে হয়, পথ্য বুঝেন, মেডিসিন নিতে হয়। মেডিসিন কি মিষ্টি জিনিস? চকলেটের মতো? ওটা তো পেইন, তাই না? ওটা খাওয়াটাও কিন্তু কষ্টকর, কিন্তু ওটা আমাদেরকে কিওর করে, উদ্দিনাম ফল মাইটি আল্লাহ। তো কিওর যখন করছে, ওই স্টেজটা কিন্তু খুব ভয়ঙ্কর, তাই না? কোনো ক্যান্সার হলে কেমোথেরাপি দিতে হয়, কেমোথেরাপি কিন্তু খুব কষ্টের, তাই না? তো আপনি তো ভাবতেই চান না, আপনি যদি ভাবা শুরু করেন,
আপনার
দিস ইজ দ্য ফ্যাক্ট, আপনি যদি বিলিভ করেন আমি পারবো, আমাকে পারতে হবে, তাহলে না আপনি বের হয়ে আসবেন।
সে কি পারবে?
এটা তো আপনার কোশ্চেন করার কোনো প্রশ্নই ওঠে না।
এইসব চিন্তা
সে পারার চেষ্টা করছে, সে অলরেডি চেষ্টা করছে, চেষ্টা করছে বলেই তার ফ্যামিলি ফার্স্ট, তার যে ফ্যামিলি সেটাকে সে মেনটেন করার চেষ্টা করছে, ওই পক্ষটাকে কোনো রকম ভাবে হ্যাপি করার চেষ্টা করছে, তার সন্তানের জন্য হলেও সে নিজেকে ধরে রাখার চেষ্টা করছে। এবং তার ওয়াইফ কিন্তু খুবই ওয়াইজ একজন লেডি, খুবই 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 টেকনিক্যালি খুবই খুবই জ্ঞানী একজন ভদ্রমহিলা, আমি অবশ্যই তাকে ভদ্রমহিলা বলবো, নইলে তার হাজবেন্ডের ব্যাপার নিয়ে সে তুলকালাম করে ফেলতে পারতো, সে কিছু করেনি এবং খুব ঠান্ডা মাথায় জিনিসগুলোকে ডিল করার চেষ্টা করেছে। তার সন্তান তার উইক পয়েন্ট, সেটা দিয়েই সে তাকে আটকানোর চেষ্টা করেছে এবং সে সেটা করেই যাবে। এবং আপনার হাজবেন্ড যাকে আপনি মনে করছেন সেই জায়গা থেকে বের হতে পারবে না, তার সন্তানের কারণে বের হতে পারবে না। তাহলে এত কিছু জানার পরেও আপনি কেন তার জন্যই এখন পর্যন্ত উইক হয়ে আছেন? আপনার চাকরি নেই, আপনার সামনে কোনো বাস্তবতা নেই, ভবিষ্যৎ নেই, আপনি
এখন এই মুহূর্তে আমার ফ্যামিলি আমার সাথে যে বিয়ে শুরু করছে, মানে করারই কথা এটা, যে কোনো ফ্যামিলি হয়তো বা করবে, কারণ আমি আমার ফ্যামিলির সাথে যে ব্যবহার করছি যে থাকবো না চলে যাবো, তার প্রতি পদে পদে আমারে বলতেছে, প্রতি পদে পদে আমারে বলতেছে, কিন্তু এখন আমার কি করার?
এক্স্যাক্টলি, এখন আসলে আপনার কি করার? কারণ আমরা যতই বলি না কেন যে অনেক অনেক বেশি মন শক্ত করে সামনের দিকে এগিয়ে যেতে হবে, কিন্তু 19 বছরের এই মেয়েটির জন্য আসলে অতটা সহজ নয়। কারণ মন যাকে ভালোবাসে সেখানে কোনো লজিক, কখনো কোনো সংজ্ঞা, কখনো কোনো যুক্তি খাটে না। সেটা অনেক সময় বৃদ্ধ বয়সে গিয়েও সত্য, পরিণত বয়সে গিয়েও সত্য, অপরিণত বয়সে গিয়েও সত্য। বাট দ্য ফ্যাক্ট ইজ সিচুয়েশন, এবং যে অবস্থার কারণে আজকে ওই জায়গাটায় আছে, সেই অবস্থাটা যদি ওর জীবনে না থাকতো, ফ্যামিলি ট্রিটমেন্ট, ফ্যামিলিতে এই অনাকাঙ্ক্ষিত দৃশ্যগুলো দেখা, ওর জীবনে একের পর এক এই ঘটনাগুলো ঘটে যাওয়া, এগুলো যদি না থাকতো, তাহলে হয়তো এই মেয়েটির জীবন অন্যরকম হতে পারত। আমরা আজকে এই পাখিকে এনে আপনাদেরকে চোখে আঙুল দিয়ে দেখানোর চেষ্টা করেছি, একটা শিশুকে বড় হওয়ার জন্য সুন্দর একটা পরিবেশ দেওয়া জরুরি, নইলে ওই শিশুর যে পারিপার্শ্বিক এবং ওই শিশুর যে সামাজিক অর্থনৈতিক অবস্থা দাঁড়াবে, সেটা আপনাকে সারাটা জীবন ভোগাবে, আপনি যদি তার বাবা মা কিংবা আত্মীয় স্বজন হয়ে থাকেন। পাখির বাবা মা তারা কি ভালো আছে পাখিকে নিয়ে? এই প্রশ্নের উত্তর আমরা পাবো না, কিন্তু যারা এখানে প্যারেন্টস আছেন তারাকে নিজের সন্তানের জায়গায় একটু পাখিকে চিন্তা করে দেখুন। ওকে।